আসসালামু আলাইকুম। অদ্ভুতুলের 294তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে চলে এলাম আপনাদের সামনে আরো একটি ভূতের ভয়ের এপিসোড নিয়ে, এবং যথারীতি নিয়ে আসছি বেশ কিছু ভয়ের ঘটনা। অদ্ভুতুলের সম্পর্কে আপনারা যারা প্রশ্ন করেন, আপনারা কিন্তু কিছু মানুষ আমাকে প্রশ্ন করেছেন ইমেইলে যে ভাইয়া, আপনার এখানে মিস্ট্রি থ্রিলার টাইপের ঘটনা কেন থাকে না? বা অনেক সময় দেখা যাচ্ছে যে তারা যারা মেইল করেছেন তারা অনেকে গোর টাইপের ঘটনা চান। গোর বলতে যেটা আপনারা বোঝেন, আজকালকার যেসব ভূতের মুভিতে দেখা যায়, কাটাকাটি ইত্যাদি ইত্যাদি। আসলে আমি এটা কিন্তু অনেকবার পরিষ্কার করেছি অদ্ভুতের অনুষ্ঠানটা শুরুর পর থেকে, যে আমরা ওই ধরনের ঘটনা আসলে প্রচার করা থেকে অনেক দূরে থাকার চেষ্টা করি। মানে আমাদের ঘটনাগুলো হয় বেশিরভাগই নিখাদ ভূতের ঘটনা। মানে ভূতের ঘটনা বলতে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কোথাও বেড়াতে গিয়েও বসে, কিন্তু একসাথে যখন দুই তিনজন বসি, দেখা যাচ্ছে একটা প্রাকৃতিক পরিবেশে বসেছি, নিস্তব্ধ রাত, বাইরের প্রকৃতি অনেক অন্যরকম, তখন দেখা যাচ্ছে যে মানুষ অনেকেই ভূতের ঘটনা বলা শুরু করে। তো সেই যে ভূতের ঘটনা জমে যায়, কিন্তু সে আড্ডাটা জমে যায়। এরকম কিন্তু ছোটবেলা থেকে কিন্তু দেখে আসছি অনেক রকম আড্ডায়। এর এখনো আমরা অনেক আড্ডায় হঠাৎ করে পার্টিসিপেট করে বসি এবং আমরা এই ধরনের গল্প শুনি। তো অদ্ভুতুলে সেরকমই একটা অনুষ্ঠান যেখানে আমরা এই ধরনের ঘটনাগুলো কালেক্ট করে শেয়ার করি, যে এই ঘটনাগুলো নিখাদ ভৌতিক ঘটনা। কোন এলাকায় প্রচলিত কোন ঘটনা থাকতে পারে, একটা এলাকায় বেড়াতে গেলাম, সেখানে গিয়ে শুনলাম কারো মুখে যে এইখানের এই গলির মাঝে এরকম একটা কথা প্রচলিত আছে, এরকম এরকম ঘটেছিল কারো সাথে। ওকে, সেটা ঘটনা হতে পারে, সেটা আমরা শেয়ার করে ফেলি অদ্ভুতুলিতে। অথবা কোনো মিথ, কোন জায়গায় প্রচলিত কোনো ব্যাপার স্যাপার আছে যে এই অঞ্চলে এরকম কিছু শোনা যেত বা দেখা যেত, এরকম ব্যাপার স্যাপার, তো তখন সেই ঘটনাগুলো কালেক্ট করেও কিন্তু আমরা শেয়ার করে ফেলি। এবং আপনাদেরকেও রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি এই ধরনের ব্যাপার স্যাপার পান শেয়ার করে ফেলবেন আমাদের কাছে। আর একটা ছোট্ট ব্যাপার আমি রিকোয়েস্ট করতে চাই, আপনারা ঘটনার মধ্যে যদি কোনো কন্ট্রোভার্সিয়াল ব্যাপার থাকে তাহলে কিন্তু আমরা সেই ঘটনাগুলো শেয়ার করি না। বিতর্কিত কোনো ব্যাপার বা কোনো জাতি ধর্ম বর্ণ এই ধরনের ব্যাপার স্যাপারগুলো নিয়ে যদি কোনো কথা থাকে আমরা কিন্তু সেগুলো শেয়ার করি না। তো যাই হোক, এগুলো জানিয়ে দিলাম। আজকে অনুষ্ঠান শুরুর আগে কথা একটু বড় হয়ে গেল, এখন চলে যাব মূল অনুষ্ঠানে। ফিরে আসবো কয়েক সেকেন্ডের মধ্যে। যাবার আগে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অদ্ভুতুলে সবাই শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতুলিতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। যে এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মোস্তফা চৌধুরী ময়মনসিং সদর থেকে, এবং মোস্তফা তার বন্ধু আজিফের কাছ থেকে কালেক্ট করা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। মোস্তফা মাঝে মাঝে আমাদের কাছে বিভিন্ন ঘটনা কালেক্ট করে শেয়ার করেন, এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এই ঘটনা সংগ্রহ করে লিখে পাঠানোটাও কিন্তু একটা কষ্টের কাজ যেটি মোস্তফা করে আসছেন, এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই অদ্ভুতুলের তরফ থেকে। তো শুরু করছি মোস্তফার পাঠানো এই ঘটনাটি। মোস্তফার বন্ধু আজিফ, এটা তার নানা বাড়ি থেকে শুনেছে ঘটনাটা, তার নানা বাড়ি একটি গ্রাম অঞ্চলে, এবং সেখানে এই ঘটনাটি ঘটেছিল 1992 সালে। তো আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। আজিফের নানা বাড়ির অঞ্চলে পানের চাষ হতো, বেশ অনেক বড় বড় পানের বরজ ছিল। এবং পানের বরজ আপনারা জানেন কিরকম হয়, যারা পানের বরজ দেখেছেন তারা জানেন যে বেশ বড় একটা জায়গা নিয়ে মানে সেটাকে বাউন্ডারি দিয়ে দেওয়া হয় পাটখড়ি বা বাঁশের বেড়া দিয়ে, এবং সেই জায়গাটাকে এরকম সিকিউর করা হয় যাতে বৃষ্টির পানি খুব ভালোভাবে না ঢুকে সেখানে, এবং সেখানের ওপরেও পান গাছের উপরেও কিন্তু একটা ছাউনির মতো তৈরি করা হয়, তারা একটা মানে ছাউনির মতো রাখে মাচানের উপরে যাতে খুব বেশি বৃষ্টির পানি সেখানে না আসে। আর পান গাছের গোড়াগুলাও তারা চেষ্টা করে যে পানিতে সারাক্ষণ যাতে ভিজে না থাকে। যাই হোক, এই হচ্ছে পানের বরজ। এবং আপনারা যদি পানের বরজে যারা ঢুকেছেন তারা তো দেখেছেন, আর যারা ঢুকেননি তারা জানবেন যে এই বরজগুলো এরকম হয় যে একটা খোলা জায়গার মধ্যে বা বিশাল একটা জায়গা তারা আগে প্রিপেয়ার করে ল্যান্ড, তারপর বেড়া দিয়ে ঘিরে ফেলে, এবং তারপরে সেখানে ঢোকার জন্য রাস্তা থাকে। মানে এক একটা রাস্তা দিয়ে হেঁটে গেলে দুই পাশে আবার সারি সারি পান গাছের লাইন, মানে বলা যায় কাইন্ড অফ আইলের মতো পান গাছ হয়, এবং উঁচু উঁচু জায়গায় সেই উঁচু জায়গাতে বেড়া দেওয়া থাকে। মানে এই বর্ণনা দেওয়ার কারণ হচ্ছে জায়গাটা কিন্তু কাইন্ড অফ ভীতিকর লাগে যখন আপনি একলা ঢুকবেন, মানে এরকম একটা অবস্থা। যাই হোক, তো সেই আজিফের নানাবাড়ি এলাকায় অনেকেই পানের চাষ করত। তো এরকম একটা বিশাল পানের বরজ ছিল একজন ব্যক্তি, তার নাম ছিল শামসুমিয়া। তো তিনি যেই জায়গায় তার পানের বরজটা করেছিলেন তার পাশে ছিল এক পাশে, মানে এই তার যেখানে বাউন্ডারি শেষ হয়ে যায় তারপর থেকে একটা বিশাল বাঁশঝাড় ছিল, এবং সেই বাঁশঝাড়ের পাশেই হচ্ছে শ্মশান, আর শ্মশানের পাড়ে হচ্ছে নদী। তো নদীর পাড়ে শ্মশান, এবং সেখানে আসলে বিশাল একটা বাঁশঝাড়, সেই বাঁশঝাড়ের পর থেকেই শামসুমিয়ার সেই পানের বরজ শুরু হয়েছিল। এবং সেই বিশাল যে তিনি বেড়া দিয়ে রাখছিলেন সেখানে বাঁশের বেড়া, তার মাঝে একটা ছোট্ট গেট ছিল, সেই গেট দিয়ে চাইলে পেছন দিকে বেরোনো যেত, সেই যে শ্মশানের দিকে বেরিয়ে যাওয়া যেত, এরকমও একটা গেট ছিল। আর সেই বরজের সামনেও গেট আছে, পেছনেও গেট আছে। তো বরাজের পেছন দিকের দরজাটা মূলত ছিল এই কারণে যে মানে নদী পথে যাতে সেই পান পরিবহন করা যায়, কারণ তাদের এই পানের বরজ থেকে এসে পান নিয়ে যেত ব্যবসায়ীরা, এবং তাদের এই কারণে ওই পেছনের দরজাটা রাখা হয়েছিল যে নদীর এক সাইডে তারা নৌকা ভিড়ায় এখান থেকে পান কালেক্ট করত এবং নিয়ে যেত। তো শামসুমিয়ার এই পানের বরজে অনেক মানুষ কাজ করত, দিনের বেলা তারা কাজ করত এবং সারাক্ষণই টেক কেয়ার করত। তো শামসুমিয়া নিজে বিকালবেলা যেত বরজে এবং গিয়ে সে দেখে আসত বরজের অংশটা। তো এই বরজটা কিন্তু শামসুমিয়ার ব্যবসার শুরু না, আসলে শামসুমিয়ার পূর্বপুরুষরা ওই পানের ব্যবসা করত আর কি, পানের বরজের ব্যবসা করত। তো শামসুমিয়ার বাবা তাকে বলেছিল যে দেখ, এই সন্ধ্যার দিকে এদিকে ঘোরাঘুরি করিস না, এই পিছনের দিকটা সুবিধার না, এখানে তো আসলে পিছনে শ্মশান আছে, এবং সন্ধ্যার দিকে এদিকে আসিস না, ওই যা করবি ঘুরে ফিরে দিনের বেলা কাজ করব করে চলে যাবি এখান থেকে, সন্ধ্যার দিকে আর এখানে আসার দরকার নেই, পানের যত্ন নেয় দিনের বেলা নিলি হুলা, সন্ধ্যা আসা লাগে না। তো শামসুমিয়াও আসলে সন্ধ্যার দিকে ওই জায়গাটা এড়াই যেত, বিশেষ করে পেছনের গেটের ওইখানে, তাদের পানের যত কারবারই হতো বা পান যখন নিতে আসতো এগুলো দিনের বেলা আসতো এবং ওই দরজা দিয়ে বের হয়ে চলে যেত। তো শামসুমিয়ার বরজের পাশ দিয়ে আর একটা রাস্তা ছিল বাঁশঝাড় ঘেঁষে, এবং সেটা মানে একটা সংকীর্ণ পথ, সেটা দিয়ে মানুষজন অনেকেই ওই নদী পথে আসা যাওয়া করত। ওই দেখা যেত যে ওখানে খেয়া নৌকা এসে ভিড়লে মানুষজন ওখান থেকে হেঁটে হেঁটে যারা রাস্তায় উঠত বরজের সামনের দিক দিয়ে, তো তারা ওদিক দিয়ে যেত আর কি। তো ওই রাস্তাটাও মানুষ এড়ায় চলত, সন্ধ্যার পরে ওদিকে মানুষ চাইত না আর কি, তারা দরকার হলে আরো দূরে একটা ঘাটের মতো আসে সেইখানে যে নদীর নাম নামতো, সন্ধ্যার পরে কেউ এই সাইডটা আর মাড়াইত না আর কি, ওই বাঁশঝাড়ের সাইডেও আসতো না। এর কারণ হচ্ছে এখানে নাকি অনেকে দেখছে যে সেই বাঁশঝাড়ের পাশে মানে শ্মশানের কাছে আর কি, তাদের যে গেটটা ওই গেটের কাছে নাকি অনেকেই দেখছে যে একটা মহিলা মানে কালো রঙের কাপড় পরা, এবং সে এরকম একটা ঘটি আছে তার হাতে, সে এরকম বালতির মতো একটা বড় ইসের থেকে পানি নিয়ে নিয়ে তার মাথায় ঢালতেছে, এরকম নাকি অনেকে রাতের বেলা আসতে যেয়ে দেখছে। এবং মানে ওইখানকার ওই গ্রামের মানুষ কেউ একজন মাছ নিয়ে আসতেছে নৌকার থেকে নেমে, তাকে নাকি বলছে এই মাছ দিয়ে গেলি না, এরকম অনেক ডাকছে। তো এটা তো অনেকে ভয় পেয়েছে, তো এর জন্য ওইসব ওইদিক মানুষ এড়ায় চলতো আর কি। শামসুমিয়া এইসব ঘটনা শুনত, এবং সে মানে তার নিজের কাছে একটু অস্বস্তি লাগতো, পানের বরজ যখন ঢুকত, তাদের বরজ ছিল অনেক বড়, বিশাল বড় কিন্তু, মানে বিশাল অসংখ্য সেখানে পানের সেই লাইন আর কি, গেলে একের পর এক লাইন সেখানে চলে গেছে, এগুলো দেখতে দেখাশোনা করতেও মানুষের দিন চলে যেত, এবং শামসুমিয়ার খুব বিশ্বস্ত মানুষরাই কাজ করত। তো শামসুমিয়ার এক ছেলে যার নাম আতাহার, তো সে তখন ক্লাস 9 পড়ে। শামসু মিয়া তার ছেলেকে তার এই পানের বড়দের ব্যবসা থেকে দূরে রাখত। সে চাইত যে তার ছেলে যেন বড় হয়ে তার এই ব্যবসাতে না আসে, সে অন্য ব্যবসা আছে তার কাঠের ব্যবসা সমিলের ওইসব দিকে চলে যায়, অথবা সে চাকরি বাকরি করে ভালো স্টুডেন্ট হয়, এটা সে চাইত। তো পানের বড় যে ছেলেকে খুব একটা আনত না সে, তো ছোটবেলায় আনছে অনেকবার যখন সে আর একটু ছোট ছিল, তখন দেখা গেছে যে সকালবেলা সে ছেলেকে নিয়ে কোনো কাজে যাচ্ছে, তখন হয়তো থামছে কারোর সাথে কথা বলছে। তো আতাহারের খুব ভালো লাগতো, আতাহার বাবার সাথে ছোটবেলা যখনই আসতো সে দৌড়াদৌড়ি করতে দিক ওদিক যেত, শামসু মিয়া বেশি দূরে যেতে দিত না, কারণ বারবার বিভিন্ন লাইন, তো এরকম এক এক লাইন লাইন এরকম রো রো করা এবং এর মধ্যে মানে হারায় যাওয়ার মতো একটা অবস্থা। তো শামসু মিয়া ছেলেকে দৌড়াইতে দিত না, ধরে রাখত। তো যখন ক্লাস নাইনে পড়ে আতাহার, আতাহার কি করত, সে মানে এই বন্ধুদের সাথে খেলতো আর কি, বিকালবেলা খেলাধুলা করে স্কুলের মাঠে, সে ব্যাক করার সময় তার বাবার পানের বড়দের ওখান দিয়ে আসতো। তো তাদের সাথে একটা ছেলে খেলতে আসতো, যে ছেলেটা ছিল তার বাবার বড় যেই কাজ করতো, নাম রইস। তো সে আবার থাকতো এই বরস থেকে একটু দূরে যেয়ে ওখানে একটা বাড়িতে থাকতো। তো সে আর রইস ওইখানে দেখা করতে এবং এসে তারা দুজন মিলে বড়জে ঢুকে যেত। এবং আতাহারের একটা ব্যাপার হয়েছে, মানে সে মনে মনে চিন্তা করতো যে আমার বাবার যেহেতু জিনিসটা দেখি কি অবস্থা কি, সে রইসকে বিভিন্ন প্রশ্ন করতো যে এটা কেমনে করে, ওইটা কেমনে করে, এই কতদিন ধরে এই পান লম্বা হইতে এত বড় লাগে, উপরের এই ছাউনি কেন দিত, এগুলো জিজ্ঞেস করতো। রইস আবার তাকে এক্সপ্লেন করতো, কারণ সে তো পড়াশোনা করতো না, সেই বড়দের কাজ করতো। তো সে বিভিন্ন কথা বলতো যে এরকম এরকম অবস্থা, সে বলতো আতাহারে জানো এই আমাদের এই যে বরজ বা তোমার আব্বার যে বরজ, এইখানে অনেক সময় পান পাতা পুঁচা নিচে পড়ে থাকে, কেমন একটা গন্ধ আসে জানি, মানে গন্ধটা অন্যরকম, মানে তোমার মানে মাথার মধ্যে একদম ই লাগতো। তো তখন আতাহার বলতো যে হ্যাঁ আমার তো এখনই অন্যরকম গন্ধ লাগতেছে, বলে হ্যাঁ চলো আমরা যাই। তো তারা দুজন হাঁটতো হাঁটতো, বলে তো মানে এই মাথা থেকে ওই মাথা হেঁটে যেত এই বাসা। তো আতাহার জিজ্ঞেস করতো ওই রইসকে যে এই পাশে একদম শেষে যে মাথায় যে মানে তখন কিন্তু যারা ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ বলতেছে যে এই মাথায় দরজা দিয়ে মানে কই যায়। তো বলতে এই মাথা দরজা দিয়ে বেরিয়ে ওইখানে নদী আর শ্মশান যাওয়া নিষেধ, রইস বলতো না যাওয়া যাবে না। তো একদিন এরকম আসছে আতাহার, তো সে কিন্তু মোটামুটি এরপরে প্রায় এই তার বড় যে হাঁটতো হেঁটে এরকম ঘোরাঘুরি করতো রইসের সাথে গল্প করত। তো একদিন এরকম আসছে, তো আতাহার বলতেছে রইসকে যে এই দরজাটা খুলো আমরা বাইরে যাই। তো রইস মনে কেমন যেন একটু ভয় পেয়েছে, বলে যে না যাওয়া ঠিক না, তোমার আব্বা শুনলে খুব রাগ করবে, তুমি আসছো এটা এটাই জান আমরা বলি না যে তুমি এখানে আসা করে করবে, চায় না তোমার আব্বা চায় না এখানে, বলে না 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 খুলো না। তো রইস আতাহারের কথায় অনেক চাপাচাপিতে যায় যে দরজা, সে তার কাছে চাবি ছিল, সে চাবিটা এনে দরজাটা খুলে। তো দরজা যখন খুলে একটা জিনিস খেয়াল করে আতাহার, যে ওই যে দরজাটা একটা বেড়ার মতো এরকম ওখানে আবার তারের মতো দেয়া আছে আর কি, সেইখানে কিছু একটা আটকায় আছে, কেমন জানি মনে হচ্ছে একটা কিছু। তো সে একটু অবাক হয় যে জিনিসটা কি, সে হাত দিয়ে এরকম টান দেয়, দেখে যে একটা পচা মাংসের মতো কেমন আর রক্তের মতো এরকম লেগে আছে। তো সে আবার হাতের মধ্যে তার ঘৃণা লেগে যায়, এরকম এক করে ফেলে ফেলে বলে রইসকে, বলে যেটা কি, রইস ভয় পায়, রইস বলে কি যে জানি না এটা কি, এখান থেকে কি গেছে, এই দিক দিয়ে তো মানে কিছু যাওয়ার কথা না, গরু ছাগলও যাওয়ার কথা না। তো আতাহার বলে আচ্ছা দরজা খুলো। তো দরজাটা খুলে তারা দরজা খুলে বের হয়ে জায়গাটা ফাঁকা, তখন অলরেডি বিকাল গড়ায় গেছে, মনে হচ্ছে যে মানে কুয়াশা কুয়াশা ভেসে আসতেছে এরকম একটা অবস্থা, গ্রামের এরকম খোলা প্রান্তরে একটা কুয়াশার মতো থাকে আর দূরে বাঁশঝাড়গুলো দেখা যাচ্ছে শোঁ শোঁ করে এরকম নড়তেছে পাতাগুলা, আর এই পাশে যে শ্মশান, শ্মশানের জায়গাটাও কেমন জানি লাগতেছে নদীর পাড়ের ওই জায়গাটায়। তো তখন ওইখানে হাঁটতে হাঁটতে আতাহার সামনে চলে যায়, তো রইস বলে আর দূরে যেও না, ওই যাওয়াটা ঠিক না, ওখানে মানে যাওয়া ভালো হবে না। তা আতাহার তারে বলে আরে ধুর কি হবে, বলে আরে সন্ধ্যা হয়ে যেতেছে এখানে মানুষ থাকে না, কেউ যায় না, তোমার আব্বা ওইখানে আসলে ঘুরে না, সে বলে আরে ধুর চলো, বলে হেঁটে হেঁটে তারা নদীর কাছে যেতে থাকে। তখন কিন্তু বেলা একদম পড়ে গেছে, মানে দেখা গেছে যে একদম চারিদিকে কেমন একটা মানে যে গোধুলি যেরকম হয় সেরকম একটা পরিবেশ দেখা দিচ্ছে, নদীর উপরেও একটা নীলচে ভাব চলে আসছে, নদীর ওই পারেও গাছগাছালি এবং ওই পারেও কিন্তু কোনো রেসিডেন্স নাই, মানে বাড়িঘর নাই, জায়গাটাও একদম অন্য, কারণ ঠিক শ্মশানের অপোজিটে বাড়িঘর তো মানুষ করে না এরকম একটা অবস্থা। তো আতাহার হাঁটতে হাঁটতে যায়, তার কাছে একটু অন্যরকম লাগে, কারণ কি সে মানে এই জায়গাটা হঠাৎ করে নতুন করে ডিসকভার করতেছে, এখানে সে বের হয় নাই কখনো। তা আতাহার হঠাৎ তাকায় এবং দুজনই তাকায় একসাথে, রইসেরও চোখ পড়ে, কারণ ওখানে শব্দ হয়, কেমন জানি ফসফস করে শব্দ হইতেছে পাশে বাঁশঝাড়ের বাঁশগুলার মধ্যে। তো ভালো মতো তাকানোর পরে বলে কি ওইখানে, মনে হয় কি যে বাঁশ গাছের যে চিকন চিকন ডালগুলা কঞ্চি থেকে যেমন বাঁশ এসে ওগুলো নড়তেছে এরকম, মানে অ্যাজ ইফ কেউ যদি দাঁড়ায় ওখান থেকে উঁকি দেয় এরকম। তো রইস দেখে ভয় পায়, রইস বলে যে চলো এখানে মনে কেউ আছে, এরকম ভাবে নড়ার কথা না। তো এটা বলে সে আতারে টান দেয়, হাত ধরে টান দেয়, বলে তাড়াতাড়ি চলো। তাতার বলে কি হয়েছে, আরে মানুষ এখানে ভয়ের জিনিস আছে, আসো আসো আসো, বলে টেনে তাড়াতাড়ি দরজার এই পাশে দরজাটা লাগাইতে, দরজা যখন তারা লাগাই দিছে তালা মেরে দিছে, ইন দ্য মিন টাইম কিন্তু অন্ধকার হয়ে গেছে চারিদিক। মানে এখানে তো পানের বড়জোর ভিতরে কিন্তু এই যে বিভিন্ন গলির মতো, মানে একটা একটা করে আইল 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 এরকম, মানে মানে দেখলে কেমন মেজের মতো মনে হয়, একটা এরকম সোজা রাস্তা। তো সেটা দিয়ে আসতেছে, হঠাৎ করে মনে হলো যে ওই পাশে, মানে তারা যেখান থেকে আসতেছে তার ওই পাশে শেষের দিকে বেড়ার পাশের পানের গাছগুলোর মধ্যে দিয়ে কেউ মুভ করে আসতেছে, পান পাতা নড়তেছে এরকম, ফটফট ফটফট করে পান পাতা নড়ে যাচ্ছে, তাদের ফলো করে কেউ আসতেছে। রোহিত তাড়াতাড়ি হাত টান দিয়ে আতাহারে নিয়ে আসতে থেকে এদিকে অন্ধকার হয়ে গেছে। আতাহার কিন্তু জিনিসটাকে মোটা ভয় পায় নাই, সে বলতেছে যে আরে কি হয়েছে, তুমি কই যাও, কি বাতাস যাইতেছে এখানে, দেখো না জোরে বাতাস নড়ছে, বাঁশ গাছের পাতা নড়তেছিল। রোহিত বলতেছে তুমি বুঝবা না, আসো তাড়াতাড়ি চলো। তো বলে তারা সে সরাসরি গেট থেকে তার টেনে বের করে আতাহারে বলে বলে বাসায় যাও তুমি, আমি আমার বাসায় চলে যাই, এখানে থাকবো না, রাত্রেবেলা কেউ থাকে না এখানে, বড় বন্ধ থাকে এখানে। তাহারও বলে যে আরে রোহিত তুমি বেশি ভয় পাও, বলতে বলতে হাঁটা দেয়। তো হেঁটে কিছু দূর গিয়ে রোহিত তার বাসার দিকে চলে যায়, আতাহারে বলে সাবধানে বাসায় যাও। তো আতাহার হেঁটে হেঁটে যখন বাসায় যাচ্ছে, তার কাছে একটু অস্বস্তি লাগে, তার কেন জানি মনে হয় ওই দিন আসলেও কেউ তাকে ফলো করতেছিল, কিন্তু সে এটা মনের ভুল চিন্তা করে সে হেঁটে হেঁটে বাসায় যায়, বাসায় যায় তার মতো সময় কাটায়, মানে তার যা করার করে আর কি। তো পরদিন আতাহার চিন্তা করে যে আজকেও যাব আমি, এবং তার মধ্যে একটা কিউরিয়াসিটি জন্ম নিছে যে তার এই বড় যে সন্ধ্যার পর এরকম কেন লাগে। তো সে ওই দিন সে আসার সময় তার বাসার থেকে, তার বাসায় টর্চ লাইট ছিল, সে টর্চ লাইট নিয়ে আসছে, তার ইচ্ছা যে সে আজকে এই পানের বরজে সন্ধ্যার পরও কিছুক্ষণ ঘোরাঘুরি করবে। আর তার মধ্যে একটা চিন্তা, আরে আমাদের পানের বরজ এখানে আবার এগুলা কি আজ এরা, এবং কিন্তু কালকে যে জিনিসগুলো দেখছে সেটা সম্বন্ধে সে আর একটু শিওর হইতে চায় যে আসলেই সে, মানে আতাহার মনে মনে ভাবতেছে যে এগুলো আসলে কিছুই না, এগুলাই বাতাস টাতাস হয়েছে, এবং মিস্ট্রি তো সবাই ভালোবাসে, তার কাছেও মিস্টেরিয়াস লাগতেছে জিনিসটা। এখানে সে ফ্ল্যাশ লাইট আনছে। তো সে স্কুল শেষে বের হয়ে খেলাধুলা করে, এবং খেলাধুলার ওখানে যে দেখে যে রোহিত আসছে, কিন্তু রোহিত আজকে খেলতেছে না, সে বসে আছে পাশে। তো সে রোহিতের কাছে যায় যে কি অবস্থা এই সেই। তো রোহিত বলে কি যে কি করবো আজকে, বাসায় চলে যাবা, বাসায় চলে যাও এটাই ভালো, আজকে আর বড় যাও না। সে বলে যে না না আজকে তো বড় যাবো, আরো বেশি রাত পর্যন্ত থাকুন। তো রোহিত তখন বলে যে আমি এটাই ভাবছিলাম, আমি এটাই ভাবছিলাম যে তুমি এটাই বলবা, কারণ কালকে তোমার দেখে আমার মনে হয়েছে। তখন বলে আতাহার বলছে আরে চলো চলো, বলে রোহিতরা টান দেয়। তো রোহিত যায় অনিচ্ছা সত্ত্বেও, উঠে উঠে বলে কি দেখো এগুলা আসলে ভালো না, আমি যেখানে কাজ করি এখানে অনেকে অনেক কিছু বলে, এখানে বলে যে এইখানে এই পাশে এক মহিলার মানুষ দেখে, এই মহিলা গোসল করে, কেউ দেখে গাছের মধ্যে ঝুলে আছে, অনেক কিছু দেখে। তো বলে আতাহার বলছে আচ্ছা তাই নাকি, আচ্ছা তাহলে তো হেভি গাছে ঝুলে থাকলে দেখবো না এই সে। তো রোহিত বলতেছে না এটা কিন্তু মোটেই ঈশা না ভাই, আমি কাজ করি, আমার কাছে অন্যরকম লাগে। তো যাই হোক, এগুলো বলতে বলতে তারা বড়জের কাছে আসে, আসার পর ঢুকে তো রোহিত তারে বলে যে দেখো এই যে একটু পর সন্ধ্যা হয়ে যাবে, আমরা এই কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে চলে যাই, আমরা আর ই করার দরকার নাই। রাতার বলে আরে না ঘুরি চলো দেখি কি অবস্থা কি, আজকেও পিছন দিকে যাব। তো মানে রোহিত কিন্তু আসলে ভয় পাইছে, এবং সে দেখে যে রোহিত ওখানে ঢোকার পরে তখন সন্ধ্যা হয়ে আসতেছে, মানে আলো কমে গেছে, এবং বড়জের ভেতরে হয় কি যেহেতু উপরে ছাউনি দেওয়া, আলোটা আরো কমে যায়, অন্ধকার হয়ে যায়। তো আতাহার দেখে যে রোহিত একটা ওই পানের ইসের পাশ থেকে সে একটা হারিকেন বের করে, যে হারিকেনটা সে এনে রাখছে, তো সেটাকে জ্বালায়, জ্বালায় সামনে যেতেছে, সামনে হারিকেনটাকে ধরে ধরে সামনে যাচ্ছে। তো আতাহারও যাচ্ছে, এবং এইদিকে যে সন্ধ্যা হয়ে গেছে, ইটা মিলায় যাচ্ছে আস্তে আস্তে, আমার আলো মিলায় যাচ্ছে, আর আতাহারের কাছে বেশ এটা রহস্যময় লাগা শুরু করে তাদের ওই জায়গাটা। তো হাঁটতে হাঁটতে যখন পেছনে চলে গেছে, একদম বড়দের পেছনে চলে গেছে, এদিক ওদিক তাকাচ্ছে, তো এতক্ষণের মধ্যে কিছুই ঘটে নাই। তো আতাহারের মনে হলো যে আরে এর তো মানে কোনো ব্যাপার না, এখানে কিছুই ঘটে নাই, আসলে কালকে এরকম বাতাস ছাড়ছিল বাইরে এর জন্য। তো এইটাই যখন সে ভাবতেছে, ঠিক এই সময় জোরে জোরে মনে হলো বাতাস ওখান থেকে ঘুরে গেল, এবং ঘোড়াটা এরকম যে মনে হয় যে পান পাতাগুলোকে মুচড়ায় দিতেছে এরকম, মানে গোল করে সার্কেল করে দিতেছে এরকম। তাদের ডান দিকের পান পাতাগুলো। এটা দেখে তো মানে রইস প্রচন্ড ভয় পেয়ে ওয়াল্লাহ ওয়াল্লাহ বলে সে সাথে সাথে হারিকেন নিয়ে সামনে আসছে, এবং মনে হলো যে তার হারিকেনের চিমনির ফাঁক দিয়ে বাতাস ঢুকে তার যে হারিকেনের শিখাটা আছে ওইটা এরকম মানে কাঁপতেছে, মানে নিজে কোনো সময় নিভে যাবে। হঠাৎ করে একটা দমকা হাওয়া আসলো, পুরা এক সাইড থেকে বুঝতে পারলো যে প্রত্যেকটা পান পাতা এরকম নোয়ায় পড়তেছে, কারণ ওগুলা মাচানের মতো দিয়ে সোজা করে রাখা, সেগুলো মনে নোয়ায় পড়তেছে, এবং একসময় তাদের হারিকেনটা ফস করে নিভে গেল ভিতরে বাতাস ঢুকে উপর দিয়ে পটপট করতে করতে পুরো অন্ধকার। তো রইস দৌড় দিতে গেছে, তো আতাহার তার হাত চেপে ধরছে বলছে দৌড় দিও না, তো তার হাতে ফ্ল্যাশ লাইট ছিল, সে ফ্ল্যাশ লাইট মেরে মেরে এগিয়েছে সামনে, আর চারিপাশে কেমন জানি একটা শস শব্দ, এবং মনে হইতেছে পুরা এই যে বরফের ভিতরে বাতাস খেলা করতেছে। হঠাৎ করে তাদের সামনে একটা গাছের এদিকে চোখ পড়ল, মানে এটা আতাহারেরই পড়ছে, আতাহারের মানে এই যে লাইটটা ফ্ল্যাশ লাইটটা যে পড়ছে সে একদম কেঁপে উঠলো লাইটটা পড়ার পর। আতাহার এতক্ষণ যে চিন্তাটা করে নাই, সে ভয় পাচ্ছিল না, এখন কিন্তু সে ভয় পেয়ে গেল হঠাৎ, কারণ সে দেখল তাদের সামনে যে একটা গাছ আছে উঁচা, মানে তাদের এই বরজের ফাঁকে ফাঁকে বড় বড় গাছ আছে কিছু, একটা গাছের ওইখান থেকে উল্টা হয়ে একটা মহিলা ঝুলতেছে, তার চুলগুলা নিচের দিকে ঝুলানো, তার চুলগুলা নিচের দিকে ঝুলে আছে, চোখ দুইটা খোলা, চোখের মধ্যে যে তার আলো পড়ছে মনে হচ্ছে সাদা চোখের মধ্যে রগগুলা শুধু দেখা যাচ্ছে, মনি নাই, এবং সে হা করে আছে, মুখটা হা করা, মুখের ভেতরটা পুরা লাল, একদম উল্টা হয়ে ঝুলে আছে। তো ভয়ের চোটে কাঁপতে কাঁপতে আতাহার তার ওদিকে দৌড় দিতে পারবে না, রইস মনে ভয়ে আতাহারের খামচায় ধরলো এবং তারা উল্টা দিকে দৌড় দিল ওদিক থেকে, আর উল্টা দিকটা কিন্তু পেছন দিক, মানে ওই যে মানে তাদের বরজের পেছন দিক, মানে তারা সামনে দিয়ে যে বেরোবে তারা দৌড়াইছে পেছন দিকে, পেছন দিকে এসে দৌড়ায় একেবারে বেড়ার উপরে পড়ছে। এখন বেড়ার উপর পড়ে ভয়ে থরথর করে কাঁপতেছে রইস যে কি হবে। তো আতাহার বলল যে আস্তে আস্তে আইগুই, তো আস্তে আস্তে সামনে যেতে যেতে হঠাৎ করে তাদের মন হলো সামনে একটা অবয়ব দাঁড়ানো, মানে একটা একদম কালচে অবয়ব দাঁড়ানো, এবং সে অবয়বটা আস্তে আস্তে এগোয় আসতেছে। তো একদম যখন কাছে এগোয় আসে রইস তখন মানে একদম থরথর করে কাঁপতে কাঁপতে ওই জায়গায় পড়ে যায়, মানে ঠাস করে পড়ে যায়। তো আতাহার এতক্ষণ দেখতেছিল কালো একটা অবয়ব এগোয় আসলো সামনে এবং রইস ধপ করে পড়ে গেল এবং ওই অবয়বটা নাই। তো যাই হোক, আতাহার কোনো মতো রইসকে উঠানোর চেষ্টা করে, সে বুঝে যে রইস বেহুশ হয়ে গেছে। তো রইসকে সে কোনো মতো তুলে এবং সে থরথর করে কাঁপতে কাঁপতে নিজে ভয়ে রইসকে কাঁধের উপর ফেলে, এবং তার বয়সী একটা ছেলে যদিও খুব শুকনা পাতলা, ওজন অনেক, সে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। তো কোনো মতে আতাহার তার ফ্ল্যাশ লাইট মেরে মেরে একদম সামনের গেটে আসে, এতে সে ওখান থেকে বের হয়। তো সে বুঝতে পারছে যে তার কাঁধের মধ্যে রইস, এবং তার সে বুঝতে পারছে যে সে বেঁচে আছে এটা বোঝা যাচ্ছে কিন্তু বেহুশ। তো সে অনেক কষ্টে মানে হাঁটতে হাঁটতে রইসকে আর তাদের বাসায় নেয় না, সে একেবারে সরাসরি নিজেদের বাসায় নিয়ে আসে, এসেতে রইসকে রাখে এবং তার বাবাকে ডাকা শুরু করে। তো তার বাবা আসে শামসুম ইহা, এসে বলে যে কি ব্যাপার, এসে দেখে ছেলের মানে একদম অবস্থা খারাপ, হাতে পায়ের মধ্যে কেমন কাদার মতো হয়ে গেছে, আর রইসকে নিয়ে আসছে, সে বলে এরে কি কেন আনছিস, কি ব্যাপার, কি সর রইস না, বলে হ্যাঁ কি সর। তো সে তখন তার বাপকে বলে যে ও বলদের মধ্যে ভয় পেয়ে বেহুশ হয়ে গেছে। তার বাপ বলে কি ভয় পেয়ে বেহুশ হয়েছে, একটু পরে রইস দেখা গেছে উঠে বসে একেবারে হুঙ্কার মারতেছে, তার চেহারা বিকৃত করে মানে অন্যরকম একটাই। তো শামসুমিও ভয় পেয়ে যায় এবং মানে দেখে যে রইস একদম প্রচন্ড রকম রুদ্রমূর্তি ধারণ করে ছুটে আসছে, তাকে শামসুমিয়া চেপে রাখার চেষ্টা করে, শামসুমি একে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো বাপ আর ছেলে মিলে চেপে ধরার চেষ্টা করে, খুব কষ্ট হয় তার দুজনকে, এবং তার শামসুমিয়া তখন চিৎকার চাঁচামেচি করে বাসার মধ্যে। তো তার আরো দু একজন মানুষ কাজ করতো তার ওখানে খেতে টেতে কাজ করতো, তারা ছুটে আসে, আসার পর এই রাত্রেবেলা রইসকে তারা বাঁধে এবং রইস হুঙ্কার দিচ্ছে ওখানে বসে বসে, হুঙ্কার দিচ্ছে বিশাল। তো যাই হোক, তাকে বেঁধে রাখে অনেকক্ষণ এবং যে যতটুকু পারে বুঝে তাকে খারাপ কিছু ধরছে, দোয়া দরুদ পড়ে ফুঁদে, জ্বর, গায়ে হাত দিলে দেখা তো গা পুড়ে যাচ্ছে। তো শামসুমিয়ার মোটামুটি অর্থবিত্ত ছিল, প্রভাবপ্রতিপত্তি ছিল, সে বলে যে এই ছেলের তো যে জ্বর আসছে তো কোনো মতে কোনো ই করার উপায় নাই, যে অবস্থা ওষুধ নিয়ে আসতে হবে, আর ওষুধ তো মনে খাবে না, সে যেরকম করতেছে গালি দিচ্ছে সবাইকে, ভয়ঙ্কর ভয়ঙ্কর গালি দিচ্ছে, আজে বাজে কথা বলতেছে। তো তারা তখন সেখান থেকে একজন মৌলানা সাহেবকে নিয়ে আসে যে খবর দিয়ে, রাতের বেলা গভীর রাতে আসার পর মৌলানা সাহেব বসে এই রইসকে নিয়ে লুকাইয়া করার জন্য, এবং অন্ধকার ঘরের মধ্যে রইসকে বেঁধে রাখা হয়েছে, হারিকেনের আলো জ্বলতেছে এবং ফোঁস ফোঁস করতেছে রইস, এবং তার মানে মাঝে মাঝে রাগ এমন উঠতেছে বলার মতো না, সে হুঙ্কার গড়গড় করতেছে। মনা সাহেব তখন রুকাইয়া করে তাকে জিজ্ঞেস করে যে তুই কে ওকে কেন আসর করছিস। তো সে তখন বলে যে আমি ছিলাম ওইখানকার বাইদ্যানী একজন, মানে আমি মানে সে বেদের মেয়ে ছিল ওইখানে, তো আমি আমরা ওইখানে ই করছিলাম, ঘর করছিলাম, নৌকা ভিড়াইছিল ওইখানে, এবং সেখান থেকে নাকি সে রাতের বেলা পান নিছিল এসে। তো পান নেওয়ার সময় নাকি তাকে কিছু মানুষজন ধরে ওখানে তাকে মানে তার ই করে অত্যাচার করে, তাকে অত্যাচার করে নাকি তাকে মেরে ফেলে, মেরে ফেলে নাকি তাকে মানে ওইখানকার গাছের গোড়ায়, একটা গাছের গোড়ায় তাকে মানে পুঁতে ফেলে আর কি ওই জায়গায়। তো এইটা ঘটনার থেকে অনেকদিন নাকি মানে এরকম গোপন ছিল এবং কেউ জানতো না। তো একদিন একজন তার মানে ইটা পায়, ওখানে গন্ধ পায়, ই পায়, তারপর নাকি সেখান থেকে বের করে। তো এরপর থেকে সে নাকি বলে যে ওই অংশ আমার, মানে ওই বড়দের পিছনের অংশ আমার, ওইটার আমি ভাগ কাউরে দিব না, এইখানে আইসা ঘোরাঘুরি করোস একদম শেষ করে দিব, আর এই সারারে পাইছে এই সারারে আমি শেষ করে ফেলাম, এই সারা আর থাকবো না। তো এগুলা বলতে থাকে, তখন হুজুর তার উপরে রুকাইয়া করে এবং তাকে অনেক রকম ই করে ছাড়ানোর জন্য। হুজুর তো বলে এটা কোনো আত্মা না, এটা একটা খারাপ জিন, যে খারাপ জানি না ওখানে ওরকম ইনসিডেন্ট হয়েছে কিনা, কিন্তু এটা একটা খারাপ জিন, একে ছাড়াইতে হবে। তো হুজুর অনেক চেষ্টা করে, অনেক চেষ্টা করে এবং ওই সময়ের মতো তাকে তাড়াইতে সমর্থ হয়, ওই সময়ের মতো তাড়াইতে সমর্থ হয়। সমর্থ হয়ে বলে যে মানে দেখা যায় নিস্তেজ হয়ে গেছে রইস, রইসের অনেক জ্বর তখনও গায়ে। তো হুজুর বলে ওকে ওষুধ এনে খাওয়ান, আপাতত চলে গেছে, আপাতত আসবে না, কিন্তু এই জিন ক্ষতি করবে আরো, এটা ঠিক। আর ওইখানে এরকম কিছু ঘটছিল কিনা এই খবরগুলো আপনারা একটু নেন, আমি তো জানি না। তো যাই হোক, হুজুর এই রোকাইয়া করে চলে গেলেন ওখান থেকে। তো হুজুর যাওয়ার পথে নাকি হুজুরকে একটা কালো কুকুর পুরো রাস্তা ফলো করছে, হুজুর ধোয়া পড়ে পড়ে বারবার নিজেকে তিনি ই করছেন, এবং হুজুরের বাসার আশেপাশে নাকি ওই কুকুর রাতের বেলা ডাকছে এবং মানে ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর ভাবে ডাকছে। হুজুর তো ঘর বাড়ি বন্ধ করে দিয়েছেন, বন্ধ করেছিলেন। তো পরদিন খবর নেয় আতাহারের বাবা শামসুমিয়া, খবর নেয় এবং খবর নিয়ে জানে যে তাদের ওই বড়জে অনেক আগে, আজ থেকে অনেক বছর আগে তার বাবার সময় এরকম নাকি একটা ইনসিডেন্ট হয়েছিল, এবং তখন থেকে মানুষজন ওখানে ভয় পাইত, যে বলে যে কে গোসল করে এই করে, এগুলো নাকি তখন থেকে শুরু হয়েছে। এবং মানুষ নাকি অনেক সময় দেখত যে ওইখানে বা সেই বড়জের পিছনের অংশে শ্মশানের পাশে কেউ কোন মেয়ে মহিলা আগুন জ্বালায় ওইখানে হাঁটাহাঁটি করতেছে, নাচতেছে, আবার গোসল করতেছে, এগুলো দেখতো আর কি। এরকম মানুষজন দেখতাম ভয় পেত, এবং ওই যে চিকন যে বাঁশঝাড়ের পাশে রাস্তা দিয়ে কোনো তরুণ চললে তাকে নিয়ে নাকি হাসতো, তাকে নিয়ে হাসতো, তাকে ডাকতো, হ্যাঁ, এগুলো নাকি করতে, এবং পরে অনেককে মেরেও ফেলছে, এরকম ডেকে নিয়ে মেরে ফেলছে, এরকম নাকি হয়েছে। তো অনেক আগের ঘটনা, এই কারণেই নাকি শামসুমিয়াকে তার বাবা না করছিল যে ওদিক দিয়ে চলাফেরা করবি না, বড়দের শেষ প্রান্তে যাবি না, ওই জায়গাটা ঠিক না, এবং ওই জায়গার পান নিয়েও খুব একটা আগ্রহ দেখাইতে নিষেধ করছিল, যে যা হয় হবে যা ওইটা, এবং মানে এই কারণে যাইতো না আর কি, শামসুমিয়া নিজেও যাইতো না। তো তার ছেলে চলে গেছে ওইখানে, আর এরকম ঘটনা ওইখানে ঘটে, তো এটা খারাপ অবস্থা। এবং শামসুমিয়া নিজেও নাকি দেখছে ওখানে যে গাছ আছে, যেই গাছে ঝুলতে দেখছে তার ছেলে আতাহার বলল, সে নিজেও নাকি একদিন রাতের বেলা, মানে ওই দিন রাত হয়ে গেছে তার এগুলো পান নিয়ে খবর নিতে নিতে, সে ঘুরে ঘুরে যখন আসতেছে তখন কেউ ছিল না তার সাথে, সে বের হয়ে আসবে, তখন নাকি শামসুমিয়া নিজে দেখছিল যে ওই গাছের নিচে একটা কুকুর দাঁড়ায় আছে, কালো কুচকুচে, এবং তার সারা শরীর রোমশ, নেকড়ে বাঘের মতো তার ঘাড়, বা নেকড়ে যেরকম হয় নেকড়ের মতো ঘাড় ফোলা, এবং চোখ দুটা অঙ্গারের মতো জ্বলতেছে। তো শামসুমিয়া নাকি তখন দোয়া পড়তে পড়তে ওখান থেকে মানে চলে আসছে, তো ভাগ্য ভালো তাকে আর ওইটা কিছু করে নাই। তো তার ছেলে আতাহার যেহেতু নাকি বেশি সাহস দেখাইছে এবং সেখানে সে ঘোরাঘুরি করছে এবং সে নিজের মতো ওখানে দেখতে গেছে, গেট খুলে বের হয়েছে, পিছন দিকে গেছে, তো এইসব কারণে নাকি তার উপর নজর পড়ছিল এবং তাকে চাইছিল আসলে ক্ষতি করতে। কিন্তু তার ভেতরের মানে আতাহারের ভেতরের সত্তাটা স্ট্রং ছিল, এর জন্য আতাহারকে সে পজেস্ট করতে পারে নাই, আর রইস ছিল ভীতু, এর জন্য রইসকে ধরে ফেলছে সে। তো যাই হোক, তো পরের দিকে ওই যে হুজুর, তিনি আরো একজন ভালো আলেমকে নিয়ে আসেন, সেই আলেম এসে রইসকে আবার রুকাইয়া করেন এবং রুকাইয়া করে পুরোপুরি রইসের থেকে ওইটাকে ডিট্যাচ করেন। তো রইস নাকি অনেকদিন অসুস্থ ছিল, অনেকদিন সে মানে অসুস্থ ছিল, সে মানে কাজ করতে পারতো না, কিন্তু ওই যে সামসু মিয়া তাকে টেক কেয়ার করতো, তার যে টাকা পয়সা সব দিয়ে দিত তাকে টেক কেয়ার করছে, কোনো সমস্যা হয় নাই। তো ওই সুস্থ হওয়ার পরে আর ওই বড় যে কাজ করতে জানি সে ওখানে আর কাজ করতে চায় নাই। তো এবং সে তার মনের মধ্যে একটা ট্রমা হয়ে গেছিল, এটা সে ভয় পাইত, অনেক ভয় পাইত, রাতের বেলা চলাফেরা করতে ভয় পাইত। আর আতাহারকে তার বাবা ওই জায়গায় যাইতেই দিত না, নিজে সামসু মিয়া ওই বড়জের ওই অংশটা এড়ায় চলতে এবং সবাইকে বলতো যে একেবারে সন্ধ্যা হওয়ার আগে ওখান থেকে সরে আসতে। তো সেই পানের বরজ নাকি পরবর্তীতে ওইটা আর নাই, ওইটা নাকি আস্তে ধীরে ই হয়ে গেছে, উঠে গেছে। তো এই হচ্ছে গিয়ে ঘটনা যেটা আমাদের সাথে মোস্তফা শেয়ার করলো, আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি এর আগে এরকম পানের বরজের ঘটনা পাইনি, এবার পেলাম এবং আমি চেষ্টা করলাম আমার মতো করে আপনাদের এটা শোনাতে। কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে ভুলবেন না, আমি চাই আপনারা আপনাদের মতামত জানান ঘটনাগুলো কেমন লাগছে। এবং আপনাদের কাছে যদি এই ধরনের ইন্টারেস্টিং ভৌতিক ঘটনা থাকে, ভূতের ঘটনা থাকে, অবশ্যই আমাদের সাথে শেয়ার করে ফেলবেন। আমাদের কাছে ইমেল পাঠাবার ঠিকানা হচ্ছে odbhutule@gmail.com, পাঠিয়ে দিন আপনার কাছে থাকা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার কোনো এক্সপিরিয়েন্স অথবা আপনার এলাকার কোনো মিথ বা লেজেন্ড, সেগুলো কিন্তু আমরা শেয়ার করে ফেলব যদি মানসম্মত হয়। আর একটা ব্যাপার, যদি আপনি ভয়েস রেকর্ড করে পাঠান ঘটনাটা এবং চান আমি আপনার ভয়েস শুনে শেয়ার করি, অবশ্যই চেষ্টা করবেন যে আপনার ঘটনাটা যেন একটু শর্ট ফর্মেটে হয়। যদি অনেক লম্বা হয় দেখা যায় যে প্রথম যেই ধাপে আমাদের অ্যাডমিনরা এই ঘটনাগুলো নিয়ে তারা শোনেন এবং তারা এটাকে স্ক্রুটিনি করে আমার কাছে দেন, তো দেখা যাচ্ছে টোটাল প্রসেসে অনেক সমস্যা হয়ে যায়। আর দেখা যাচ্ছে যে একটা লম্বা ঘটনার মাঝে যদি দেখা যাচ্ছে যে কোনো সমস্যা দেখা দেয়, সেটা কিন্তু পরবর্তীতে আর শেয়ার করা সম্ভব হয় না। এটাতে আপনারও একটা কষ্ট যে আপনি অনেক লম্বা সময় ধরে রেকর্ড করলেন, আমাদের জন্য কষ্ট যে আমরাও এটা শুনলাম পরবর্তীতে এটা শেয়ার করা গেল না, তখন কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যায়। তো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা যদি ভয়েস রেকর্ডে পাঠান তাহলে চেষ্টা করবেন কনসাইজ আকারে পাঠাতে। আমরা কিন্তু কল্পদৃশ্য শেয়ার করি, আপনি যা পাঠান সেটাকে কিন্তু আমরা পড়ে বা শুনে কল্পনা করে সেটা আমি নিজে শেয়ার করি, আমার মতো করে শেয়ার করি। তো সেটাই আমাদের অদ্ভুতের নিয়ম। আর এর জন্য বলবো যে আপনারা যদি নিজেরা রেকর্ড করে পাঠান, আপনারা একটু কনসাইজ করে পাঠান, মূল আপনার যে ভৌতিক অংশগুলো যেটা নাকি মূল ঘটনার মূল অংশ, সেই জিনিসগুলো আমাদেরকে সুন্দর করে বর্ণনা করে পাঠান। আর এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসব আরো একটা নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেল থেকে কোনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত করে শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতুলিতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রবিউল ইসলাম খুলনা থেকে, এবং তিনি তার নানির মা, মানে সেই অনেক আগের আমলের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি রিকোয়েস্ট করেছেন ঘটনাটা আমি যেন গুছিয়ে আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। তা আমি চলে যাচ্ছি রবিউলের পাঠানো সেই ঘটনায়। এটা অনেক বছর আগের কথা, তখন রবিউলের নানির মা, মানে বুঝতে পাচ্ছেন কতটুকু পুরনো সময়, তারা খুলনার কোন একটা জায়গায় বসবাস করতেন। তো যেখানে তারা বসবাস করতেন সেটা একটা গ্রাম। এই গ্রামটা তখন যেহেতু অনেক আগের সময়, মানে এই আধুনিক যে জিনিসপত্রের ছোঁয়া, শহরের ছোঁয়া কিছুই ছিল না সেখানে, সেটা টোটালি ছিল গাছপালা দিয়ে ঘেরা একটা জায়গা, প্রায় বনাঞ্চল বলা চলে, জঙ্গলের মতো একটা জায়গা। এবং তার মাঝখানে একটা অংশ, সেখানে বিভিন্ন মানুষ অন্য এলাকা থেকে এসে মাইগ্রেট করছিলেন, মানে বাড়ি ঘর করছিলেন, মানে সেই জায়গায় সেই গ্রামে কোনো কিছু মানে সাজানো গোছানো ছিল না মানুষের ঘর ছাড়া। যারা সেটেলার, যারা অন্য জায়গা থেকে আসছে, তারা এসে শুধু ঘর করছেন, একটু মানে ঘর করলে যেটা হয়, ঘরের সামনে একটু জায়গা পরিষ্কার করে উঠান করে এবং তার পাশেই দেখা যাচ্ছে যে একেবারে প্রাকৃতিকভাবে জলাশয় এবং তার দুই পাশে বিশাল বিশাল গাছ এবং একেবারে ঘন বনে ছাওয়া, সেখানে দূর থেকে বন্য প্রাণীর ঢাক শোনা যেত সে সময়, মানে অন্যরকম একটা পরিবেশ। তো সেখানে রবিউলের বড় মারা প্রথম ওই জায়গায় বাড়িঘর করেন এবং তারা ওই জায়গাতে মানে সবকিছু গুছিয়ে থাকা শুরু করেন। তো যেহেতু এটা একটা এক্সপ্যান্ডিং বসতি ছিল, মানে মানুষজন এখানে আসতো অন্য জায়গা থেকে মাইগ্রেট করে, বিশেষ করে বরিশালের কোন অঞ্চল থেকে মানুষজন এখানে আসতো অনেকে, তো এসে তারা এখানে ঘর বাড়ি করতো আর কি, করে থাকা শুরু করতো। তো সবার মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, সবাই মিলেই কাজ করত এবং এখান থেকে যেমন মূল সড়ক অনেক দূরে, এই সবাই মিলে এখানে একটা পায়ে চলা পথ তৈরি করছিল ওদিকে যাওয়ার জন্য, এবং সে পায়ে চলা পথটা ছিল খালের পাড় দিয়ে। এখানে একটা খাল ছিল, সে খালের দুপাশে বিশাল গাছগাছালি, মানে একদম বন, তো সেটার মধ্যে সবাই মিলে একটা রাস্তা তৈরি করছিল। তো রাতের বেলা কেউ ওখানে চলাচল করতো না, ভয় পেত, কারণ তারা বন্য প্রাণীর ভয় পেত এবং ওই জঙ্গলটা সম্বন্ধে তাদের ধারণা কম। দূর থেকে দেখাচ্ছে বন্য প্রাণী ডাক শোনা যায়, বাঘের ডাকও শোনা যায়, তো এটা কিন্তু তারা ভয় পেত, মানে মনে করতো যে এখানে কোনো সমস্যা আছে, গেলে মানে বিপদ হতে পারে, এর জন্য কেউ যেত না। তো যাই হোক, এইভাবেই তারা থাকছিল এবং সেই গ্রামটা বা বসতিটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করতেছিল, এরকম একটা অবস্থা। তো একদিন সেইখানকার একজন মানুষ, সেই তাদের ওই গ্রামের একজন লোক, সে গেছিল ওখান থেকে, মানে মূল তাদের এলাকার থেকে বের হয়ে যেখানে নাকি শহর, সেইখানে মানে শহর বা উপশহর যেখানে, সেখানে গেছিল। তো দিনের বেলা সে তার কাজকর্ম সেরে সে ফেরত আসতেছে, তখন বিকাল হয়ে গেছে, মানে একেবারে দেখা যাচ্ছে পড়ন্ত বিকেল। তো সে মূল সড়ক থেকে নেমে এই হাঁটা পথ ধরে হেঁটে আসতেছে। তো বিকেলবেলা কাঁচা রোদ, বেশ ভালোই লাগতেছিল তার প্রকৃতির মধ্যে দিয়ে হেঁটে আসতে, জাস্ট একটা আইলের মতো আর কি রাস্তা, একটু বড়, সেখান দিয়ে হেঁটে আসতেছে। তো প্রথম দিকে দেখা গেছে যে ডানে বামে কিছু দূর কিছু ক্ষেতের মতো আছে, কারণ কিছু মানুষ এখানে চাষাবাদ করছিল। তারপর দেখে যে মাঠ, বিস্তীর্ণ মাঠ আর কি, আর মাঠের ওই পাশে বিশাল জঙ্গল, মানে গাছপালা একদম ছেয়ে আছে, আর তারপরে রাস্তা সোজা চলে গেছে, কোনো জায়গায় দেখা যাচ্ছে যে একেবারে বুনো বাঁশঝাড়, যে বাঁশঝাড় একেবারে বুনোভাবে তৈরি হয়েছে। যেগুলো বাড়িতে যখন হাঁটতেছে, লোকটা মানে একটু অস্বস্তি ফিল করলো, কারণ কোনো জনমানুষের চিহ্ন নাই, কারণ দেখা যাচ্ছে যে বিকাল পড়ে যাচ্ছে, ওইখানে যারা টুকিটাকি কৃষি কাজ করতো বা শুরু করছিল, তারা দেখা যাচ্ছে যে বিকেল গড়ানোর আগে ওখান থেকে চলে আসতো, কেউ আর ওখানে থাকতো না। আর ওই বসতিতে মানুষ যে খুব বেশি ছিল তা না, সুতরাং ওখানে মানুষজন হেঁটে চলা বা নৌকা চালায় ঘুরে বেড়ানো খালের মধ্যে দিয়ে এরকম হতো না। দেখা যাচ্ছে পুরো জায়গাটাই জনমানব শূন্য। তো এই লোক যখন আসতেছে, সে একটু ভয় পাওয়া শুরু করলো। বাই দ্য টাইম সে তাদের সেই পাশের খালের পাশের যে পথটা, পায়ে চলা পথে যখন উঠছে সে, তখন অলরেডি সন্ধ্যা গড়ায় গেছে, একেবারে সন্ধ্যা গড়ায় গেছে। দেখতেছে যে আলো মিলায় যাচ্ছে চারিপাশে, গাছপালার ওই পারে চলে গেছে আলো, মানে নীলচে হালকা একটা রেখা রয়ে গেছে এরকম। তো তার ভয় লাগা শুরু করলো, কারণ তার কাছে কোনো বাতি নাই, মানে যদি অন্ধকার হয়ে যায় তাকে অন্ধকারে পথ চলতে হবে, এবং ভরসা হচ্ছে চাঁদের আলো। যাই হোক, এভাবে চিন্তা করতে করতে সে এগিয়ে যাচ্ছে, একসময় নীলচে আলোটাও মিলাই গেল এবং সে বুঝতে পারতেছে যে তাদের যে গ্রাম বা বসতি আরো বেশ অনেক দূরে, এবং এইখান থেকে এমনকি একটা কুপির আলো দেখা যাচ্ছে না। সে তাকাচ্ছে শুধু এই প্রকৃতির ডাক, পোকামাকড়ের ঝিঁঝি পোকার ডাক, পোকামাকড়ের ডাক রাতের বেলার, আর ওই পাশে গাছের ভেতরে অসংখ্য জোনাকি জ্বলতেছে, এটাই সে দেখতে পাচ্ছে। চাঁদ তখনও ওরকমভাবে ভিজিবল হয় নাই, মানে হালকাভাবে দেখা যাচ্ছে মেঘের আড়ালে, মানে ওরকম মানে পুরোটা বের হয়ে আসেনি চাঁদ, এরকম একটা অবস্থা। তো লোকটা হাঁটতে হাঁটতে যাচ্ছে, তো এক সময় চাঁদ উঠল, বেশ খানিকটা আলো হয়েছে চাঁদের আলোতে, এই আলোতেই এই ঘোর অন্ধকারের মধ্যে বেশ খানিকটা দেখা যাচ্ছে পথ। আর সেও মোটামুটি হিসাব করতেছে যে আমি কতক্ষণের মধ্যে যাব, পৌঁছাবো। তখনকার মানুষজন আসলে সময় হিসাব করত না, মানে ঘড়ি দেখে করত না, তাদের একটা আন্দাজ ছিল, আন্দাজেই তারা বুঝতে পারত। তো হাঁটতে হাঁটতে সে একটা জায়গায় চলে আসলো, তো সেই জায়গাটা মোটামুটি একটা বাঘ, এবং এই বাঘ নিয়ে সে আরো সোজা হেঁটে যাবে, এবং সে বুঝতে পারে, তার মনে আছে যে এই বাঘের পরে কিন্তু আরো এত ক্রোশ হেঁটে গেলে আমাদের সেই বসতি। তো সে যখন ওই বাঘটা পার হয়ে সে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে সে সামনে দেখলো তার যে সামনে রাস্তা, রাস্তাটা ছিল মাটির উপরে, মানে হালকা বেলে মাটি টাইপের হয়ে গেছে, মানে ধূসর টাইপের রং। তো চাঁদের আলো পড়ে চিকচিক করতেছে রাস্তা, এর মাঝে সে দেখলো বিশাল কোন কালো পাখির মতো বসে আছে রাস্তার উপরে। তো সে বোঝার চেষ্টা করলো এইটা কি, ভালো মতো সে খেয়াল করে দেখলো, মানে এই চাঁদের আলোতে সে বুঝতেছে ওইটা একটা হাঁস, এবং একটা বেশ বড় হাঁস, রাজহাঁসের মতো, এরকম গা এরকম ঝাড়া দিচ্ছে, দিয়ে সে হাঁটতেছে ওখানে। তো লোকটা বেশ ওইটা দেখে মানে উৎসাহিত হইল, কারণ মানে তার মনের মধ্যে ওরকম চিন্তা, কারণ তখনকার সময় কিন্তু আসলে যে আপনি খাবার জন্য জিনিসপত্র এত সহজে পাওয়া যেত না, যারা মুরগি বা হাঁস নিয়ে আসছিল ওখানে বসতি করার সময় স্থাপন তারা এনে নিজেরা পালত। তো সহজে ওখানে ওরকম মানে পাওয়া যায় না, তারা হয়তো কারো কাছ থেকে কিনতে হয় বা কিছু। এরকম বড় একটা রাজহাঁস দেখে তার মধ্যে চিন্তা হলো, এটা কোত্থেকে আসছে? এই রাজহাঁস থেকে পালে না, আমাদের গ্রামের বা বসতির কোনো মানুষের এটা না। সে এটা ভালোই বুঝতে পারছে যে এটা কারণ না। তো সুতরাং সে চিন্তা করলো যে আমি এইটারে ধরা যায় কিনা। সে আস্তে আস্তে হাঁটতেছে, সে খেয়াল করতে চিন্তা করলো যে তাকে দেখে যদি রাজহাঁসটা সরে যায় বা কিছু, সেটা অন্য ব্যাপার হবে, বা নেমে যায় এদিকে ডানে বামে নেমে যায় সেটা এক কথা, আর যদি সে ওখানে দাঁড়ায় থাকে সে চিন্তা করছে সে ধরে উঠবে ওইটাকে। তো এই প্রিপারেশন নিয়ে সে সামনে এগিয়ে যাচ্ছে। তো সে যখন মোটামুটি একটা ডিস্টেন্সে চলে আসছে, তো হঠাৎ করে দেখলো হাঁসটা লাফ দিয়ে উঠে ডানা ঝাপটাতে ঝাপটাতে সামনে চলে গেল, বেশ খানিকটা উপর উড়ে গেছে। এবং খুব অবাক হলো সে, এই রাতের বেলা কালচে রঙের একটা মানে রাজহাঁস উড়ে যাচ্ছে মাথাটা সামনে দেয়া, মানে তার শরীরের মধ্যে চাঁদের আলো পড়ে কালচে রঙটা আরো চকচক করতেছে কেমন জানি একটা। এবং সে অবাক হয়ে দেখলো যে এই কাজ কখনো হাঁস করে না, যেটা হচ্ছে একটা সার্কেল করলো, মানে উপরেই সার্কেল করলো, করে যে সামনে অনেক দূর চলে গেল। তো সে মনে করলো যে হাঁসটা মনে হয় এই কোনো বুনো হাঁস বা কিছু এইখানে উড়ে আসছিল বা চলে গেছে। তো সে আবার হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সে এখন বুঝে পেয়েছে যে তাদের গ্রাম খুব কাছেই। তো যখন খুব কাছাকাছি চলে আসছে, খালের একটা অংশে সেই দুই পাশে বেশ বড় বড় কিছু গাছগাছালি আছে এই পাশে, তো গাছগাছালির পাশে এসে খালের পানি যখন যাচ্ছে ছলাৎ করে বাড়ি মারে, একটা শব্দ হয় কুলকুল। তো সে হঠাৎ করে দেখলো যে ওই কুলকুল শব্দ যেখানে হচ্ছে, যেখানে বাড়ি খায় খালের পানিটা, তার এই পাশে ওই হাঁসটাই মনে হয় বসে আছে। কারণ তার আন্দাজে যা বুঝলো সে আকার আকৃতি দেখে, দেখলো যে হাঁসটা মুখ করে আছে সামনের দিকে, বেশ খোলা একটা জায়গা, একটা মানে মাঠের মতো, তার ওই পাশে আবার গাছগাছালি আছে, এখান থেকে সে খোলা মাঠের দিকে মুখ করে আছে হাঁসটা, তার দিকে পেছন ফেরানো এবং ডানা দুটো এরকম মেলে রাখছে দুই পাশে। তো সে বলল যে এইবার পাইছি, মানে খুব সুন্দর একটা পজিশন ধরার জন্য, কারণ রাজহাঁস তো ঠোকর দেয়, মানে সে একটা ই করে। তো সে খুব সন্তর্পণে, লোকটা সে খুব সন্তর্পণে, তার পায়ে স্যান্ডেল ছিল, স্যান্ডেল দুটাকে সে আস্তে করে খুলে ফেললো, খুলে ফেলে এক হাতে নিয়ে আস্তে আস্তে সে যাওয়া শুরু করলো একটু কুঁজো হয়ে, এবং ওই যে গাছগাছালি যে পাশে ছিল গাছের ছায়ায় ছায়। হাঁটতে হাঁটতে সে এক সময় খুবই নিঃশব্দে সন্তর্পণে সে হাঁসের একদম পিছনে চলে আসছে, মানে তার সাথে ডিফারেন্স কয়েক ফিট হাঁসটার। এই সময় সে হঠাৎ করে লাফ দিল সামনে এবং একদম হাঁসটার কাছে দিয়ে পড়লো, পড়েই সে গলাটা চেপে ধরলো, ঘাড়টা চেপে ধরলো হাঁসের, এবং হাঁস প্রচন্ড ডানা ঝাপটালে এবং শক্তি দেখানো শুরু করলো। রাজহাঁস যেহেতু এবং বেশ বেগ শক্তিশালী, বেশ ডানা ঝাপটায় থাকে এবং সেও লাচড় বান্ধা সে ধরে রাখছে এটাকে, ধরতে সে ধরে ফেললো, তাদের টেকনিক আছে ধরার, তারা জানে সেটা। তো সে ওটাকে ধরে ফেলছে, ধরে ফেলে সে তার স্যান্ডেলগুলো ফেলে দিয়েছিল হাত থেকে, সেটাকে তুলে ফেললো, মানে হাঁসটার ঘাড়টা ধরে স্যান্ডেল তুললো, পায়ে দিল, দিয়ে সে ওই হাঁসের ঘাড় ধরে নিয়ে চললো সে তার ইসে, এবং হাঁস ডানা ঝাপটাচ্ছে, হাঁসকে সে ধরে ফেললো কোনোভাবে তার আরেক হাত দিয়ে ডানা দুটা, এইভাবে করে সে নিয়ে চলে আসলো। এবং হাঁটতে 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 এবং এর মাঝে হাঁস যে ছোটাফুটি করতে, যেটা সে বুঝতেছে যে তার মনের মধ্যে একটা মানে অন্যরকম আনন্দ যে আমি হাঁস পাইছি। সে এক পর্যায়ে রাতে চলে আসলো তাদের গ্রামে এবং সে তার যে বাসা করছিল সেখানে ঢুকে গেল। সে ঢুকেই তার স্ত্রীর নাম ধরে চিৎকার শুরু করলো, স্ত্রী ভয় পাইছে, ওই সময় তো গ্রাম অন্যরকম, আর ওই সেই গ্রাম যেহেতু আরো একেবারে নতুন একটা মানে বসতি হয়ে উঠছে বোনের পাশে, তো স্ত্রী ভয়ের চোটে কয়েকবার জিজ্ঞেস কে কে বলছে, আরে আমি, গেট খুলো গেট খুলো, তাড়াতাড়ি দরজা খুলো দরজা খুলো। তো তার স্ত্রী দরজা খুলছে, ভালো বলে আপনার হাতেই তো কি, স্ত্রী ভয় পেয়ে গেছে দেখে এত বড় কালো একটা রাজহাঁস, কালো রঙের, তাও আবার বলছে আরে পাইছি, এটা ধরছি রাস্তার থেকে এসে, যে এখনই এটা মানে সেই করবো কাজ করবো। তার স্ত্রী বলছে না থাক, এখন আর করার দরকার নেই, আপনি এটা বাইন্ডে ছুঁয়ে দেন, ওই যে ওখানে তাদের ই আছে ওটার মধ্যে বাইন্ডে রেখে দেন। আরে না, এটা এক্ষুনি কাটুন, মানে তার স্ত্রী অবাক হলো যে স্বামী একদম নাচড় বান্ধা, সে বলে ধরো তুমি আমার সাথে আইসা ধরো। তো তার স্ত্রী ধরতে অস্বস্তি বোধ করতেছিল, তারপরও তারা ওই বটি নিয়ে এসে তার স্ত্রী ধরল তার সাথে এবং তিনি সে হাঁসটাকে কাটলেন। তো কেটে টেটে তিনি নিজের মতো পরিষ্কার করলেন হাঁস, এই সেই পালক টালক কি পোড়াইতে হয় চুলা জ্বালায় রাতের বেলা, খুব আয়োজন করে তিনি মানে খুব আয়োজন করলেন, আয়োজন করে এটাকে রান্না বান্না করলেন আর কি, করে তিনি তার স্ত্রীকে খাইতে দিলেন এবং নিজেও খাবেন আর কি, নিজেই রান্না করছেন। কিন্তু স্ত্রী বলতেছে যে না আমি এটা খাবো না, কেন কে আমার ভাল লাগে নেই, আমি খাবো না। তার লোকটা একদম মানে হয়েছে, কি বলো তুমি এত মাংস কি বলো তুমি, সে বলে না আপনি খান আপনি খান, তার স্ত্রী বলতেছে। আমার কেন জানি ইচ্ছা করতেছে না, তার শরীর গুলাইতেছে, তার ইচ্ছা করতেছে না। যাক, ওই লোক ওই হাঁসের মাংস একদম পেট ভরে খেলো, খেয়েটে একদম মানে ভোর হয়ে গেছে তখন, মানে প্রায় সে তার মতো সে ঘুমাই গেল, তার স্ত্রীও ঘুমাইলো। তো দিনের বেলা তখন মানে দুপুর মানে সে তো ঘুমাইছে ভোরবেলা, সে উঠতে উঠতে তার প্রায় দুপুর হয়ে গেছে। তার স্ত্রী টুকিটাকি কাজকর্ম করতেছিল, তো তার স্ত্রী একটা জিনিস অবাক হয়েছে, যে তারা যে হাঁস কাটাকাটি করছে পরিষ্কার করছে এগুলো নিয়ে একটা কোনায় জমা করছিল, তো সেইখানে তার স্ত্রী দেখে একটা কালো রঙের কুকুর, কালো কুচকুচে কুকুর এসে ওইখানে বসে আছে ওই জিনিসটার মধ্যে। তার স্ত্রী যখন হেঁটে রান্নাঘরে যাচ্ছে দিকে যাচ্ছে, এবং তার কাছে খুব অস্বস্তি লাগতেছিল কুকুরটাকে দেখে। কুকুরটা খুব দেখতে অ্যানোয়িং টাইপের কুকুর, মানে খুব স্বাভাবিকভাবে যে গ্রামে কুকুর চলাফেরা করে সেরকম না, আর এই কুকুর সে দেখেও নাই যে কারো বাসায় আছে বা কিছু। এর জন্য তিনি একটু ভয় পাইতেছিলেন, তিনি একা একা রান্নাঘরে যেতেও ভয় পাচ্ছিলেন, তিনি তার সাথে হাতের কাছে ওই বটিটা নিয়ে নিয়ে হাঁটতেছিলেন, মানে ভয়। তো কুকুরটাকে অনেকক্ষণ তিনি দেখছেন, তারপর দেখেন যে একসময় কুকুরটা নাই, এবং তিনি দেখেন যে ওই যে ময়লা টয়লা যা ছিল ওগুলো কিছুই নাই ওখানে, ওই যে বিভিন্ন জিনিস ফেলছিল আর কি, তার ওখানে তাই কিছু নাই, মানে তখনকার আমলে তার এরকম পলিথিন মলিথিন ছিল না, ময়লা টয়লা ফেলছিল, দেখলো যেগুলো কিছুই নাই। তিনি অবাক হলেন যেগুলো খাইতেই কি কুকুরটা আসছিল, কই থেকে আসছে, জঙ্গল থেকে আসছে, এইগুলো তিনি চিন্তা করতেছেন। তো এই সময় তিনি হঠাৎ করে কোকানোর শব্দ পেলেন, তার হাজবেন্ডের কোকাচ্ছে তার হাজবেন্ড। তো তিনি গেলেন ওই বুড়ি টুটি রেখে, তিনি যা যা করতেছিলেন কাজ ওগুলো শেষ করে তিনি তাড়াতাড়ি গেলেন স্বামীর কাছে, গিয়ে দেখলেন যে স্বামী কোকাচ্ছে এবং তার চেহারাটা বেশ মলিন মনে হল তার কাছে দুপুরবেলা। তো তিনি মানে আর কি যে জিজ্ঞেস করছেন কি হয়েছে, তো যে দেখতেছেন স্বামীর মুখের স্কিন কেমন ফ্যাকাশে হয়ে গেছে, ফুলে ফুলে গেছে জায়গায় জায়গায়। আর তার স্বামী বলতেছে আমি মরে যেতেছি, আমার শরীরটা খারাপ লাগতেছে। তো তিনি গায়ে হাত দিয়ে দেখলেন গা পুড়ে যাচ্ছে জ্বরে, প্রচন্ড জ্বর। তো বলছে আপনার গায়ে দানা কিসের, দেখতেছে দানার মতো ফুলে ফুলে গেছে। বলে আমি জানি না, তার দামি বলতে জানি না, কই জানলা দিয়ে মনে হইলো কি একটা উঁকি দিল আমার এখানে, বলে কি একদম উঁকি দিল আমারে, আর আমি দেখছি চোখ খুলে শুধু দেখছি যে উঁকি দিল কেমন, আমি চেহারাটা বুঝি নাই, ওই বাড়িতে রোদ আসছে যে ছায় আমি চেহারাটা বুঝি নাই, আমার কেমন লাগলো সরে গেল, এরপর থেকে আমার যখন আমি ঘুম থেকে ওঠার চেষ্টা করতে শুয়ে পড়ছিলাম আমার এরকম লাগতেছে। তার স্ত্রী দেখলেন জ্বর বাড়তেছে এবং গায়ের মধ্যে এরকম দানার মতো উঠছে। তার স্ত্রী তাদের হাত ধুয়ে চিন্তা করলেন যে কি করা যায়, এখানে আশেপাশের বাড়িতে যে কবিরাজ আছে সে দূরে অনেক, এখান থেকে খানিকটা দূরেই থাকে, কাউলে দিয়ে খবর দিবেন নাকি প্রতিবেশী দিয়ে চিন্তা করতেছেন। এগুলো চিন্তা করতে তিনি চলে গেলেন পাশের বাড়িতে, পাশের বাড়িতে যে কথা বললেন সেই মানুষটা বললেন যে আচ্ছা কবিরাজে বলো তোমার হাজবেন্ড অসুস্থ। তো কবিরাজকে যে খবর দিল, তা যখন তারা কবিরাজ সহ আসতে বাসায় আবার দেখতে, তিনি তার হাজবেন্ডকে রেখে গেছিলেন, রেখে দেখলেন যে হাজবেন্ডের অবস্থা আরো খারাপ, মানে যে দানাগুলো দেখছিলেন ওই দানাগুলো মনে হইতেছে পেকে পেকে কেমন হয়ে গেছে, সাদা সাদা এরকম ফোলা। কবিরাজ আসলো, এসে দেখেই বলে যে তো অসুখ হয়েছে, সেই সময়কার একটা অসুখের নাম বলতো আর কি, মানুষজন ভয়ে তখন গ্রাম ছাড়া হয়ে যেত আর কি, সে অসুখের কথা বলে। তার স্ত্রীকে বলে যে আপনিও সরে যান, এর আমি এখানে দেখতে পারবো না। কবিরাজ নিজেও সেটাকে বলে যে এই জিনিস ছড়া যাবে পুরো গ্রামে ছড়াবে, এইখানে আমিও থাকতে পারবো না, এই কিন্তু ই নিয়ে আসছে মানে আর কি কোন একটা এইখানে অভিশাপ নিয়ে আসছে, করতে নিয়ে আসছে আপনার স্বামী, কি ব্যাপার। কবিরাজ সরে গেছেন, কবিরাজ খুব ভয় পেতেছে জিনিসটা দেখে। তো সে বলে যে আমার স্বামী এরকম রাত্রেবেলা কালকে আসছে, তো এরকম এরকম ঘটনা, তো ও এখানে রাত্রে খাইছে খেয়ে ঘুমাইছে। তো বলে যাক, ওর বাতাস লাগছে কোনখান দিয়ে, এই বাতাস খারাপ বাতাস, এই বাতাস গ্রামে যেহেতু ঢুকছে এখন সবাই রে এরকম দিয়ে দেখব, তো এইগুলো সাবধান, আপনি এনে থাকেন না আপনার স্বামীদের। তো সে বলে আমার হাজবেন্ডে আমি ফালাই রেখে কেমনে থাকি, বলে যে না তাহলে আপনারা কারোর সাথে চলাচল করবেন না। তাদেরকে ই করে দিল, মানে সেই কবিরাজ আলাদা করে দিল এবং গ্রামে জানায় দিল সবাইকে যে এদের সাথে কেউ ওঠা বসা করেন না, এরা ই নিয়ে আসছে, অসুখ আসছে এদের কাছে। ব্যাপারটা খুবই নিষ্ঠুর, আসলে সেই সময় মানুষ কিন্তু এরকম নিষ্ঠুর কাজ করত। তো এই মহিলা লোকের ওয়াইফ পড়ে গেল সমস্যায়, সে অনেক কষ্টে, মানে সে তো আর স্বামীকে ছেড়ে যেতে পারতেছে না, এবং তার স্বামীর অবস্থা খুব খারাপ হলো, তার মানে পেট টেট খারাপ হয়ে গেল, সে আর কিছু খেতে পারে না। দেখা গেছে দুই দিনের মধ্যে তার স্বামী মানে চলে গেল আর কি পৃথিবী থেকে, মারা গেল অসুখে। মহিলা একা আছে, মহিলার কিন্তু হয় নাই, মহিলার কিছু হয় নাই, মহিলা নিজে হয় নাই, কিন্তু দেখা গেল যে তার কয়দিন পরে গ্রামের আরেকটা বাসায় এরকম হলো, এবং সেই কবিরাজেরও একই জিনিস হলো, কবিরাজ মানে এই একই অসুখে পড়ল। তো এইভাবে অনেক মানুষই আক্রান্ত হয়ে গেল গ্রামের মধ্যে, মানুষ একবারে চলে যাচ্ছে, তাদের অসুখ হইতেছে, এরকম বাসার মধ্যে তাদের কেউ যাচ্ছে না, এবং অনেক বাসায় গেছে যে দেখা গেছে যে এরকম পুরো বাড়ি মানুষ মরছে, এবং দেখা যাচ্ছে সৎকার করার মতো বন্ধু কেউ নাই, কেউ ভয়ে সৎকার করতেও যায় না, এরকম একটা অবস্থা। তো এর মাঝে এই যে রবিউলের নানি মানে বড় মা যে আছে, তাদের পরিবারও এই জিনিসটা অসুখ হলো, তাদের ছেলে ছিল অনেকগুলো, চার পাঁচটা ছেলে, তার মধ্যে দুইজনের এরকম এফেক্ট ছিল, এবং তারা তো বাসার মধ্যে ভয়ে খুবই হয়ে গেল যে কি অবস্থা, এবং বাবা মার হয় নাই, মানে রবিউলের সেই বড় মা আর বড় বাবা দুইজনের হয় নাই, তো শুধু হয়েছে ওই দুইজনের, দুই ছেলের, এবং এই দুই ছেলের থেকে পরবর্তীতে আরো দুই ছেলেকে এফেক্ট করলো, তাদের মনে হয় চারজন ছেলে ছিল, আরো দুইজনকে এফেক্ট করলো, তো খুবই খারাপ অবস্থা। তো এই চারজনের মধ্যে যেই প্রথম দুজনের হয়েছিল তারা দুজন মারা গেল, দুজন মারা গেল এবং বাকি দুইজন অসুস্থ, খুবই অসুস্থ, একজনের অবস্থা খুবই খারাপ এবং সে হচ্ছে ছোট, এবং তাকে নাকি খুব ভালোবাসত রবিউলের বড়, মানে বড় বড় বাবা যে বলে আর কি, বড় মার হাজবেন্ড আর কি, নানির নানির বাবা আর কি, জি নানির বাবা, তিনি খুবই ভালোবাসতেন, এবং তার মন খুব খারাপ হয়ে গেল এই ছেলে এরকম অবস্থায়, দুইটা ছেলে তো অলরেডি চলে গেছে, এবং সে দেখতেছে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে এই সময় তার ছেলের এই অবস্থা। তো তাকে অনেকে বলতেছে, মানে তার সরাসরি কমিউনিকেট করতো না আর কি, দূর থেকে এসে কথা বলে যেত, অনেকে বলতেছে যে এখান থেকে পলায় যাও, তোমার ছেলেদেরকে মধ্যে ওই যে তোমার ছেলের যে অবস্থা কলা গাছের ভেলায়, তখনকার সময় নাকি এই গাছটা করতো, সবাই ভাষায় দাও ছেলেকে, এই অবস্থা। তো তিনি এটা তো করবেনই না, তিনি মানে খুবই মানে মনটার খারাপ, তিনি তার দুই ছেলের যারা মারা গেছে তাদেরকে সমাহিত করছিলেন, তাদের কবর দিছিলেন, এবং এটা সবাই করতো না, ওই সময় এমনও ছিল মানুষ ভয়ে নিজেরা কবর দিতেও যেত না আর কি। তো রবিউলের সেই বড় নানা সে কবর দিছিলেন দুই ছেলেকে, আর এই ছেলেকে নিয়ে তিনি খুব কষ্টে আছেন। তো একদিন তিনি খুব মন খারাপ করে, তার মন টন খুব ভারী, তিনি যে মনের দুঃখে যে ওই নদীর পাড়ে একটা জায়গায় নির্জন যাতে কেউ না শুনে আর কি, ছেলে মানুষ তার নিজস্ব একটা আত্ম সম্মান আছে, সে বসে খুব কাঁদতেছেন চিৎকার করে যাতে কেউ কথাটা না শুনে, মানে তার কান্না জানি না শুনে, তিনি চিৎকার করে কাঁদতেছেন, অনেকক্ষণ কাঁদছেন কান্নাকাটি করতে করতে। তার কাছে যখন তিনি কান্নাকাটি করতেছেন, তার কেন জানি মনে হল যে তার মাথার উপর দিয়ে কেউ একজন এরকম একটা পরশের মতো বোলা গেল, ঠান্ডা কিছুর মতো। তো তিনি একবার একটু কেঁপে উঠছিলেন, ডানে বামে তাকাইছেন, তার ভয় পেয়েছেন যে এই অসুখকে আবার আমারও ছেড়ে ফেললো নাকি, তো ভয় পেয়েছেন, তাকায় দেখেছেন যে না কেউ নাই। তো তারপর তিনি মন খারাপ করতে করতে তিনি বাসায় আসলেন, এসে চুপচাপ শুয়ে পড়লেন নিজের মতো, কিছু করার নাই, আস্তে করে শুয়ে আছেন বারান্দার মধ্যে। তো শুয়ে থাকতে থাকতে এক সময় বাতাসে তার ঘুম চলে আসছে, তার বাসাটা ছিল একটা জলাশয়ের পাশে, মানে একটা পুকুরের মতো, এই পুকুরটা কিন্তু ওনারা কাটে নাই, এখানে এসেই দেখছে এরকম একটা পুকুর আছে, মানে প্রথম থেকে একটা পুকুর ছিল, গাছপালা ছাওয়া বেশ বড় একটা দিঘির মতো, আর কি পুকুর বানাইছিল তিনি জানেন না, তিনি তার ইসে ওই জায়গাটা পাইছিলেন এবং তিনি ওইখানেই বাসা করছিলেন। তো তিনি ওখানে মাথা দিয়ে শুয়ে আছেন, সুন্দর বাতাস আসতেছে, একসময় তিনি ঘুমায় গেছেন। তো ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতেছেন যে তিনি তার বাসায় ঘুমায় আছেন, ওই জায়গায় যেখানে শুয়ে আছেন, সেখানে তার মাথার কাছে, শিওরের কাছে একটা মহিলা দাঁড়ানো স্বপ্নে দেখতেছেন তিনি, এবং সেই মহিলাটা কেমন জানি তিনি সেটার মানে এক্সপ্লেইন করতে পারতেছেন না, স্বপ্নের মধ্যে বেশ অস্পষ্ট টাইপের, চেহারা টেহারা বোঝা যাচ্ছে না। তো সেই মহিলা তাকে, অস্পষ্ট অবয়বটা তাকে বলতেছে যে তোর মনে অনেক দুঃখ, তোর এই সাল দুটোরে আমি নেব না, নে তোর বাকি সাল দুইটারে নিয়ে গেছি, দুটারে নিব না, নে তোদের গ্রামের কাউ কেউই যাইত না, আমাদের একজন রে যে কাইটে খেয়ে ফেললো তোদের এখানের লোক, এর জন্যই তোদের এখানে আমরা আসছিলাম, যাক তোর সাল আমি নেব না, নে তুই কালকে এই সময় তোর সাল ডাইনে এখানে শোয়ায় রাখবি, সাথে তুই থাকবি, মারে রাখবি না তার, আমি এসে দেখে যাবো তোর সাল, কিছু হবে না তোর সাহলের। তো এই বলে যখন বলছে তার স্বপ্ন ভেঙে গেছে। তো লোকটা তাকাচ্ছে, তাকায় দেখতেছে, মানে সেই তার বড় বাবা বা বড় নানা যেটাকে বলে, তাকায় দেখতেছে আশেপাশে যে কেউ নাই, মানে তিনি একটু ভয় পাইতেছেন, কারণ একদম নিশুতি হয়ে গেছে, এবং তিনি শব্দ পাচ্ছেন যে ঘরের ভেতরে তার স্ত্রী কাঁদতেছেন, একটু নাকি সুরে কাঁদতেছেন বসে, মানে গ্রামের মহিলারা সেই সময় যেভাবে কাঁদত, মানে আস্তে আস্তে শব্দ যাতে দূরে না যায় হালকাভাবে কান্না আসতেছে, তার মনটা আরো খারাপ হলো। তিনি ঘরে গিয়ে দেখলেন যে তার সেই দুই ছেলেই অসুস্থ শুয়ে আছে। তো তিনি আর কিছু করলেন না, আবার এসে উঠানে শুয়ে পড়লেন, রাত চলে গেল ওই দিন। তো পরদিন তিনি চিন্তা করলেন যে স্বপ্নে যা শুনছেন তা কি করবেন, মানে এটা করা কেমন হবে, জিনিসটা স্বপ্নে দেখছেন, এমন তো হইতে পারে তার মানে উত্তপ্ত মস্তিষ্ক তার এইভাবে চিন্তা করেছে, তখনকার মানুষ তিনি তাও এটা ভাবছিলেন। তিনি তো ভাবার পরে তিনি চিন্তা করলেন যে না, মানে মানুষের যখন একটা মানে সমস্যা হয়, মানুষ যখন নাকি একদম ঠেকে যায়, তখন মানুষ যে কোনো ভাবেই কুল কিনারা পাওয়ার চেষ্টা করে। তো তখন তিনি চিন্তা করলেন যে না, আমি আজকে ছেলে নিয়ে ওখানে শুভ, ছেলে দুটো নিয়ে এখানে শুভ। তো তিনি চিন্তা করতে যে তখন তিনি চিন্তা করলেন যে আচ্ছা, তাহলে বলছে তো যে আমার স্ত্রীকে রাখতে না। তিনি তখন তার স্ত্রীকে বললেন যে আমি একটা স্বপ্ন দেখছি যে ছেলে দুজন এখানে ঝাড়বে, এখানে একজন এসে ঝাড়বে, আমি স্বপ্নে দেখছি, তুমি আজকে যে অমুকের ঘরে থাকো। তো মানে তাদের এক আত্মীয় কথা বলতেছে, মানে পরিচিত কাছের, তার ঘরে থাকো। তো সেই তার স্ত্রী রাজি হচ্ছে না, মানে রবিউলের বড় মা, তিনি বলতেছেন না আমি ওখানে যাবো না আরেকজনের বাসা। মানে তাদের ওখানে সময় ভয় চলতেছে এবং কেউ কাউরে রাখতে চায় না। তো তিনি তখন বলতেছেন আরে ওকে বাড়িতে যদি তোমার না থাকতে দেয়, তুমি যে উঠানের মধ্যে থাকো, ওদের উঠানে যে বসে থাকো। তো তিনি তাও সেটা মানে ই করতেছে না। তো বলে আরে তুমি এক কাজ করো, তুমি যে ওই যে আমাদের ওইখানে যে কাছারি ঘর করছি ওখানে যে থাকো, ওখানে থাকো, এদিকে আইসো না, এদিকে আসতে যেহেতু না করছে, পরে একটা উল্টো পাল্টা উল্টে তো পরে হবে না না পুরো জিনিসটা। তো এটা যখন বলে তো তখন তার বড় মাও একটু মানে মনে আশা জাগে তার। তো তিনি সন্ধ্যার পরে চলে যান তাদের ওখানে যে কাছারি ঘর আছে, ওখানে যে মানে একটা ঘর করছিল কাছারি ঘর, যেখানে তিনি মানে আর কি মানুষজনের সাথে বসতেন বা কিছু এরকম। তো যাই হোক, সেই ঘরে গিয়ে তিনি নিজেকে মানে নিজে আটকায় ঘরের মধ্যে থাকেন আর কি। তো রাত হচ্ছে এবং রবিলের বড় বাবা যিনি ছিলেন তিনি ঘরের ভেতর থেকে তার সন্তানদের মধ্যে একজনকে শোয়ায় রেখে আরেকজনকে এনে সেই জায়গায় ওই ছোট্ট বারান্দার মধ্যে তিনি শোয়ায় তিনি পাশে বসে আছেন এবং চিন্তা করতেছেন যে আসলে কি এরকম কিছু হবে। এটা তো আমার কাছে খুব অবাক লাগতেছে, স্বপ্নে কি দেখলাম না দেখলাম, এর এইটার উপর ভরসা করা কি ঠিক হলো। তো তিনি চিন্তা করে চুপচাপ বসে আছেন আর চিন্তা করতেছেন। তো অনেকক্ষণ হয়ে গেছে, তার চোখ অলরেডি মানে ঝিমুনি লেগে গেছে, আবার তিনি ভাবতেছেন যে ছেলে এমনি তো অসুস্থ, এর মাঝে ছেলের আবার কি অসুখ হয়, ঠান্ডা ঠান্ডা বাতাস মানে বেশ কাজ সনসন করতেছে এরকম। তো এক সময় তিনি একটা পরিবর্তন লক্ষণ করলেন যে আশেপাশে মনে হচ্ছে যে মেঘে ছেয়ে গেছে, চাঁদ ছিল আকাশে, দেখলেন যে চাঁদের আলো একেবারে মেঘ দিয়ে ঢেকে গেল, পুরো আকাশটা মানে কালো রং ধারণ করলো, পুরো কালো রং ধারণ করলো আকাশটা, এবং তার সাথে আকাশে গুড় 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 শব্দ মানে ঝড় আসতেছে। তো তিনি চিন্তা করলেন ওই বাবারে ঝড় আসলে তো এখানে আর বসে থাকা যাবে না, তো ঘরের মধ্যে ঢুকে যেতে হবে, যে অবস্থা। আবার তার স্ত্রীকে রাখছেন তিনি কাছারি ঘরে, কাছারি ঘর এত সুন্দর মানে শক্তপোক্ত করে করা না, তো যাই ভয় পাচ্ছেন। এই সময় তিনি দেখলেন আকাশে চিরে বিদ্যুৎ গেল পুরো সেই জলাশয়ের উপর দিয়ে, এই মানে সেই বিদ্যুতের ছটা দেখা গেল সেই পুকুরের মধ্যে, এবং তিনি তার মধ্যে দেখলেন যে পুকুরের পানি মনে হচ্ছে একদম থই থই করতেছে, মানে এসে উপর উঠতেছে নামতেছে। তো তিনি ওইদিকে তাকায় ছিলেন, হঠাৎ তিনি খেয়াল করলেন যে দূরে যে গাছগাছালি আছে বিশাল গাছগুলা, সেটার উপর দিয়ে কিছু একটা আসতেছে উড়ে, এবং এই বিজলি চমকাচ্ছে যে তার আলোতে দেখা যাচ্ছে। একটু পরে তিনি খেয়াল করলেন যে একটা দূর থেকে নারী মূর্তির মতো উড়ে আসতেছে আকাশ দিয়ে, এবং তার বিশাল চুল মানে খোলা চুল ছড়ায় গেছে চারিদিকে, একদম মানে চারিদিকে মানে বিশাল ভলিউমের চুল মানে ছড়ায় গেছে চারিদিকে, সেটা উড়ে আসতেছে সেই গাছগাছালির উপর দিয়ে এবং সেই জলাশয় মানে পুকুরের উপর দিয়ে উড়ে আসলো। উপর দিয়ে উড়ে এসে সে নেমে গেল খানিকটা, নেমে একেবারে তার যে উঠোন, তার যে এবারে বারান্দাটা যেখানে তিনি তার ছেলেকে নিয়ে শুয়ে আছেন, তার কাছে এসে দাঁড়ালো। তো এই অন্ধকারে তিনি চেহারা দেখতে পাচ্ছেন না, তিনি বুঝতে পারতেছেন একটা অবয়ব দাঁড়ানো এবং মাথায় অনেক লম্বা চুল, সেটা ছড়ায় গেছে চারিদিকে, চেহারাটা অন্ধকার হয়ে আছে, আর আশেপাশে তো ঝড়ো আবহাওয়া মানে বাতাস চলতেছে, এর মাঝে দেখা যাচ্ছে বেশ ঝাপটা বাতাস যখন আসতেছে তিনি বুঝতে পারতেছেন যে ওই মহিলার চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে এদিক ওদিক। তো এই সময় তিনি একটা কণ্ঠস্বর শুনলেন, বললে তোর ঘরে ঘটি আছে না, ঘটিতে করে খাওয়ার পানি নিয়ে আয়, তাড়াতাড়ি যা। তো তিনি একটু অস্বস্তি পড়ে গেলেন, মানে এই মনে হলো যে এরকম কণ্ঠই তিনি স্বপ্নে শুনছেন, কারণ স্বপ্নের কণ্ঠ কিন্তু ডিটেক্ট করা যায় না। তো তিনি তাড়াতাড়ি ওই তার মানে একবার ভাবতেছিলেন যে ছেলেকে রেখে যাবেন কিনা, এখানে ভয় পাচ্ছিলেন, তারপরও সাহস করে তিনি তাড়াতাড়ি দৌড় দিয়ে ঘরে গেলেন, এবং তাদের পানি খাওয়ার জন্য ওখানে জগ ছিল এবং জগের পাশে ঘটি ছিল, ঘটিটা একদম পরিচ্ছন্ন, তিনি বুঝলেন যে এই ঘটিটার মধ্যে পানি নিতে বলছে। তাড়াতাড়ি তিনি জগ থেকে সে খাওয়ার পানি ঘটিতে ঢেলে নিয়ে আসলেন এখানে। ঘটি মানে হচ্ছে এরকম একটা গোল একটা পাত্র, সেটাকে ঘটি বলে। আগের আমলের মানুষরা এগুলো ইউজ করত গোসল করার জন্য, এখন যখন মগ ইউজ করে তখন ঘটি ইউজ করত। তো তিনি সে ঘটিতে করে পানি নিয়ে আসলেন, আনার পর দেখতেছেন যে হ্যাঁ ওই মহিলা ওখানে দাঁড়ায় আছে আর তার ছেলে শুয়ে আছে। তো তিনি ওই মহিলা বললেন, সে অবয়বটা আর কি, যে ঘটিটা ওইখানে রাখ। তো তিনি ওখানে ঘটিটা রেখে সরে আসলেন, একটু পর দেখলেন ওই মহিলা ঘড়িটাকে নিল, হাত বাড়ায় নিয়ে তার মুখের কাছে ধরল। তিনি দেখতে পাচ্ছেন হয়তো কিছু পড়তেছে। তো তিনি দেখলেন যে ওই মহিলা মুখের কাছে অনেকক্ষণ ধরে রেখে তারপর ঘড়িটা আবার নামায় রাখলো, বললে এই ঘটির পানি তোর ছেলের মুখের মধ্যে ছিটায় দে, ছেলের মুখে ছিটায় দে, এবং ঘরে যে আসে তার মুখেও ছিটাই দিবি তোর ছেলে, আর বাকি যে পানি তোর থাকবে সেই দুটা পানি তোরা মিলায় গোসল করে নিবি, তুই আর তোর বউ। তাই বলে সেটা রেখে বলল যে আমি যাই। আমি যাই যে সে বলল, সে এক সেকেন্ডের মধ্যে দেখলো যে মহিলাটা পিছায় গেল, মানে যেখানে দাঁড়ায় ছিল সেখান থেকে পেছন দিকে হাঁটলো। এটা এক সেকেন্ডে তিনি দেখলেন যে মানে মনে হলো যে পিছনে গিয়ে অন্ধকারে ওই অবয়বটা মিলায় গেল, মানে অন্ধকারের সাথে ব্লেন্ড হয়ে গেল পিছাতে পিছাতে, এবং শেষ মুহূর্তে তিনি শুধু একজোড়া চোখ দেখলেন জ্বলে উঠলো সে অন্ধকারের মধ্যে, তারপর মনে হলো অন্ধকারের সাথে মিলে মিশে গেল, মানে মানে যেমন ব্লেন্ড হয়ে যদি মানে কোনো কিছু যদি মানে মোম গোলে যেরকম মিশে যায় সেরকম অন্ধকারে মিলে গেল। তো তার পুরো সারা শরীরের মানে একটা মানে ইলেকট্রিকের মতো একটা শক লাগছে, তিনি মানে ভয়ে একদম পাংশু হয়ে গেছেন যে এটা কি, ঘড়িটার দিকে তাকাইতে তিনি ভয় পাচ্ছেন যে ঘড়িটা আসলে কি। তো তিনি আস্তে করে ঘড়িটা আবার নিলেন, নিয়ে তিনি বুঝতে পারছেন যে পানি আনছেন যে পানি। তো সে তিনি সে পানি নিয়ে পানি ছিটালেন তার ছেলের মুখে, পানি ভালো মতন ছিটাই দিলেন, হাতের মধ্যে ছিটাই দিলেন, এবং তারপর তিনি ঘরে গিয়ে তার ওই ছেলের কাছে মানে আরেক ছেলে যে আছে তার মানে মুখে শরীরে ছিটাই দিলেন পানি, এবং বাকি পানিটা তিনি তাদের এখানে বালতি ছিল সে বালতিতে ঢেলে রাখলেন, চিন্তা করেন এটা দিয়ে তার তিনি আর তার স্ত্রী গোসল করবেন। তো যাই হোক, একটু পরে দেখলেন যে না এখন তো আসলে চলে গেছে ওই মহিলা, এখন তো আসলে আর ছেলেকে বারান্দায় উঠানে শোয়া রেখে লাভ নাই। তিনি গেলেন গিয়ে বারান্দার থেকে ছেলেকে নিয়ে আসলেন ঘরে, এনে শোয়াই দিলেন পাশে, আর গেলেন স্ত্রীকে ডাকতে। তার স্ত্রী ভয়ে ছিল, তিনি দরজা কয়েকবার নক করতে স্ত্রী খুলে দিল দরজা, স্ত্রীকে আনলেন, এনে বললেন যে আসো আমরা গোসল করব। তো সেই দুইজনে গিয়ে ঘরের মধ্যে আরেকটা বালতি ছিল সে বালতি দিয়ে সে জলাশয় থেকে পানি দিলেন। তো এর মাঝে ওই যে জিনিসটা চলে যাওয়ার পর দেখলেন যে ঝড়ো পরিবেশটা মিলাই গেল, এর মধ্যে আর ঝড় বৃষ্টি কিছু নাই, আবার আকাশ পরিষ্কার হয়ে গেছে, চাঁদের আলো বেরিয়েছে, পানিও স্বাভাবিক হয়ে গেছে জলাশয়ের পানি। তো সেখান থেকে তিনি এক বালতি পানি তুললেন, পানি তুলে সেই পানির মধ্যে ওই যে ঘটির থেকে যে পানি একটা বালতিতে রাখছিলেন সেটা মিলালেন, দুইটা মিলায় তারা স্বামী স্ত্রী দুজনই গোসল করলেন সেখানে দাঁড়ায় ওই পানি ঢেলে ওই জায়গায় বাসার বাইরে আর কি। গোসল করে দুজনে ঢুকলেন এই রাতের বেলায়, তারা শরীর মুছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঠকঠক ঠকঠক মানে বেশ শীত লাগতেছে তাদের, ঘরে ঢুকলেন। ঢুকে মনে হচ্ছে যে প্রশান্তি, শরীরের মধ্যে একটা প্রশান্তি মনে হচ্ছে, তো দরজা লাগায় দুজন ঘুমায় পড়লেন রাতের বেলা। বড়দিন সকালে উঠছেন, তার কাছে মনে হচ্ছে তার শরীরটা বেশ চনমনা, বেশ মনে হচ্ছে যে শরীরের মধ্যে মানে কোন রকম ইনি নাই, মানে ক্লান্তি নাই কিছু নাই, বেশ ফ্রেশ লাগতেছে তার কাছে, মানে বেশ ভালো লাগতেছে। তো রবিউলের সেই বড় বাবা তিনি হেঁটে গেলেন, গিয়ে তার ছেলের দিকে তাকায় অবাক হয়ে গেলেন যে যেই ছেলেটাকে নিয়ে তিনি বেশ কনসার্ন ছিলেন তার মুখের মধ্যে সেই যেই দাগগুলো হয়েছিল সেগুলা মনে হচ্ছে শুকায় যাচ্ছে, মানে যেটা তার মানে খুব খারাপ অবস্থা ছিল সেটা শুকায় যাচ্ছে, মনে টেনে যাচ্ছে। আরেক ছেলের কাছে গেলেন, তার অবস্থা দেখলো যে একই আর একটু বেটার, খুবই অবাক হইলেন তিনি যে ঘটনাটা কি। তো তিনি ওখানে একবারে শুক্রিয়া করলেন আল্লাহর কাছে, হাত তুলে যে আমার ছেলের তাতে মানে তুমি সুস্থ করে দিছার জন্য তোমার কাছে আমি মানে লাখো কোটি শুকরিয়া আদায় করি। এবং তিনি ওই দিন কান্নাকাটির সময় আল্লাহর কাছে বারবার বলতেছিলেন যে আমার আমার এরম কেন হলো, আল্লাহ আমার ছেলেদের ভালো করে দাও। তিনি যখন কাঁদতেছিলেন ওইখানে বসে জঙ্গলের কাছে, তখন তিনি কাঁদতে কাঁদতে এগুলো বলতেছিলেন আর কি। যাই হোক, তিনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন, করে তিনি আসলে তখনকার মানুষ আর কি খুব বেশি যে মানে ওয়াক্ত বুঝতেন না, আমাদের ওয়াক্ত কখন তা সেটা তিনি ওরকম ছিল না। তিনি তারপরও তিনি ওই সময় বুঝলেন যে কোনো সময়ই চাইলে নফল নামাজ পড়া যায়। তো তিনি যে নফল নামাজও পড়লেন, পড়ে শুক্রিয়া আদায় করলেন, করে তিনি নিজের মতো বাসায় আসলেন এবং আস্তে ধীরে কয়েকদিন পরে তার ছেলে দুজন সুস্থ হয়ে গেল। তিনি নিজেও তার শরীরে মানে দুর্বল লাগতো, শরীরটা খারাপ লাগতেছিল, তার স্ত্রীরও, এগুলো ভাব চলে গেল, তাদের পুরো পরিবারই সুস্থ হয়ে গেল। এবং তাদের ওই গ্রামের মানুষজন যারা নাকি এটা আক্রান্ত ছিল তারাও নাকি সুস্থ হয়ে গেল আস্তে আস্তে, মানে যারা এই আক্রান্ত ছিল তারাও নাকি আস্তে আস্তে সুস্থ হয়ে গেল এবং ওই গ্রামে এই অসুখ আর পরবর্তীতে আসে নাই। তো মোটামুটি সবাই নাকি ওই জায়গায় মানে ভালো হয়ে গেছিল, সুস্থ হয়ে গেছিল। তো তবে তিনি সবাইকে বলছিলেন যে তিনি কি স্বপ্নে দেখছেন, আর মানে তার ঘটনাটা তিনি বলছিলেন যে এই হয়েছিল আমার সাথে, আমি এই জিনিস স্বপ্নে দেখছিলাম আর এই ব্যাপার। এখন কেউ কিন্তু তাদের সাথে কি হয়েছে বা তাদের কাছে কেউ আসছিল কিনা এগুলো বলে নাই, তাকে ওইটা আর কেউ ক্লিয়ার করে নাই। তবে এতটুকু তখন তিনি তারা জানছিলেন যে রাস্তার মধ্যে এরকম কোন প্রাণী দেখলে ফট করে ধরে জানি কেউ না নিয়ে যায়, এটা তাদের মধ্যে একটা শিক্ষা হয়ে গেছিল যে এইভাবে করে রাতের বেলা কোনো প্রাণী দেখলে, রাতে বা দিনে যেটাই হোক, মানে এইভাবে জানি কেউ মানে না ধরে এইভাবে, এটা তাদের মধ্যে একটা শিক্ষা হয়ে গেছিল। এবং ওই গ্রামের মানুষরা নাকি এরপর থেকে তাদের ওখানে এরকম পাখি আসলে, শীতের সিজনে যদি পাখি আসতো আসতো, এগুলো তারা এরকম আর ধরতো না। আর আস্তে আস্তে সেই বসতি আরো বড় বড় হয়, আরো মানুষজন আসে এবং সেটা অন্যরকম হয়ে যায়। যাই হোক, এই ছিল রবিউল ইসলামের শেয়ার করা ঘটনা। তিনি এটি শেয়ার করেছেন এবং তিনি রিকোয়েস্ট করেছিলেন আমি যেন আমার মতো করে এটাকে আপনাদের কাছে শেয়ার করি, তা আমি সেটাই করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhudure@gmail.com, which is odbhudore@gmail.com। পাঠিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত আপনার মতামত, পাঠিয়ে দিন আপনার কাছে থাকা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসেন্ট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। যদি ঘটনা মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তো এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসব নতুন ঘটনা নিয়ে। বাট তার আগে আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না। আরো একবার চলে এলাম অদ্ভুতরিতে এবং নিয়েলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মাহিন চৌধুরী পল্লবী মিরপুর থেকে। মাহিন একটি ঘটনা শেয়ার করেছেন যেটি তিনি তার মামার কাছে শুনেছেন। এটা মিরপুরেরই একটি ঘটনা, তিনি স্পেসিফিক কোন লোকেশনের কথা বলেননি, তিনি বলেছেন মিরপুরেরই কোন একটা জায়গায় ঘটনাটা ঘটেছিল এবং তিনি তার মামার কাছ থেকে শুনেছেন এবং তিনি সেটি আমার কাছে শেয়ার করেছেন, আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে আপনাদের কাছে ঘটনাটা শেয়ার করি। তা আমি চলে যাব মাহিনের ঘটনায়। আশির দশকের ঘটনা, তখনকার দিনে মিরপুরের ওই অঞ্চলটা যেখানে যেই জায়গায় এই ঘটনা ঘটেছিল সেই জায়গাটা ছিল বেশ ব্যারেন, মানে এখনো কিন্তু মিরপুরের অনেক জায়গা আছে, মানে দেখা যাচ্ছে পল্লবীর কিছু অংশের পরে উত্তরার কাছাকাছি জায়গাগুলো অনেক মানে খোলামেলা ছিল, এখন সেখানে হাউজিং টাউজিং হচ্ছে। তো ওই সময় নাকি একেবারেই ব্যারেন ছিল, মানে মানে প্রান্তর, খোলা প্রান্তর, এমনকি ওই জায়গায় মানুষজন দেখা যেত কৃষিকাজও করতে যেত না, এরকম একটা অবস্থা। তবে ওইসব জায়গায় তখন কিছু মানুষ জায়গা জমি কেনা শুরু করলো, জায়গা জমি কিনে থাকা শুরু করছে, থাকা শুরু করছে মানে বাড়িঘর করছে। সেগুলো কিন্তু পাকা বড় বিল্ডিং না, দেখা যেত একতলা একটা বাসা, মানে টিনের ঘর, দুই তিনটা টিনের ঘর করছে, তার পাশে গাছগাছালি আছে, পাশে একটা বেড়ার মতো দিয়ে নিছে বা বাউন্ডারি দিয়ে নিছে এরকম। আবার দেখা গেছে তারপরে অনেকগুলো প্লট খালি, ওই যে একজন বাসা করছে তার পাশে দেখা তিন চারটা প্লট খালি, দেখা গেছে ওই জায়গাগুলো নিচু, বৃষ্টি হলে পানি জমে যায় এরকম। তারপর দেখা গেছে যে আর একটা বাসা, আবার অনেকে দেখা গেছে যে একটু অবস্থা সম্পন্ন, তারা হয়তো ওখানে দেয়াল করে পাকা বাড়ি করে উপরে ছাদটা দিছে টিনের এরকম। আবার মানে এরকম ভাবে এলোমেলো ভাবে স্ক্যাটার্ড ভাবে কিছু বাসস্থান ওখানে গড়ে উঠছিল। তখন বেশ নীরব থাকতো রাতের বেলা, মানুষজন রাতের বেলা হাঁটতে ভয় পাইত ওদিক দিয়ে, মানে যেহেতু রাতের বেলা একেবারেই মানে পরিবেশটা এমন বিরাজ করত যে জাস্ট লাইক গ্রাম, ঠিক না, গ্রামেরও তো একটা মানে ইকোসিস্টেম আছে, যেহেতু গ্রামে সব মানুষ একসময় ঘুমায় যায় এবং একসময় চলে এবং সেখানে গ্রামে দেখা গেছে যে মানুষ মানুষকে চিনে। তো এইখানে হয়েছে কি যে সবাই সবাইকে যে ওরকম চিনে তাও না, কারণ এক একজন এক এক জায়গা থেকে এসে জায়গা কিনে বাসা করছে এরকম একটা অবস্থা। অথবা দেখা গেছে কেউ প্লট কিনে রাখছে কিন্তু সে এখানে থাকে না, সেই মানুষটা থাকে শহরের অন্য একটা জায়গায় যেখানে মোটামুটি বেশ ব্যস্ততম জায়গা সেখানে। তো যাই হোক, এরকম একটা জায়গা মিরপুরের একটা অঞ্চল, বাট সেখানে সেই জায়গার যে কিছু আদিবাসী ছিল, যারা আদিবাসী বলতে যারা নাকি ওখানে গ্রামের মতো আগে ছিল, ওইটারই এক্সটেন্ডেড একটা অংশ, তাদেরই একটা কবরস্থান ছিল ওইখানে। এবং সেই কবরস্থানে নতুন যারা জমি জমা কিনছে মানে বাড়িঘর কিনছে, তাদেরও যদি কোনো সৎকার হয় ওখানে নিয়ে সৎকার করে। তো কবরস্থানটা হচ্ছে এমন জায়গায় যে এই যে ঘরবাড়িগুলো বলছি, এই ঘরবাড়িগুলোর এই দিক দিয়ে কিন্তু একটা রাস্তাও আছে, যেহেতু মানুষজন থাকা শুরু করছে রাস্তা হয়েছে। তো এই রাস্তা মানে একটা গলির মতো আর কি, বাঘ নিয়ে নিয়ে গেছে, ওই যে এক কোনায় দেখা গেছে আবার একটা প্লট, সেখানে মানুষের বাসা এরকম। আর খুব নীরব থাকে রাতের বেলা, মানে দেখা গেছে যে মানে একটা অনেক দূরে দূরে কোন একটা বাতি স্ট্রিট ল্যাম্প, আবার এই পাশে পুরোটা অন্ধকার এরকম। তো ওই এলাকার মানুষজন ওই কবরস্থানটাকে ব্যবহার করে, যদি কেউ মারা যায় ওখানে কবর দেয় এরকম একটা অবস্থা। আর এই রাস্তা চলে গেছে আরো ওদিকে, আর তখনকার সময় মিরপুর পল্লবীর ওই সাইডে যে উত্তরের অংশটা ছিল আরো ব্যাকওয়ার্ডস, মানে ওই জায়গায় মানে একেবারে দেখা যেত যে পুরাই গ্রাম এরকম অবস্থা। তো ওই এলাকায় একজন মানুষ আসেন নোয়াখালী থেকে, যার নাম হচ্ছে কেরামত শিকদার। তো কেরামত শিকদার এখানে আসার কারণ হচ্ছে যে তার চাচার ওইখানে একটা প্লট আছে, মানে একটা জায়গা কেনা, এবং সেখানে একটা টিন শেড ঘর করা। তো চাচার ওই টিন শেড ঘরে কেউ কিন্তু থাকে না, চাচা ঘরটা জাস্ট করে রাখছে, যেহেতু তিনি এখানে প্লট কিনছেন তো ওটা তালা মারা থাকে। তো কেরামতের ইচ্ছা ছিল সে ঢাকায় এসে কিছু একটা করবে, ব্যবসা বাণিজ্য কিছু করবে, ছোটখাটো ব্যবসা বাণিজ্য। তো সে তার সেই চাচাকে বলে যে আমি যদি আপনার ওইখানে আমাকে সুযোগ দেন তাহলে আমি ওই জায়গায় থাকতাম আর একটা দোকান দিতাম। তো তার চাচা মনে করে যে আসলে তো এলাকা তো আসলে অনেক মানে মানে তেমন উন্নত না, হ্যাঁ মানে মানুষজন নাই, জায়গাটা তো একটু ডেভেলপ হইতে হবে, তার জন্য সুবিধা যদি জায়গা ডেভেলপ হয়। তো কেরামতকে সে জিজ্ঞেস করে কিসের দোকান দিবা, তো কেরামত বলে যে আমি ওইখানে ওই জিনিসপত্র মুদি জিনিসপত্র বিক্রি করবো এসে, আর প্লাস চাটা বিক্রি করবো যদি কেউ আসে। তো কেরামতের চাচা মনে করে যে এইটা বেশ একটা ভালো উদ্যোগ, যদি সে এখানে চাটা বিক্রি করে মানুষজন আসবে। আর কেরামতের চাচার যে প্লটটা সেটা ছিল কবরস্থানের একদম পাশেই, তো সুতরাং ওই জায়গায় ওই টিনের ঘর ওই সময় মানে মানুষ ভাড়া নেওয়ার মতো মানুষ ছিল না। এখন যেমন দেখা যাচ্ছে শহরে যে কোনো মানুষ যে কোনো জায়গায় ভাড়া নিয়ে ফেলে মানে থাকার জন্য, কারণ মানুষ বেশি হয়ে গেছে। তো তখন এত বেশি জায়গা এত বেশি থাকার ব্যবস্থা, কেউ ওই জায়গায় যে একদম ওই মানে মানে প্রায় গ্রামের মতো জায়গা যেখানে মানুষজন নাই, গ্রাম তো তবুও গ্রামের মধ্যে যেটা বললাম যে মানুষের একটা বন্ড থাকে, মানুষ পরিচিতি থাকে, এখানে মানুষও মানুষকে খুব বেশি চিনে না যেহেতু বিভিন্ন জায়গার থেকে এসে মানুষ জায়গা কিনছে। তো ওই ঘর ভাড়া নেওয়ার কেউ নাই। তো কেরামতের সেই চাচা, এটা কিন্তু দুঃসম্পর্কের চাচা মানে একদম আপন চাচা না, তো তিনি চিন্তা করেন যে যদি তার ওইখানে যদি কেরামত আসলেই দোকান একটা দেয়, আর যদি ওই ঘরটায় থাকে তো তার ঘরেও থাকার মানুষ হলো, প্লাস তার ওই দোকান দিলে মানুষজন যাওয়া আসা করবো, ওই জায়গাটা একটা ব্যস্ততা তৈরি হবে পথের মধ্যে, কবরস্থানের কাছে হলে তো ঠিক আছে, আর কবরস্থান মানুষ ভয় পেত আর কি, স্বাভাবিকের জন্য রাতের বেলা কেউ ওদিক দিয়ে এমনি চলে না। তো ওনার জায়গার একটা মানে ব্যবস্থাটা একটু ভালো হলো। তো তার সেই চাচা সেই চিন্তা করে কেরামতকে বলে ঠিক আছে যাও তুমি থাকো ওখানে, ঘরে থাকো অসুবিধা নাই, আর তোমার ব্যবসা করতেও যদি টাকা পয়সা লাগে আমি সাহায্য করবো। তো কেরামত খুব খুশি, চিন্তা করে চাচার কাছ থেকে একটা অনেক বড় সাপোর্ট পেয়ে গেল সে। তো চাচাকে সে মানে ওখানে সালাম করে ধন্যবাদ দিয়ে চলে আসে যথারীতি, এবং চাচার সেই টিন শেড ঘরে সে উঠে। তো উঠে সে সবকিছু গোছায় এবং চাই দোকান তৈরি করার প্রিপারেশন নেয়, খোঁজ খবর নেয় এখানকার মানুষের সাথে। তো ওখান থেকে মিস্ত্রি টিস্ত্রি এনে সে একটা দোকানও বানায় ফেলে ওই তাদের যে চাচার যে প্লটটা, প্লটটার মধ্যে একটা বাউন্ডারি দেয়াল ছিল। তো বাউন্ডারি দেয়ালটা হচ্ছে প্রায় 4 ফিটের মতো, বেশি উঁচা না, 4 ফিটের মতো দেয়াল, চারিদিক দিয়ে ঘেরা, প্লাস্টার করা নাই। আর এক কোনায় তার ঘরটা, এবং তার ঘরটা যেখানে ঘরের পাশে হলো বাউন্ডারি ওয়াল, এবং তার মানে একদম সাথেই লেগে আছে কবরস্থানের বাউন্ডারি ওয়াল। আর ওই কবরস্থানের ভেতর থেকে বাঁশ ঝাড়ের বেশ পাতা টাতা তার ঘরের ছাদের উপর এসে আছে। এবং এই কেরামত যেদিন নাকি এখানে এসে প্রথম রাত্রে থাকছে, সেই দিনে সে অনেক রকমের শব্দ পাইছে, এবং শব্দগুলা কেমন মানে শিউরে ওঠার মতো, তার মানে গায়ে কাটা দিচ্ছিল, কারণ সে গ্রামের লোক কিন্তু তারপরও সে এই ধরনের শব্দের সাথে খুব একটা পরিচিত না। কেমন জানি তার কাছে মনে হচ্ছিল যে মানে একদম তার জানালার কাছে সে ভুতুম পেঁচা ডাকতেছে, এরকম মনে হইতেছিল। তো সে আবার এগুলা মানে দেখছে, গ্রামের মানুষ খুব একটা কেয়ার করে না, কিন্তু তারপরও সে ওই টিনের ফাঁক ফোকর দিয়ে তাকায় দেখছে, কিচ্ছু দেখা যায় না, একটু ভয় লাগছে কবরস্থানের পাশে। এবং তার যে তাদের তার যে এই প্লটটা মানে তার চাচার যে প্লটটা, তারপরে মনে হয় 2 দিনটা প্লটে কোনো মানুষজন নাই, বেশ ফাঁকা অনেক দূর পর্যন্ত, এবং তারপরে একটা পুকুর আছে, সেই পুকুর আবার কচুরি পানা দিয়ে ভরা, এবং তারপরে যে হচ্ছে আর একটা বাড়ি, হ্যাঁ বুঝতে পারছেন কি অবস্থা, এবং সেই বাড়ির মধ্যেও একই রকম অবস্থা, বিশাল ফাঁকা উঠান, হ্যাঁ এক কোণা দিয়ে তাদের ঘর, সেখান থেকে একটুখানি আলো এসে পড়ে তাদের উঠানে জ্বালাইলে, এরকম একটা অবস্থা। এবং রাতের বেলা ওইখানে বিদ্যুৎও ওইভাবে থাকে না। আর কেরামত যেখানে থাকে, মানে কেরামতের কাকার বাসায় বিদ্যুৎই নাই, কারণ কেরামতের কাকা অ্যাপ্লাই করে নাই, ওখানে বিদ্যুৎ নতুন আসছিল, তো কেরামতের কাকা অ্যাপ্লাই করে নাই, যেহেতু তার বাসায় কেউ থাকে না, টিন শেড একটা ঘর, তো কেরামতকে তার কাকা বলে দিছে যে বিদ্যুতের অ্যাপ্লাই করতে, এমন অ্যাপ্লাই করলে লাইন আসবে। তো কেরামতও চিন্তা করছে যে আগে তার দোকানটা সে বানাক, তারপরে আস্তে ধীরে সে করবে, এখন কি দরকার, সে এটাতে অভ্যস্ত, হ্যারিকেন জ্বালায়। তো যাই হোক, কেরামত তার কাজ করতেছে, সে করিতকর্মা মানুষ, সে দোকান গোছায় ফেললো, বানায় ফেললো, একেবারে বাউন্ডারির কোল ঘেসে সে দোকান বসায় ফেললো, এবং সে দোকানটা বসাইল এমন ভাবে যে তার যাতে মানে মূল বাউন্ডারির ভিতরে দোকান না পড়ে, সে সামনে যে ফাঁকা জায়গাটা একটু আছে সেইখানে সে দোকানটা বানাইল, বেশ বড় করে বানায় নাই, ছোটখাটো, যাতে সুন্দর করে তালা তালা মেরে দিতে পারে, একটা বক্সের মতো আর কি, দোকানের পায়া আছে একটু উঁচা মাটি থেকে উপরে, চারিপাশে ই করে দোকানটা সে বানাইল। তো বানায় সে টুকিটাকি মালপত্র তুলল দোকানে, এবং চিন্তা করল যে সে এই সামনের যে জুমা, জুমার দিন সে দোকান খুলে দিবে। তো যথারীতি সে জুমার দিন ওইখানকার যে মসজিদ, বেশ খানিকটা হাঁটতে হয় ওখান থেকে, হেঁটে যে মসজিদে গেল, এবং সে ওখানে যে নামাজ পড়লে সবাইকে বলল, মানে নামাজ শেষে যে বেরোনোর সময় যে আজকে বিকাল থেকে আমার দোকান খুলতেছি ভাই, আমি অমুক জায়গায় আসছি, আইসান আপনারা কেউ আসেন। তো সবাই মোটামুটি যারা তার সাথে কথা বলছে, হ্যাঁ হ্যাঁ বলছে, আর কেরামতো এসে তার বিকালবেলা তার দোকান খুলল, এবং শতারীতি সে ওইখানে কেরোসিনের স্টোভ টেস্টোভ নিয়ে বসে চা টা বিক্রি করবে এরকম। তো সন্ধ্যার থেকে তার কাস্টমার নাই, সে বিকালে খুলছে দোকান, ওই দুই একজন মানুষ পরিচিত যে তার সাথে আসছে দোকান বন্ধ দেখছে, চা নাস্তা খেয়ে চলে গেছে, মানে চা বিস্কিট দুই একটা খেয়ে চলে গেছে। আর কেরামত জানতো যে প্রথম দিন এখানে কোনো বিক্রি টিক্রি এমনিও হবে না। তো যাই হোক, সে বসে থাকলো অনেক রাত পর্যন্ত, বসে থাকলো ওই রাস্তা দিয়ে কে চলাচল করে। তো সে যতক্ষণ বসেছিল, সে ওখান থেকে মানুষজন যাওয়া আসা খুব বেশি করতে দেখে নাই। এই পুরো সময়টাতে সে হয়তো পাঁচ ছয় জন মানুষকে পাইছে যারা ওই রাস্তা দিয়ে রাত্রে হেঁটে গেছে বা আসছে। এরা কারণ হচ্ছে যে এরা হয়তো বাইরে গেছিল পরে আসতেছে, এবং ওই যে বললাম যে পাশে এখনো গ্রামের মতো একটু দূরে, ওরাও হয়তো এই রাস্তা দিয়ে হয়তো হেঁটে বেরিয়েছে আসছে, এরকম দু একজনকে দেখছে। কিন্তু সে যাকেই দেখছে, সে দেখে ওখান থেকে তাদের সাথে একটা কুশল বিনিময়ের চেষ্টা করছে, জানান দিছে যে এখানে একটা দোকান আছে, মানে কেরামত খুব মানে স্মার্ট মানুষ, সে এটা করতে পারে। তো যাই হোক, মনে হইল যে ওই মানুষগুলো একটু আশ্বস্ত হয়েছে এখানে, এই জায়গায় একটা দোকান দেখে জায়গাটাকে একটু এড়ায় চলে। কেরামত মনে মনে চিন্তা করতেছে, আরে বেটা তোরা এখানে ভয়ে যে পাবি কবরস্থান, এই ভয়ে আমি ছুটাই দিব, এই দোকানে এমন জমজমাট করুম, পরে এই দোকানের পাশে এখানে টেইলারের শব্দ দেবো, টেইলারের শব্দ দেবো, মানুষ কাপড় সেলাইতে এইবার পরে, এই জায়গা তো কেবল হইতেছে নতুন। এই চিন্তা করে সে খুব ভালো ইসে আছে, মুড়ে আছে। প্রথম দিন কেরামত সে দোকান সে রাত্রেবেলা লক করলো, লক টক করে সে বাসায় চলে আসছে, তার বাসায় এসে সে ঘুমাইতে গেছে। তো সে কেবল জাস্ট শুইছে আর কি, মানে একটু মানে হাত মুখ ধুয়ে নিয়েছিল, ফ্রেশ হয়ে জাস্ট শুইছে। এই সময় সে হঠাৎ শব্দ পাইতেছে যে ওখান থেকে ঠুং ঠাং শব্দ হইতেছে, মানে বাসার সামনের দিক থেকে, সেটা কিসে, মানে কিছু পিটাইতেছে, বেড়াইতেছে এরকম কিছু একটা, মানে মানে ভাঙ্গার মতো আর কি শব্দ। তো কেরামত লাভ দিয়ে উঠছে, কি ব্যাপার, এরকম কি, এই ঘটনা কেন, এখানে কে পিড়াইতেছে। তো সে আস্তে করে দরজাটা খুলছে, এখন দরজা খুলে যে সে যে বাইরে চলে আসবে সাহসটা পাচ্ছে না, সে তখনও সে শব্দ পাইতেছে, এখানে ঠিং ঠাং করে শব্দ হইতেছে। তো সে তার এই দরজা লাগানোর জন্য একটা লাঠি ছিল, মানে দরজার দুই পাশে দুইটা হুক দেওয়া, লাঠি দিয়ে মানে দরজাটা আটকায় দেয় রাতের বেলা শক্ত করার জন্য, সেই লাঠিটা নিয়ে সে আস্তে করে উঠানে বের হয়। উঠানে বেরোয় দেখতেছে তখন কোনো শব্দ নাই, একদম নিশুতি, ঝিঝি পোকা ডাকতেছে, এসে কবরস্থানের ভিতর দিক থেকে আরো বেশি মনে হচ্ছে ঝিঝি পোকার শব্দ। তাকায় দেখে জোনাকি উঠতেছে বাসের মধ্যে দিয়ে, অনেক জোনাকি উঠতেছে। তো ভয় একটু আছে, যেহেতু সে গ্রামের মানুষ, এই প্রাকৃতিক পরিবেশ দেখে অভ্যস্ত। তো সে আস্তে আস্তে আসতেছে, তো বাউন্ডারির কাছাকাছি আসতে সে ভিতরে শব্দ পাইল আবার, শব্দটা কোথায়, তার দোকানের ভিতরে। তো সে দৌড় দিয়ে আসে দোকানের কাছে, তাদের এসে ভিতরে শব্দ পাইল কয়েকটা, আর কোনো শব্দ নাই। তো চিন্তা করলো ঘটনা কি, দৌড় দিয়ে আবার গেছে ঘরের ভিতরে, যে হারিকেন নিছে, চাবি নিছে, এসে দোকানের একটা ঝাঁপ খুলছে, মানে চাবি খুলে মানে তালা মেরে রাখছিল, তো সিগল যে খুলছে, খুলে ঝাঁপ তুলছে, তুলে দেখতেছে তার দোকানের মধ্যে গ্লাসের যে বয়ামগুলো রাখছিল, কাঁচের বয়াম, তখনকার সময় কাঁচের বয়াম, কাঁচা কাঁচের, মানে এগুলা লোকাল গ্লাস ফ্যাক্টরিতে তৈরি বয়াম, তো সেগুলা ভেঙে তিন চারটা পড়ে রয়েছে সেখানে, বিস্কিট লজেন্স মজেন্স সব এলোমেলো পড়ে রয়েছে। তো অবাক লাগলো তার কাছে যে কি ব্যাপার, শরীরটা অর্ধেক ঢুকায় রাখছে সে ঝাপের ভিতরে হারিকেনটা ধরে, দিগুলো ভাঙছে কে ফেললো, কাঁচ পড়ে দিচ্ছে এবং বয়াম ভেঙে কি অবস্থা, এইখানে তো ইঁদুর ঢুকছে, সে চিন্তা হচ্ছে ইঁদুর ঢুকছে কিনা। তো মনে হলো না ইঁদুর ঢুকলে তো ইঁদুর দেখতো, আর বড় ইঁদুর এরকম এইরকম বয়াম কতগুলো ফেলাইতে গেলে মানে ধাড়ি ইঁদুর লাগবে, রেগুলার ফেলাইবে ভাঙে ফেলবে, কঠিন অবস্থা। যাই হোক, তারপরে সে মনে করলো যে হইতে পারে ইঁদুরের ব্যাপার স্যাপার দেখে ইঁদুর ওষুধ দিতে হবে। তো মনটা একটু খারাপ হয়ে গেল, দোকানটা জাস্ট খুলছে আজকে, বেচা বিক্রিও হয়নি কিছু। যাই হোক, দোকানটা লাগায় সে চলে আসলো, এসে ঘরের মধ্যে মানে সবকিছু রেখে সে ঘুমাইতে গেছে, বিছানা শুয়েছে, হারিকেনটা সে ডিম করে দিয়েছিল, দিয়ে সে শুয়ে পড়ছে। অনেকক্ষণ পর তার ঘুম ভাঙছে, মানে হঠাৎ করে কেন জানি ঘুমটা ভেঙে গেছে কেরামতের। তো ঘুম ভাঙার পর তার মনে হইতেছে যে তার ঘরের মধ্যে মনে হয় সে যে হারিকেন ডিম করছিল এখন আলো নাই, তাকায় দেখতেছে আসলেই যে টেবিলটার উপর একটা টেবিল কিনছিল সে টেবিলের উপরে যে হারিকেন রাখছিল ওইটা নিভানো হারিকেন, মনে করলো কি যে কেরোসিন মনে শেষ হয়ে গেছে। ঠিক তখনই তার কাছে মনে হলো কেউ একজন নিঃশ্বাস নিল তার পাশে, ফট করে সে লাফ দিয়ে উঠছে। তো কেরামতের একটা অভ্যাস ছিল সে মশারি টানায় শুত আর কি। তো সেই সময়কার মশারি বেশিরভাগ ক্ষেত্রে মানে একটু যারা অবস্থা সম্পন্ন ছিল তারা নেটের মশারি ইউজ করছে, বাট যারা একটু মানে অবস্থা তাদের একটু অন্যরকম বা একটু যারা সাশ্রয়ী থাকতো তারা কিন্তু তখন মশারি ইউজ করতো অন্যরকম, সেগুলো এরকম নেটের মশারি না, ওটা মানে খুব ভালো দেখা যায় না। হ্যাঁ, মানে একটা কাপড় টাইপের, পাতলা কাপড়ের মতো আর কি। তো সেই মশারি টানানো ছিল আর মশার ভয়ে তার মনে হলো যে অন্ধকার, কেন ঘর তো ঘুরঘুরটি অন্ধকার লাগতেছে একদম, এর মধ্যে মনে হলো তার মশারির পাশে কেউ একজন দাঁড়ায় নিঃশ্বাস ফেলছে। তো কেরামতের ভয়ে আসলে বুকটা শুকায় গেছে, কারণ এখন যে কেউ নাই সে জানে যে তার যে এই প্লট এটার মধ্যে কেউ নাই, তার পাশেও খালি প্লট অনেকগুলা, পিছন দিকে একদম খোলা জায়গা, তার পিছনের ডোবার মতো বিশাল, আর মানে আশেপাশে মানে মানুষই নাই, নেয়ার যে প্লটটা সেখানে সে দেখছে যে মানুষজন দুই একজনকে দেখা যায় ওইখানে দিনের বেলা। তো সে খুব মানে প্রচন্ড ভয় পাইল, তো মনে মনে দোয়া পড়া শুরু করলো। কেরামত কিন্তু আবার প্র্যাকটিসিং ছিল, মনে মনে দোয়া যখন পড়তেছে তার কাছে কেন জানি মনে হইল যে তার বিছানার কাছ থেকে কিছু একটা সরে গেছে ওখান থেকে। তো যাই হোক, কেরামত প্রচন্ড ভয় পেয়ে সে উঠছে, উঠে সে উঠে হ্যারিকেনটাকে আবার মানে ই করে জ্বালাইলো ম্যাচ দিয়ে। তো হ্যারিকেন ঝাঁকি দিয়ে বুঝতেছে হ্যারিকেনে গ্যাস আছে, মানে ই আছে, ওই যে মানে কেরোসিন আছে, হ্যারিকেন খালি না। তো একটু চিন্তা হইল কি ব্যাপার, তো মন টন খারাপ হয়ে গেছে। তো যেহেতু সে প্র্যাকটিসিং মানুষ, সে বসে ওইখানে রাতের বেলা ছিল নামাজ পড়ছে, তাহাজ্জুদ নামাজ। তো নামাজটা কেবল শেষ করছে এই সময় তার মনে হলো যে তার যে ঘরের ছাদের মধ্যে কেউ ঢিল মারতেছে ঠাস ঠাস করে, মানে তার যে চীনের ছাদ তো মনে ডিং ডিং করে এসে ঢেল পড়ে, ডিং ডিং করে ঢেল পড়ে। তো তার কাছে মনে হলো যে এটা কি, রাতের বেলা কে ঢিল মারছে। তখন তার মনের মধ্যে একটু চিন্তা হলো যে খারাপ বদজিন নাকি, তাদের গ্রামে তো এগুলো প্রচলিত আছে। তো সে আর কোনো কথা না বলে সে জোরে জোরে আয়তাল কুরসি পড়ল, আয়তাল কুরসি পড়ার পর সব বন্ধ হয়ে গেল, এই যে ইট পড়া ইত্যাদি ইত্যাদি শব্দগুলো আর নাই। তো কেরামত বসে বসে তার একটা ছোট্ট ওয়াজিফার বই ছিল, এটা সে পকেটে রাখতো প্রায়, তো সেটা বের করলো, বের করে সে ওইটা থেকে বিভিন্ন তার দোয়া আর কি আমল সেগুলো পড়লো, বসে বসে পড়ে কেরামত ঘুমায় গেল একসময়। এরপরে ফজরের সময় একটু লেট করে তার ঘুম ভাঙছে, উঠে সে তার মতো উজু করে নামাজ কালাম পড়ে সে মানে তার মতো বসে আছে আর কি। তো চিন্তা করতেছে যে দোকানের মধ্যে তো এরকম এলোমেলো, এগুলো ঠিক করতে হবে, কি অবস্থা কি, আর দোকানটা যেহেতু এখানে মনে হয় যে উল্টাপাল্টা জিনিস আছে, তার মনে হইল যে এটার তো ব্যাপার আছে, এটা উল্টাপাল্টা জিনিস আছে, এখানে কিছু প্রোটেকশন নিতে হবে। তো সে দিনের বেলা যেই তার দোকানে ফার্স্টে ওগুলো খুললো, খুললে সে বুঝলো মানে ভালো মতো তাকায় তোকায় দেখলো ইঁদুর, কিন্তু ইঁদুরে কোনো লক্ষণ পাইল না, মানে ইঁদুর আসলে যে একটা লক্ষণ হয় সেরকম লক্ষণ পাইল না। যাই হোক, সে কাঁচের পরিষ্কার করে তার দোকানটাকে আবার গোছায় ফেললো, গোছায় সে দোকানের মধ্যে দোয়া নিজে, সে ওই যে এগুলো যেহেতু সে পড়াশোনা করছে এই লাইনেই, সে দোয়া লিখে লিখে ওই একটা এরকম ই বানাইলো, বানায় তার দোকানে এক জায়গায় লাগাইলো, টানাইলো, টানায় সে মনে করলো যে এটা একটা প্রোটেকশন। আর সে নিজে চলে গেল ওই দিন দোকান থেকে, দিনের বেলা দোকানটা বন্ধ করে, যে ওইখান থেকে হাঁটতে 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 দূরে সেখানে কাজ করে কামার সব, কামার সব কামারের দোকান থেকে সে একটা বর্ষার ফলা বানাইলো, এটা সে রাখলো, সে চিন্তা করলো এটা তার একটা প্রোটেকশন হিসেবে, বর্ষার ফলা বানায় সে নিয়ে আসলো, এসে তার দোকানের ওখানে এসে আবার সেই বাঁশের সাথে শক্ত করে এটা ঢুকায় বেঁধে এটা বর্ষা বানাইলো আর কি। মনে করলো যে না, রাতের বেলা এটা আমার একটা প্রোটেকশন, যে কোনো যদি মানে লৌকিক সমস্যা হয় এই চিন্তা করে, কারণ ওই সময় কিন্তু মানে আপনি পুলিশ ডাকবেন কি ওরকম অবস্থাই নেই। তো যাই হোক, সে দোকানের মধ্যে বসে থাকলো বিকালবেলা দোকান খুলে। তো আজকে তার দোকানে দু একজন মানুষ থামছে, থেমে চা খাইছে এবং তার কাছে এটা ভালো লাগছে। তো এরকম রাত হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, মোটামুটি রাত তখন বাজে প্রায় 9:30-9:30। তো ওই জায়গায় তখন অনেক মানে বেশ গভীর রাত, কিন্তু একদম গ্রামের মতো। তো কেনামত একবার ভাবতেছে যে দোকান বন্ধ করে চলে যাই ঘরের মধ্যে। পরে চিন্তা করলো ঘরে যাই কি করবো, এখানে বসে থাকলো বসা ওইখানে, আমি মোটামুটি দেখবো যে এই শহরের যে মূল রাস্তা টাস্তা যখন ঘুমায় সেটা হচ্ছে 10:30-11:30 দিকে, তখন মানে শহরের মূল রোড গুলা ঘুমায় যায়। ততক্ষণ বন্ধ যদি কেউ আসে, একটা কাস্টমার এলো, কাস্টমার পাইলাম, অসুবিধা কি। তো সে বসে আছে, তো কেরামত বসে আছে এবং সে পেপার নিয়ে গেছিল, পেপার পড়তেছে দোকানের মধ্যে বসে। পেপার পড়তে পড়তে হারিকেনের আলোতে পেপার পড়তে পড়তে তার একসময় খেয়াল নাই কতক্ষণ হয়েছে, মানে কতক্ষণ গেছে তার কিন্তু খেয়াল নাই। সে নিউজ নিয়ে ওই যে পেপারে যেরকম থাকে আর কি, যে এত নাম্বার কলামে দেখেন ওরকম দেখতেছে আর কি। যে তো এই সময় তার কাছে হঠাৎ মনে হলো যে সে মাটি কোপানোর শব্দ পাচ্ছে, যে কেউ মাটি কোপাইতেছে, থপ 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 থপ, মানে কোদাল দিয়ে যে মাটি কোপায় সেরকম। তো সে চিন্তা করলো আরই মানে মাটি কোপাইতেছে মানে কি কবরস্থানের পাশেই আর কি। চিন্তা করছে মাটি কোপাইতেছে মানে কেউ কি কবর দিতে আসছে, এত রাত্রেবেলা কবর দিতে আসবে, কে আসবে। তো সে আস্তে করে সে পেপারটা রেখে তাকাইলো, হাত ঘড়ি ছিল তার একটা, হাত ঘড়ির দিকে তাকায় দেখে 11:45, মানে এর মধ্যে কতক্ষণ সময় চলে গেছে মানে সে বুঝতেই পারেনি। সে তো 11:45 বাদে এই সময় কে কবর দিতে আসবে, আর আমার যেহেতু একটা দোকান সামনে খোলা, আমি তো কাউকে দেখলাম না যাইতে আসতে, আর মানুষ আসলে তো আমার বলতো এখান থেকে, আর আমি দেখতাম যে মানুষজন খাটিয়ে নিয়ে আসছে কিছু একটা, এই রাতে কে কবর দিতেছে। এগুলো চিন্তা করতে করতে সে মানে একটু মানে তার মাথার মধ্যে চিন্তা করলো একটু দেখা দরকার ব্যাপারটা কি, কেরামত একটু কিউরিয়াস ছিল। তো সে উঠল, উঠে তার সাথে যে সে যে ওই যে বর্ষা বানিয়েছে একটা মানে বললম, সে বললমটা নিছে, নিয়ে সে হেঁটে হারিকেনটাকে হাতে করে নিয়ে আস্তে করে ডিম করে দিছে যাতে হারিকেনের আলো বেশি না যায়, সে আগে দেখবে ঘটনা কি। তো সে দোকানের ঝাপগুলো সামনে গুলো আস্তে করে নামাইলো খুব শব্দ কমায় দিয়ে, সে শব্দ পাচ্ছে এখানে কিন্তু যে মাটি কোপানোর শব্দ আসতেছে, থপ 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 করে মাটির মধ্যে কোপ পড়তেছে, কোদালের কোপ। তো সে আস্তে আস্তে হাঁটা ধরলো, বললমটা নিয়ে এই তার হারিকেনটাকে আস্তে করে মাটির কাছাকাছি নিয়ে হাঁটতেছে। তো বাইরে বেরোয় সে বুঝতে পারছে যে ঝড় বৃষ্টি আসবে এরকম একটা আবহাওয়া, কারণ বাতাসটা ঠান্ডা হয়ে গেছে অনেক, একটু ভিজা ভিজা আবহাওয়া বাতাসটা ছাড়তেছে, এবং সে বুঝতে পারছে যে গাছপালাগুলো নড়তেছে। দূর থেকে তাকায় দেখতেছে যে বাঁশঝাড়গুলো একদম বেশ নুয়ে যাচ্ছে নড়তে নড়তে, মানে একটু পরে ঝড় বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা। তো সে বললমটাকে বাগায় ধরে সামনে যাচ্ছে আর কি। তো হাঁটতে হাঁটতে সে চলে আসলো কবরস্থানে ঢোকার যে পথটা, ওইটা খুব স্ট্রং কোনো কিছু না, মানে একটা দেয়াল করা বাউন্ডারি ওয়াল, ওটা 4-5 ফিট উঁচা, তার পাশে দুইটা লোহার এরকম দরজা লাগাইছিল মানুষ আর কি। তো ওই সময়কার লোহার দরজা খুব স্ট্রং কিছুও না। এসে তাকায় দেখলো যে কবরস্থানের এই লোহার দরজার উপরে শিকল দিয়ে পেঁচানো, মানে কেউ তালা মেরে দিয়েছে শিকল দিয়ে পেঁচায়। তো এইটা মনে হয় কমিউনিটির মানুষজন করছে। তো চিন্তা করলো যে এইখানে দাঁড়ায় মানে কান পেতে কিছু দেখতেছে না শুনতেছে না, কিন্তু একটু পরে সে শব্দ পেল, সে মাটি কোপানোর শব্দ, থপ থপ করে মানে কেউ কোদাল মারতেছে এখানে। তো চিন্তা করলো ঘটনাটা কি, এটা বোঝা দরকার। তো সে আস্তে করে ওই দেয়ালটাকে টপকাইলো আর কি, সে বললম রেখে দেয়াল টপকাইলো, দেয়াল টপকাই বসে নামছে, নেমে সে হারিকেনটাকে তখন দেয়ালের উপর রাখছিল, তাড়াতাড়ি আবার নিচু করে ফেলছে যাতে করে কেউ না দেখে। এইবার সে আস্তে আস্তে যাচ্ছে এবং মাঝখানে পথের দুই পাশে কিন্তু বেশ বড় বড় হয়ে ওই ঘাস এবং ওই যে গুল্ম টাইপের লতা, এই যে গাছগুলো জন্মায় গেছে বেশ বড় বড় গাছ, মানে হাঁটুর মতো এরকম লম্বা লম্বা গাছের মতো, এর মধ্যে দিয়ে যাচ্ছে। সে হারিকেনটাকে নিচু করে ধরে সে দেখবে ঘটনা কি। তো একটা জায়গা আসার পর সে দেখল যে দুইটা কুকুর বসে আছে, কুকুরগুলা মনে হচ্ছে যে কারো কুকুর, কারণ সে জানে যে শহরে অনেক মানুষ কুকুর পালে, এবং সেই কুকুরের গলার মধ্যে বেল্ট দেওয়া, মানে এরকম বেল্ট লাগানো, এবং ঘরঘর ঘরঘর করতেছে, ঘরঘর ঘরঘর করতেছে কুকুরটা, তাকে দেখেই বুঝে গেছে। এবং সে তাকায় দেখলো কুকুর, সে কিন্তু একটু ভয় পেয়েছিল যে কবরস্থানের কুকুর কিনা, যে ই খায় ডেড বডি খায় এরকম কিছু। তো চিন্তা করছিল, তো ঘরঘর করতেছে, তো সেই ঘরঘরে বুঝলো যে কুকুর তার উপস্থিতি ভয় পেয়ে বুঝে গেছে, এবং সে ভয় পাইল, ভয় পেয়ে বর্ষাটাকে একটু সামনে বাগায় ধরে সে তাকায় আছে কুকুরগুলার দিকে, একটা ঝোপের আড়াল থেকে, মানে বেশ একটু ঝোপালো জায়গার আড়াল থেকে কুকুরগুলো ওই ঝোপের দিকেই তাকায় আছে। কেরামত কিন্তু খুব ভয় পাইছে, কারণ কুকুর যদি হঠাৎ ছুটে আসে তার দিকে চার্জ করে। কিন্তু সে খুব অবাক যে এই কুকুর কার, বেশ বড় বড় কুকুর, বিদেশি কুকুর যেরকম হয় সেরকম, মানে একদম কালচে কালারের এরকম তাকায়, সে গড়গড় করতেছে ঝোপের দিকে তাকায়। হঠাৎ কেরামতের মনে পড়ল যে আমি যে জায়গাটায় আসি তার থেকে সামনে, মানে কুকুর যে বসে আছে, কুকুর মনে হচ্ছে কারো পাহারায় রাখছে কুকুরকে, এবং তার থেকে সামনে যেখান থেকে শব্দ আসতেছে বেশ খানিকটা দূরে, ওই জায়গায় কিন্তু নতুন কবর হয়েছে একটা। কারণ সে সপ্তাহখানেক আগে, সে তখন নতুন আসছে এই জায়গায়, মোটা তো বেশি দিন না, সে এই জায়গায় জানাজা পড়ছিল, এখানে একটা কবর দেওয়া হয়েছে, এখানে নতুন কবর। তো তখন সে চিন্তা করলো যে এখানে নতুন কবর আছে, মাটি খুঁড়ে কে, মানে তার মনের মধ্যে অনেক রকম চিন্তা হয়ে গেল। সে এই জিনিসগুলো শুনছিল তাদের গ্রামের কাছে, ওই জায়গায় নাকি একজন এরকম ই ছিল, কবিরাজ ছিল, এবং সে সব কালো জাদু করতো, সে নাকি ওখান থেকে এরকম কবর দিলে মানে ডেড বডি তুলে নিয়ে যেত আর কি। তো সে এরকম শুনছে, চিন্তা করলে এইখানেও এরকম কিছু নাকি। তো সে বেশ ভয়ে ভয়ে তার সেই বর্ষাটারে সামনে বাগায় হারিকেনটাকে একদম নিচু করে ঝোপে নিচ্ছে, তো আলো না বেরোয় খুব একটা, সে তাকায় আছে, বোঝার চেষ্টা করছে, কুকুরটা গড়গড় করতেছে। এক সময় সে কি করলো, হারিকেনটা নিভাই দিল, চাঁদের আলোর উপর ডিপেন্ড করে। সে চিন্তা করলো যে কুকুর যদি এখানে আসে সমস্যা, আবার নিজে বুঝতেছে কুকুর কিন্তু তারে অন্ধকারে অনেক ভালো দেখবে, সে কুকুরকে দেখবে না, এই ভয়ও সে আছে। একটু পরে কুকুরটা ছুটে আসলো তার দিকে, খড়ল করে মনে হলো যে কুকুর বুঝে ফেলছে সে কোথায়, সে বুঝলো যে খুব স্পিডে কুকুর ছুটে আসতেছে। তো ওইখানে কিন্তু দোস্তার আলো মোটামুটি আসে, বেশ খানিকটা গাছপালার ফাঁক দিয়ে আলো ঢুকতেছে। তো কেরামত ভয় পাইছে অনেক কুকুরের চার্জ করাতে, মানে কুকুর মানে বেশ শব্দ করে ছুটে আসছে। তো কেরামত ভয়ের চোটে আসলে মানে সে একটা কিং কর্তব্য বিমূল হয়ে বর্ষাটাকে সামনে বাগায় দিয়ে সে পিছায় গেছে, এবং তার এই বর্ষাতে কুকুরটা ঘেউ করে মানে একদম পুরো ঢুকে গেছে কুকুরের ভেতরে, কুকুরটা ঘেউ করে উঠছে, এরকম শব্দ করে উঠছে। এবং সাথে সাথে কেরামত দেখলো যে দূরে চাঁদের আলোতে দেখা যাচ্ছিল কুকুরটা ওদিকে কেউ করে বর্ষাতে গেঁথে গেছে পুরা, আর আরেকটা কুকুর কিন্তু থেমে ঝেড়ে ওই সাইড দিয়ে দৌড়ায় সরে গেছে, ঘেউ ঘেউ করতেছে। আর সে দেখতেছে দূরে মানে ফাঁকা জায়গাটার মধ্যে চাঁদের আলোর মধ্যে দুইজন মানুষ কালো আলখাল্লা পরা, মানে মানুষ বলতে মানুষের অবয়ব দুইটা, কালো আলখাল্লা পরা, তাদের হাতে বেলচা বা কিছু, তারা মানে একটা জায়গা মাটি খুঁড়ে ফেলছে, মানে কবর থেকে কিছু একটা তুলতেছিল তারা, মাটি খুঁড়ে এরকম উঠাইছে। এবং সে বুঝতে পারছে কাফনের মতো রং দেখা যাইতেছে, মানে কাফনের কাপড়ের যেরকম রং থাকে চাঁদের আলোতে সেরকম এর মধ্যে, এবং তার এটা বর্ষার মধ্যে কিন্তু কুকুর গেঁথে গেছে, কুকুর মানে একদম শেষ আর এটা এটা শেষ, আর একটা দূরে যে ঘেউ ঘেউ করতেছে। তো ওই পাশ থেকে দেখলো খুব ভারী কণ্ঠে কেউ কিছু একটা বলল, বলার পরে ওই কুকুরটা যেটা ঘেউ ঘেউ করতেছে সেটা দৌড় দিয়ে ওই মানুষগুলোর কাছে গেল, এবং সে দেখলো যে ওই দুইটা মানুষ ওই ডেড বডিটাকে নিয়ে হাঁটা দিল, ঠিক মানে এই পথে না, তাদের এই দরজা না, উল্টা দিকে। তো এমন একটা অবস্থা হয়েছে ওই জায়গায় যে আসলে কেরামতের কোনো সেন্স নাই, কেরামত যে তাদের ফলো করে যাবে ওদিকে, ওরকম কোনো চিন্তা সে করতে পারে না। সে ভয় থরথর করে কাঁপতেছে, কারণ তার বর্ষার মধ্যে একটা কুকুর গাঁথা, এবং সেটা এখনো কেমন যেন মানে শব্দ করতেছে এখানে, সে ভয় একদম মানে তার মানে পুরো আত্মা উড়ে গেছে। সে দেখলো যে ওই দুইটা মানুষ ওই ডেড বডিটাকে নিয়ে চলে যাচ্ছে, এবং তাদের সাথে কুকুরটা যাচ্ছে পিছনে, এবং কুকুরটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে, এবং কবরস্থানের ওই মাথায় যে অস্পষ্ট হয়ে গেছে সেইখান থেকে তারা হারায় গেল ওদিকে। এবং এই রাতের বেলা কিন্তু সেখানেও হালকা হালকা কুয়াশা আছে, চাঁদের আলো একদম নিস্তব্ধ, সে দেখতেছে ফাঁকা জায়গায় মাটিটা উঠানো কবরের, এবং তার হাতে যে ওই বর্ষার মধ্যে গেঁথে গেছে কুকুরটা, একদম পুরো গেঁথে গেছে, কারণ কুকুর ছুটে আসছিল পুরো বর্ষার উপরই পড়ছে কুকুরটা, তো পুরো গেঁথে গেছে এবং সেটা থরথর করে কাঁপতেছে। তো কেরামতের মনে হলো যে সে বেহুশ হয়ে যাবে, তার সেন্স থাকবে না। তো কেরামত আসলেই তার চোখের মধ্যে মনে হলো আধার নেমে আসছে এরকম, মানে সে আসলে আর নার্ভাস ব্রেকডাউন হয়েছে তার। সে বেহুশ হয়ে যাওয়ার আগে সে শব্দ পাইছে তার দূরে কোথাও একটা গাড়ি স্টার্ট হওয়ার শব্দ, মানে কোনো ভারী ইঞ্জিন, মানে কোনো মানে জিপ বা কিছু এরকম যে স্টার্ট হয় যেরকম শব্দ হয়, তার থেকে বেশ খানিকটা দূরে ওখান থেকে শব্দ হয়ে তারপরে নাই হয়ে গেল আর কি, মানে দূরে চলে গেল গাড়িটা, এই শব্দ পাইছে সে। এবং তারপর তার অনেকক্ষণ সেন্স ছিল না, সে ওখানে পড়েই ছিল, কখন হুশ ফিরছে কেরামত জানে না। কেরামত উঠে সে বুঝতেছে যে চারিপাশে অন্ধকার, রাতের বাতাস, এবং সে পড়ে আছে একটা জায়গায়। তখন তার মনে হইল সবকিছু, ঘটনা কি, সে তার হাতের বর্ষাটা কেরম নাড়া দিল, সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে তার বর্ষার মধ্যে একটা পাখির মতো কিছু গাথা এরকম কালো, সে বুঝতে পারতেছে না। চাঁদের আলো অস্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে পাখির মতো কিছু, কিন্তু সে জানে যে কুকুর কেটে গেছিল এটাতে। তো সে মানে ভয় পাইতেছে, তার প্রচন্ড ঠান্ডা লাগতেছে। সে উঠে হাতড়ে পাথড়ে তার হারিকেনটাকে বের করে করে সে আস্তে করে হেঁটে ওই বর্ষা সহ সামনে চলে আসে। এসে সে মোটামুটি একটা ফাঁকা জায়গায় দাঁড়ায় গেটের কাছে, ওখানে অনেক আলো মোটামুটি। তো সেখানে দাঁড়ায়ও সে তার পকেট হাতড়ে তার ম্যাচ বের করে, বের করে সে ম্যাচ দিয়ে হারিকেনটা জ্বালে। খুবই অবাক হয়েছিল সে যে বর্ষাটাকে সে ক্যারি করে আনতে পারছে, কোন একটা কুকুরকে কোনোভাবে আনা সম্ভব না, কিন্তু পাখির মতো অবয়ব দিয়ে সে মানে মানে অবাক হয়েছিল, এটা কি, আমি তো একটা কুকুর গেঁথে গেছি আবার বর্ষার মধ্যে। তো সে যখন হারিকেনটা জ্বালে, হারিকেনটা বাড়ায় দেয় ফুল এবং চাঁদের আলো পড়ছে, এর মধ্যে সে দেখতেছে তার বর্ষার মাথায় একটা দাঁড় কাক গেঁথে আছে, দাঁড় কাক, এরকম বড় দাঁড় কাক গেঁথে আছে। খুবই মানে অবাক করা কাণ্ড, তার সারা শরীর জমে যায় এবং সেই দাঁড় কাকের গলার মধ্যেও একটা এরকম কিছু পেঁচানো আর কি, ফিতার মতো পেঁচানো আছে। কুকুর যেরকম বেল্ট পরন থাকে, এটার মধ্যে একটা ফিতার মতো পেঁচানো আছে। তো ভয়ে সে কেঁপে উঠে, কি করবে সে বুঝতে পারে না। তারপরও কেরামত সেই দেয়াল টপকে আবার বের হয় এবং সেই বর্ষাটা ওই কাক গাথা অবস্থায় সে নিয়ে যায়। নিয়ে গিয়ে সে তার বাউন্ডারির পাশে রাখে, রেখে তাড়াতাড়ি সে ঘরে চলে যায় দোয়া পড়তে পড়তে। এবং যে সে বাসার বাইরে দাঁড়ায়, সে তাদের ওখানে চাপ্পল ছিল, সেখানে পানি দিয়ে সে অজু করে, অজু করে ঘরে যায় নামাজ পড়ে। নামাজ পড়ে সে থরথর করে কাঁপতে কাঁপতে ঘুমায় যায়। দিনের বেলা কেরামতের নাকি অনেক জ্বর ছিল, এই ওইখানকারই একজন মানুষ ওই কাছাকাছি প্লটে থাকে, সে কেরামতের এই দোকানের ঝাঁপ যে কেরামত বন্ধ করে নাই, এই একটা খোলা ঝাঁপ দেখে সে অবাক হয় যে এরকম একটা ঝাঁপ খোলা পড়ে দিচ্ছে দোকান। তো সে যে ওখানে উকি দেয় কেরামতকে দেখে, ডাক দেয় যে আপনি এখানে আসেন নাকি, দেয় কেউ নাই। তো সেই লোক কেরামতের বাসার মধ্যে যে খোঁজ নেয় আর কি, খোঁজ নিলে দেখে যে কেরামত অসুস্থ, সে কোকাইতেছে আর কি। সে বলে যে ভাই আমার অনেক জ্বর। তো লোকটা দেখে অনেক আকাশ পাতাল জ্বর, সে তাকে প্যারাসিটামল এনে দেয় ইত্যাদি ইত্যাদি। তো কেরামত তখন ওই লোককে বলে যে এরকম এরকম ঘটনা এখানে ঘটছে রাত্রেবেলা। তো লোক বলে যে তাকে যে এই কবরস্থান তো ভালো না, এখান থেকে এই অনেক এরকম মানে লাশ চুরি হয়েছে, এটা আমাদের এখানে মানে জানা ঘটনা, এই কবরস্থান থেকে লাশ চুরি করে মানুষ। তো কেরামত জিজ্ঞেস করে যে লাশ চুরি করে কি করে, বলে শয়তানের সাধনা করে এরা, করে এখান থেকে অন্য জায়গার থেকে আসে, এরা কোথায় থাকে আমরা জানি না কেউ, এবং মাঝে মাঝে এখান থেকে লাশ চুরি করে নিয়ে যায় এরা, এবং এই কারণে মানুষ ভয় পায় লাশ দাফন করতে। এখানে অনেকেই আছে তাদের একদম গ্রামের বাড়ি নিয়ে লাশ দাফন করে, এখানে করে না। আর আপনার এই কবরস্থানে জিনভূত আছে, তো অনেক মানে খারাপই মানে প্রভাব, অনেক খারাপ প্রভাব। তো তখন কেরামত বলে যে হ্যাঁ আমি এটা বুঝতে পারছি, আমার বাসার মধ্যে এরকম ঢেল মারছে, এই করছে। তো সে তখন ওই লোককে বলে যে আমি কিন্তু ওই কুকুর গাইতে রাখছি ওখানে, দাঁড় কাক দেখছি সামনে। তো কেরামত এবং সেই লোকটা কেরামতকে উঠায় নিয়ে আসে আর কি, ধরে সে জ্বর অবস্থায় উঠায় নিয়ে আসে। এসে ওই দরজার সামনে দাঁড়ায় দেখে যে সেখানে কোনো বর্ষাও নাই, দাঁড় কাকও নাই, মানে কিছুই নাই, দাঁড় কাক বর্ষা কিছুই নাই, পুরো দুইটা জিনিসই ওখান থেকে গায়েব হয়ে গেছে। খুবই অবাক করা কাণ্ড। তো লোকটা কেরামতকে বলে যে আপনি এখানে সাবধানে থাকেন। তো কেরামত ওই জায়গায় নাকি পরে থাকে এবং সে তার সাথে আরো মানুষ নিয়ে আসে, সে তাদের গ্রাম থেকে লোক নিয়ে আসে এবং থাকে, এবং ওই দোকানও নাকি সে চালায় পরবর্তীতে, এবং দোকানটাকে সে প্রতিষ্ঠিত করে, মানে প্রতিষ্ঠিত মানে দোকান বিজি হয়, এবং ওই জায়গার মধ্যে তার দোকান দেখা দেখি কাছাকাছিতে আরো দোকান পাঠ হয়, এবং একসময় ওই জায়গাটা ব্যস্ত একটা রাস্তা হয়ে যায়, মানে ছোট রাস্তা হলেও ব্যস্ত, মানুষজন ওখানে কেনাকাটা করতো, ছোটখাটো দোকান পাঠিয়েছিল, এবং কেরামত নিজেও ওখানে টেইলারিং শপ দেয়। এবং সেই যে কবরস্থানে এই যে উপদ্রব কিন্তু মানে কেরামতকে অনেকদিন করছে, কেরামত দোয়া দরুদ পড়ে এবং ওখান থেকে মসজিদের আরো হুজুর এনে ওইটা তার পুরা সেই বাউন্ডারি পুরো জায়গাটাকে সে মানে বন্ধ করে দিছিল। এবং মাহিন যেটা বলছে যে ওই অঞ্চল এখন অনেক ডেভেলপ জায়গা, ওই জায়গাতে এখন মানে হাউজিং এর মতো হয়ে গেছে, অন্যরকম মানে ডিফারেন্ট, এখন আর আগের মতো কিছু নাই। তবে ওই কেরামত যিনি ছিলেন, কেরামত শিকদার, তিনি মোটামুটি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছেন, সেখানে তিনি জাগার ব্যবসা করছেন, ল্যান্ডের ব্যবসা করছেন, এবং মোটামুটি মানে সে একজন প্রতিষ্ঠিত লোক ওখানে। তো যাই হোক, তার নামটা তিনি ছদ্ম দিয়েছেন মাহিন এখানে, বিকজ তিনি চান না যে কাউকে সিগনিফাই করতে। তবে কবরস্থান নাকি এখনো আছে, এটা মাহিন বলছে। আর কবরস্থান নিয়ে বদনামও এখনো আছে এবং কবরস্থানটা নাকি আসলেই হন্টেড এখনো। তো যাই হোক, এই ছিল মাহিন চৌধুরীর পাঠানো ঘটনা, আপনাদের কাছে শেয়ার করে ফেললাম। কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ঘটনার সম্পর্কিত মতামত জানানোর জন্য ইমেল অ্যাড্রেস হচ্ছে odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। পাঠিয়ে দিতে পারেন অনুষ্ঠান সম্পর্কিত আপনার মতামত, অথবা আপনার কাছে থাকা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসার্ন নিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। এখন আর ওয়েট করবো না, চলে যাব আরও একটি ঘটনায়। তবে যাবার আগে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার চলে এলাম অদ্ভুতুরিতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আদিল মাহমুদ ঢাকার কিলগা থেকে। আদিল তার মামা নোমানের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো এটি নব্বই দশকের একটি ঘটনা। আদিল মাহমুদের মামা নোমান তিনি তখন চাকরি সূত্রে রাঙামাটিতে বসবাস করছিলেন এবং বেশ ভালোই তার সময় কাটছিল, কারণ প্রকৃতির মাঝে থাকেন এবং তিনি অবসর সময় মাছ ধরে সময় কাটাতেন। তো বিয়ে শাদী করেন নাই, সিঙ্গেল মানুষ, তার ভালোই সময় কাটত তার সাথে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। ওখানে যারা কলিগ ছিল তারাই বন্ধুর মতো, তাদের সাথে আড্ডা দিয়ে, এছাড়া মাছ ধরাটা একটা তার একটা প্যাশন ছিল। তো তিনি তাদের অফিসের বোট ছিল, সেই বোট নিয়েও বিভিন্ন জায়গায় যেতেন, গিয়ে যেসব জায়গায় মানে মাছের ভালো পাওয়া যায় মানুষ জানত, যে সেসব জায়গায় তিনি বড়শি ফেলতেন, মাছ ধরতেন। তো এই মাছ ধরার বিভিন্ন গল্প তিনি তার বন্ধুদের সাথে করতেন, ঢাকায় আসলে ঢাকার বন্ধু যারা ছিল তাদের সাথে করতেন। তো তার এক বন্ধু ছিল ব্যাংকার সবুজ, এবং সেই সবুজের সাথেও তিনি এই গল্প করেছেন। আর সবুজের সাথে এই গল্প আরো বেশি করার কারণ হচ্ছে সবুজ নিজে পার্সোনালি মাছ ধরেন। সবুজ তখন বিভিন্ন সময় ঢাকার আশেপাশে যেসব জায়গায় মাছ ধরার ব্যবস্থা আছে সেখানে চলে যেতেন, এমনকি ধানমন্ডি লেকেও মাছ ধরতেন। তো সবুজ নোমানকে বলছিল যে দোস্ত আমাকে কিন্তু তুই সময় দিবি, আমি একদিন তোর ওখানে যাব, গেলে আমরা দুজন মিলে মাছ ধরব। তো নোমান বলছে ঠিক আছে, অসুবিধা নাই, তুই আসবি বৃহস্পতিবার আসবি, বৃহস্পতিবার আসলে তাহলে বৃহস্পতিবার রাতটা মানে সন্ধ্যার থেকে আমরা পাবো বিকালের পরে, আর শুক্রবার তো ছুটির দিন আছে, অসুবিধা নেই। তো ওইভাবেই একবার সবুজ চলে যায় নোমানের ওইখানে, সারপ্রাইজ দিতে যায় নোমানকে। নোমান আসলে সারপ্রাইজ হয়, কারণ তখন বৃষ্টি বাদলের সময়। তো হঠাৎ করে দেখা যায় সবুজ হাজির তার এখানে এবং ওই বৃহস্পতিবার। তো নোমানের কাছে বেশ ভালো লাগে, খুশি হয় যে ফ্রেন্ড এবং দুজনের এই ভালো সময় কাটে, দুজনের খুব মিলত আর কি। তো যাই হোক, বলে যে ঠিক আছে দোস্ত, তাহলে মাছ ধরতে যাবি আজকে, চল তাহলে সন্ধ্যার পরে তারা অ্যারেঞ্জ করে মাছ ধরার। তো গিয়ে সেই তাদের অফিসের বোট তাদের ম্যানেজ হয়ে যায় এবং জায়গা থেকে, এবং তাদের সাথে তাদের একজন অ্যাসিস্ট্যান্ট সব সময় যেত আর কি আগে। তো আদিবাসী ছিল সে, তো সেটা বেসিক্যালি নোমান যখন মাছ ধরতে যেত নোমানের সাথে সে অ্যাসিস্ট্যান্ট থাকতো আর কি, অফিসেরই একজন লোক তার তার জন্য অ্যাসাইন করা, সে থাকতো নিয়ে যেত আর কি বোটে করে। তো ওই দিন যখন দুই বন্ধু উঠছে বোটে, তখন সে ওই আদিবাসীকে বলে যে আজকে তোমার আসার দরকার নাই, আমরা দুই বন্ধু আলাপ আলোচনা করবো, গল্প করবো, কারণ বোট তো আসলে খুব বেশি বড় না, ছোট বোট, আর এই দেখা যেত যে পার্সোনাল অনেক গল্প আছে, চিন্তা করে যে আরেকজন মানুষ সাথে থাকলে সেও এটার অংশ হবে, শুনবে, নিজেদের একটু মানে মনে হয় যে তাদের কাছে মনে একটু প্রাইভেসি ইস্যু আছে আর কি। তো যাই হোক, নোমান বলে যে তার সেই অ্যাসিস্ট্যান্টকে বলে যে আজকে তোমার আসার দরকার নাই, তুমি থেকে যাও, আমি বোট চালাইতেছি, আর আমার সাথে তোমার ফ্রেন্ড আছেই, ও ভালো মাছ ধরে, অসুবিধা নাই। তো ওই যে আদিবাসী যে তার অ্যাসিস্ট্যান্ট ছিল, সে তাকে বলে যে স্যার একটা কথা বলি, বলে যে হ্যাঁ স্যার, আপনি কিন্তু আমি দেখছি আপনি এই জায়গা ধরে অমুক জায়গায় চলে যান মাছ ধরতে, পয়েন্টে ওই পয়েন্টে যান না। তো নোমান একটু আশ্চর্য হয়ে যায়, বলে কেন কেন বলো তো, ওই জায়গায় কেন যাবো না, স্যার জায়গাটা ভালো না, ওই জায়গায় যান না, আর আপনি যখন ফিরে আসবেন আপনার ইসে যাওয়ার সময় এই এই রাস্তাটা দিয়ে যান না, মানে আপনি দেখা যায় যে এখানে তাদের দুইটা পয়েন্ট ছিল যেখানে বোট পার্ক করা, বলে যে ওইদিকে দেখে ওখান দিয়ে যান না, মাছ যদি পান ওদিক দিয়ে যান না। তো নোমান হেসে দেয়, হেসে দেয়, বলে আরে তুমি কি আমার ভয় দেখাও, এইসব কুসংস্কার, তোমাদের এখানে কি ভয় পায় যে মাছ ভূত প্রেত আছে এখানে? বলে স্যার আপনি বুঝবেন না স্যার, এখানে আসলে আমাদের বিশ্বাস তো, আমাদের বিশ্বাসটা অনেক অনেক কঠিন, আমরা অকারণে বলি না, ওই জায়গায় অপদেবতা আছে স্যার, যান না ওদিকে। তো অনুমান শুনে তাও চিন্তা করে যে না ওকে ই করবে না, মানে ও যেহেতু এটা খুব সিরিয়াসলি বলতেছে, তখন বলে আচ্ছা ঠিক আছে যাও তোমার কথা শুনবো, ওই জায়গায় যাবো না, এদিক দিয়ে আসবো না, ঠিক আছে আমি এখানে যে বোটরা এখানে চলে যাব, আর তুমি যদি ওখানে থাকো, ওখানে একটা ক্যান্টিনের মতো আছে, বলে আমি চেষ্টা করবো, যে বসে বলতে যে আমি চেষ্টা করবো দুই তিন ঘন্টার মধ্যে ব্যাক করতে, ক্যান্টিনে ওখানে যদি তুমি চাটা খাইতে আসো তাহলে খাইকো আর কি, কি ধরছি দেখবা, কারণ সে তো আসলে তার সাথে থাকে। বলে ঠিক আছে স্যার আমি এমনি আসবো না, ওইখানে আমি 9:10 দিকে ক্যান্টিনে ওদিকে আসবো, এসে 9 থেকে থাকবো ওদিকে। তো অনুমান ওই তার সেই অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে বিদায় নিয়ে সে বোট করে তার বন্ধুকে নিয়ে, অনুমান এই সবুজকে নিয়ে বোটে করে বের হয়ে যায়, এবং সে টুকিটাকি বোট চালাইতে ভালোই জানত, সে এইসব ব্যাপারে মোটামুটি ভালোই। তো বোট নিয়ে সে বের হয়ে যায় এবং সবুজের কাছ তো খুব অসাধারণ লাগতেছে, কারণ আকাশ হালকা হালকা মেঘলা, সুন্দর বাতাস চলতেছে, মেঘ আবার মাঝে মাঝে সরে যায়, চাঁদ বের হয়ে আসে এবং দুই পাশে বড় বড় পাহাড়, হ্যাঁ মানে পাহাড়, পাহাড়ের মধ্যে দিয়ে চলে গেছে লেক, মানে ওই সময় সবুজের কাছে আসলে এগুলো তো যাওয়া হইতো না সবুজের কাছে, এবং সে যেহেতু ব্যাংকে চাকরি করে তার অনেক ব্যস্ততা, এর মাঝে হঠাৎ করে অসাধারণ এরকম পরিবেশ, আর তখন তো আসলে সেই সময় তো আসলে এই যে মোবাইল নেটওয়ার্ক টেটওয়ার্ক ছিল না, তখন জিনিসটা আরো অন্যরকম লাগতো আর কি। খুব এনজয় করতেছে সবুজ আর নোমান আর সবুজ দুজনে মিলে যেতে যেতে, তো এক জায়গায় যেয়ে তারা বোটটাকে ওখানে ইঞ্জিন বন্ধ করে দিল, সাইড করে রেখে বলল যে এইখানেই ফালাই আয়। তো শুরু করলো তারা, তাদের ফিশিং শুরু করলো, গল্প করতেছে তাদের নিজস্ব বিভিন্ন সময়ের গল্প, বন্ধুরা কি করছিল এটা সেটা বিভিন্ন, মানে একদম তাদের আড্ডা জমে উঠছে, ফ্লাস্কে করে চা নিয়ে গেছে, চা খায় মাঝে, এমন ছট করে মাছ তাদের ইসে বসিতে পারলো, মানে মোটামুটি টেনে তুললে দেখলো মোটামুটি ভালোই একটা মাছ, এরকম বড় কার্ফ মাছ নাকি, এটা নিয়ে এসে নেট দিয়ে তুলে ফেললো, তুলে ফেলে রাখলো তাদের জায়গায়, বালতি নিয়ে গেছে বোটে করে, বালতিতে রাখলো, বালতি কাঁপতেছে, থর থর করে মাছ লেজ নাড়াইতেছে। তো খুব খুশি সবুজও, খুব খুশি কার জোস্ত, এবং মানে এরকম দুই তিনটা মাছ তারা পেয়ে গেছে গল্প গুজবের মাঝখানেই, এবং এটাতে সবুজেরও নেশা হয়ে গেছে, তার চোখ চকচক করতেছে, আর ই বলছে তাকে, নোমান বলছে দোস্ত তুই তো ওই লেকের মাছ খাস না, এই লেকের মাছ যদি একটা জুট মতো খাস, যদি মাছ যদি নাও ধরতে পারি তোর আমি এখানকার বড় মাছ খাও, খেয়ে দেখিস, মানে এটা তুই বুঝবি তখন, এই তো যদি ঢাকার আশেপাশের মাছ এগুলো ধারে কাছে নেই। যাই হোক এগুলো বলতে বলতেই কত, তো তারা এই মানে নেশায় পড়ে গেছে আর কি। মাছ কিন্তু এরকম মোটামুটি সাইজের অনেকগুলো উঠছে তাদের, তো বালতি ভরে গেছে, বালতির মধ্যে এরকম কয়েকটা মাছ ভরে গেছে এরকম। তো অনেকক্ষণ বসে আছে, এরপর আর কোনো মাছের কোনো ই নাই, তো তখন বলতেছে যে আচ্ছা চল আর অমুক জায়গায় যাই, যে সামনে ওদিক দিয়ে গুইরা একটা বাঘ নিয়ে ওই কোনার মধ্যে মোটামুটি ভালো মাছ আছে আমি শুনছি, কিন্তু ওই যে তার যে অ্যাসিস্ট্যান্টের কথা বললো যে ওর কথা শুনে আমি ওইদিকে যাই না, ও যাইতে দেয় না, কেন কয় ওইদিক ওই যে দেখছো ওই জায়গা, ওই জায়গায় বলে ওদের মানে উল্টা পাল্টা, ওর মধ্যে অনেক রকম কুসংস্কার আছে। তো সবুজ বলে তুই এটি শুনবি কেন, কতদিন ধরে মাছ চেনি, চল বেটা চল। তারা আস্তে করে বোট স্টার্ট দিয়ে ঠিক ওই জায়গায় গেল, যে আস্তে করে স্টার্ট বন্ধ করে তারা ওই জায়গায় বসে ফেলে কথা বলতেছে, টুকটাক গল্প করতেছে আর এই বসে ফেলে রাখছে। তো বসে ফেলছে অনেকক্ষণ গল্প করতে করতে হঠাৎ করে তাদের বসিতে টান পড়লো এবং ওই যে ফতনা ই হয়ে গেল। তো তাড়াতাড়ি খেলতে খেলতে তো বুঝলো যে বড় মাছ লাগছে বসিতে। তো অনেকক্ষণ খেলতেছে এবং দুই বন্ধু মিলে খেলা শুরু করছে, ঘাম ছুটে গেছে দুইজনের, এর মধ্যে হালকা করে মেঘ ডেকে মানে টুপটুপ বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে, মনে হচ্ছে মেঘে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, কিন্তু তারা মাছ উঠাইতে পারতেছে না, অনেকক্ষণ ধরে খেলতেছে, অনেকক্ষণ ধরে খেলতেছে মাছ, মানে মনে হয় যে লাইন ছিঁড়ে চলে যাবে এরকম অবস্থা। তখন আবার ঢিল দিয়ে দেয় ওরা, আবার টানে। তো তখন বলতেছে সবুজ বলতেছে মনে হইতেছে যে তোর এই ই শহর ছিঁড়ে হয় লাইন ছিঁড়া ফেলাইবো, নাহলে তোর এই ই নিয়ে চলে যাবে, এই তোর ভিতরে বর্ষি নিয়ে চলে যাবো মাছ ছিঁড়ে। তখন কে যাক আবার ট্রাই করি। তো অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে, ঢিল দেয় ছাড়ে খেলে মাছের সাথে, খেলতে খেলতে একসময় তারা কাছে আনছে। তো দুই বন্ধু মিলে অনেকটা সাকসেস মনে করছে এরকম অবস্থা, এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাদের খেয়ালই নেই, এবং তাদের গায়ের মধ্যে কোনো মানে রেইনকোট বা কিছু পরে আসে নাই দুজনই, এবং ই করতে করতে তো নোমান তো মোটামুটি অ্যাক্টিভ, তার তার কাজকর্ম ছিল অ্যাক্টিভ, কাজ আর কি, শারীরিক পরিশ্রম করতে হয় এরকম ব্যাপার সবার ছিল। তো যাই হোক, সেই করতে করতে মাছটাকে একদম নিয়ে আসে সামনে। তো সে শুধু সবুজরে বললো যে লেজের বাড়ি দেখতেছ, বড় কাতল, এটা বড় কাতল, এটা নেট দিয়ে তুললে পারবি না মনে হয়। তো বলছে আচ্ছা দেখি ট্রাই করি। তো একদম তারা বোটের কাছে এনে তারপরও নেট নামাইছে, নামায় দুই বন্ধু মিলেই মানে কোনো মতে টানা হ্যাচড়ায় মাছটায় তুলছে। তো মিনিমাম 12-14 কেজি ওজনের একটা কাতল মাছ, এত বড় এরকম উঠছে, এরকম লাফে মানে ধরতে পারতেছে না দুইজনে, মানে মনে পানিতে পড়ে যাবে দুইজন। তো বোটের মাঝখানে ফেলে চেপে ধরে রাখছে দুজন। তো এই বলতেছে যেটা বাড়ি দিয়ে মার, বাড়ি দিয়ে মেরা ফেলো, ওদের ওখানে ই ছিল বোতল দিয়ে দিয়েছিল, বলে যে বাড়ি মার বাড়ি মার। এরকম করতে করতে যাই হোক মাছটা এক সময়ই হয়েছে। তো মাছটা রেখে তারা ওই মানে খুব খুশি, আরেকটা বালতি ছিল সে বালতির মধ্যে ভরে ফেললো, বললো রেখে দিল, মাছের লেজ তখনও বের হয়েছে, এত বড় মাছ মানে এটার পেটই এত বড়, 10-12 কেজি ওজনের কাতল হবে। তো খুব খুশি, তো বললো যে বৃষ্টি হইতেছে বন্ধু, চলো আমরা চলে যাই, রাত হয়ে গেছে আর এখন মনে হয় 10টার বেশি। তখন দেখলো যে হ্যাঁ প্রায় 10:30 বেজে গেছে, বলে যে আমরা চলে যাই চলো। তো বোট স্টার্ট করে যাওয়া শুরু করলো। এই বোট চালায় যাচ্ছে আর গল্প করতেছে নোমান সবুজের সাথে। তো যে দেখলো যে ওই যেই রাস্তাটার কথা মানা করছে তার অ্যাসিস্ট্যান্ট, ওইটারই ঘাটটা কাছে পড়ছে তার। তো নোমানের মাথায় আবার একটা ব্যাপার ছিল, সে সবসময় উল্টা জিনিসটা চিন্তা করত যে তাকে কেউ যেটা না করতো সেটাই তাকে, তার মানে তার এটাই ছিল যে সবসময় দুর্গম জায়গাটাকে বেছে নেওয়া, এটা ছিল তার একটা নেচার। মানে তারা যদি বলতো যে এই দুর্গম জায়গাতে যাইতে না, ওইটাই সে বেছে নিত। তো নোমান যখন ওদিক দিয়ে যাইতেছে চিন্তা করলো যে সবুজরও একটু থ্রিল দিই, তার মাথায় বন্ধু তো দুজনই অনেক আগের বন্ধু, স্কুল লাইফের বন্ধু, তো বলতেছে ওরা একটু থ্রিল দেই, একটু ভয়ও পাক আর মানে আমারও পরীক্ষা হয়ে যাক, মজার ব্যাপার যে আমার তো কাজই হচ্ছে দুর্গম জায়গা দিয়ে যাওয়া সবসময়। তো সে চিন্তা করে ওই অ্যাসিস্ট্যান্টের কথা চিন্তা করলো না, যেই জায়গায় তাকে বলছে যে স্যার এই জায়গায় এই জায়গায় বোট বোট ই করে যায় না, এদের রাত্রেবেলা যায় না, ওই বলে দিছে তার অ্যাসিস্ট্যান্ট। ওখানে কিন্তু বোট রাখে, ওই জায়গাও বোটের একটা ই আছে মানে একটা পিয়ারের মতো আছে ছোট, তাদের দুই জায়গায় রাখে না নাকি। যাই হোক, সে দেখলো যে ওই জায়গার মধ্যে বোট আছে, তখনও একটা বোট রাখা, সে আসতেই করে যে ওইখানে বোটটা দেখে সে বালতি মালতি নিয়ে উঠে গেল। তো তার ফ্রেন্ড বলতেছে যে এখানে তো কেউ নাই রে বেটা, এরকম এসে কারে বেটা, এটা কোন জায়গায় জানোস না, ও যে কইছে এদিক যাইতে না। তো বলে তুই যে আইলি, কাইলাম এখানে, ওই কইল যে এখানে, বলো ওকে কি অপদেবতা আছে এই সেটা, আমি একটু দেখি কি অপদেবতা, এত মাছ তো দুই বালতি বেটা, এই দেখ কত বড় মাছটা ধরছি আর এটা কি অবস্থা দেখ, হ্যাঁ কি কঠিন অবস্থা না, চল। তো সবুজও মোটামুটি সেও তো যেহেতু মাছ ধরে তার অভ্যাস, কিন্তু সবুজ একটু গম্ভীর হয়ে নোমানরে বললো দেখ এইসব কথাবার্তা এইভাবে বলা ঠিক না, একটুখানি মানে বুঝিস মাঝে মাঝে, মাছ তো আসলে ধরি মাঝে মাঝে কিন্তু মাছের সাথে কিন্তু আসে মানে কথাগুলো একদম মানে ফেলনা না, মানে আমি নিজেও মনে করি যে অনেক কিছু কুসংস্কার, তারপরেও কিন্তু এই জিনিসগুলোতে একটু কেয়ারফুল থাকতে হয়। নোমান কারে ধর বেটা, চল 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 বলে তারা উঠে তার এই বোটটা ই করে, সে বোটের যা যা করার আর কি, মানে বোটটাকে ঠিক মতো আটকায় সেটার অ্যাঙ্করিং করে ওটাকে লক করে দিয়ে শিকল দিয়ে বাধা লাগে বোটের, ওইটাকে সব খুলে সে মোটামুটি বোটটা নিয়ে উঠে গেল। তুইটা সেই যে ছোট পিয়ারের মতো ডক সেটাতে হেঁটে গেছে, যে দেখে যে ওইখানে একটা একটা বাংলো ছিল আর কি, বাংলোর পাইপ দিয়ে হেঁটে সে বের হয়েছে, বের হয়ে মূল গেটের কাছে আসছে। তো ওইখানে দেখতেছে যে তার ওখানে সিকিউরিটি আছে দুইজন, তো ওই সিকিউরিটিদেরকে বললো যে আমি অমুক আমি যাইতেছি, তো সিকিউরিটির তারা বললো ওকে স্যার যান। তো বের হয়ে হাঁটা দিছে, তো এই এখন যে রাস্তাটা তাকে কিন্তু অনেক দূর যাইতে হবে এখন হেঁটে এবং ইসে, এবং ওই জন্যই যে সিকিউরিটিদের মধ্যে একজন বলছে স্যার যাইতে পারবেন, মানে এখানে তো গাড়ি নাই, মানে তাদের ওখানে নর্মালি একটা গাড়ি থাকে আর কি। তো রোমান বলতেছে না 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 গাড়ি লাগবে না, আমি যাইনি আসছি এখানে, অসুবিধা নাই তোমরা থাকো ঠিক থাকো অসুবিধা নাই। তো বলে রোমান তার ফ্রেন্ড সবুজরে নিয়ে দুইটা বালতি নিয়ে বলে যে চলো যাই। তো সিকিউরিটিদের সে হাত নেড়ে সেখান থেকে বের হয়ে গেছে। তো হেঁটে হেঁটে যাচ্ছে, প্রথমে কিছু দূর রাস্তা এরকম ঘুরে গেছে বাঁকানো, সেই জায়গাটা মোটামুটি একটু পেভিং করা পাকা। তো হেঁটে বের হয়ে ওই জায়গাতে যখন মেন রাস্তাটায় বেরিয়েছে যে জায়গাটা দিয়ে আসার কথা, সেই জায়গাটা কিন্তু আসলে অনেকটা জঙ্গলের মতো, মানে মাটির মতো রাস্তা, দুপাশে গাছপালা আছে, ইটস কাইন্ড অফ লাইক এ শর্টকাট। এখান থেকে যে ওই যে দ্বিতীয় যে তাদের ওই যে বোট রাখে বোট হাউসের মতো, সেইখানের কাছাকাছি দিয়ে সে যেতে পারবে আর কি, এই এই শর্টকাটটা দিয়ে। তারপরে ঘুরে ওদিক দিয়ে আবার হাঁটা পথ অনেক দূর যেয়ে সেই যে ওই ক্যান্টিনের পাশ দিয়ে যাবে আর কি সে। তো এই জায়গাটা হচ্ছে একটা টিলার উপর দিয়ে গেছে, মানে পাহাড় টিলার মতো, এবং এই একটা ছোট হাঁটা পথ, দুই পাশে গাছগাছালি অন্যরকম। তো এইখান দিয়ে এর আগে নোমান আসে নাই, নোমানে ওই যে তার অ্যাসিস্ট্যান্ট বলছে যে ওই রাস্তা দিয়ে আসেন না, কিন্তু রাস্তাটা কিন্তু সে জানে যে আছে, নোমান আসেনি। তো নোমান এই জন্যই আরো কিউরিয়াস ফিল করছে এবার আসার জন্য। তো আসতে আসে দুই বন্ধুর হাতে দুই বালতি আর ওই যে বর্শি টর্শি হাতে ধরে রাখছে রেল রেল নিয়ে আসতেছে। তো এর মাঝে বৃষ্টিটা আর একটু বাড়ছে, মানে মানে একটু আগে হালকা ঝরতেছিল এখন আর একটু ঝরতেছে ভালো মতন, মানে বেশ গাছপালার এই পাতার ফাঁক দিয়ে গায়ের মধ্যে বৃষ্টির পানি এসে পড়তেছে তাদের, মানে ভিজে গেছে। তো খুব মজা লাগতেছে ঈশের কাছে, সবুজের কাছে, সবুজ বলতে দোস্ত অনেকদিন পর, এই যে আমরা ছোট থাকতে এরকম ভিজতাম, এসে আজকে তুই আর আমি চিন্তা কর আমরা ভিজতেছি যাইতেছি। তো নোমানকে হা দোস্ত এটা একটা কঠিন ব্যাপার, চিন্তা কর কোন পরিস্থিতিতে কোথায় কোন পাহাড়ের উপর দিয়ে কেমনে যাইতেছি দুজনে। তো হাঁটতেছে, তো সবুজ বলতেছে আসলে জায়গাটা জানি কেমন দোস্ত, সাপকোপ আছে নাকি? নোমান বলে আরে না সাপকোপ অসুবিধা হইব না, ব্যাপার না চল। তো বুট পরা, পায়ের মধ্যে বুট পরা সে, আর বলে তুই তো জুতা পরা পায় অসুবিধা, সাপকোপ নিয়ে চিন্তা করিস না, মনে হয় না সাপ আছে এখানে। তো দুজনে হেঁটে যাচ্ছে, তো একটা জায়গায় এসে দেখতেছে যে গাছপালাগুলো কেমন জানি বেশি পুরানো এবং এইগুলার থেকে মনে হচ্ছে কাইন্ড অফ ওই যে ঝুড়ির মতো শ্যাওলার মতো নেমে গেছে, মানুষ মানুষ এই জায়গাটা ব্যবহার করে না এবং পাত মানে জায়গাটা পাতায় ছেয়ে গেছে, মানে অনেক পাতা। এখন নোমানি বলতেছে যে এই সবুজকে আজকে একটা বড় ভুল হয়ে গেছে রে, আজকে টর্চ লাইট আনি নাই, যখন আমরা বেরিয়েছি তখন কিন্তু চাঁদ উঠছিল আকাশে, মানে বেশ জ্যোৎস্না ছিল, এই জ্যোৎস্না থাকার কারণে কিন্তু আসলে আমি আর বুঝতেও পারি নাই যে একটা টর্চ লাইটের দরকার ছিল, আর আমার কাছে নর্মালি একটা টর্চ লাইট থাকে আমার এই প্যান্টের এখানে কিন্তু এটা নাই। একটা কাজ কর, ওই যে দেখ ওই পাশে যে ব্যাগটা দেখছস ওইটার মধ্যে ওই আধার টাদার সহ একটা ছোট্ট হারিকেন আছে, দাঁড়া আমি বাইর করি, বলে সে নোমান সবুজের কাছ থেকে ব্যাগটা নেয়, নিয়ে সে হারিকেনটা বের করে জ্বালায়, ছোট্ট হারিকেনটা বেশি বড় না, ছোট একটা হারিকেন জ্বালায়, জ্বালায় দেখে একটু আলো হয়েছে, বলে এইবার একটু পা সাবধানে ফালাইস, তোরে এতক্ষণ সাপের কথা বলছি তো এখন বলি, যে যে পাতা পুতা পড়ে দিছে না সাপ টাপ থাকলে এটার তলে থাকে, আর এই যে বৃষ্টি পড়তেছে এখন অবশ্য সাপ সরে যাবে এখান থেকে, বাট থাকতে পারে সাবধানে পা ফেলা যা, আমি হারিকেন নিয়ে আগে আগে যাইতেছি। তো সবুজ তখন একটু একটু ই হলো, সাবধান হলো, নোমান হারিকেন নিয়ে আচ্ছা যাচ্ছে আর কি আগে আগে, পিছনে সবুজ। তো সবুজের হাতের যে বালতিটা, ওই বালতিটার মধ্যে কিন্তু সবুজের হাতে বালতি আছে আবার ব্যাগ আছে একটা, ওই যে অনেক জিনিসপত্র রাখা আর কি, আর এক হাতে সে ফিশিং রোল রেল ধরছে একটা, আর নোমানের হাতে ফিশিং রেল বালতি আবার এক হাতে হারিকেন ধরছে। তো নোমান আগে সবুজ পিছনে, তো যাচ্ছে, তো সবুজ সবুজের বালতিটার মধ্যে হচ্ছে বড় মাছটা, এই যে বড় কাতল ধরছে যে ওইটা, আর নোমানের বালতির মধ্যে ছোট ছোট মাছগুলো আর এই। তো যাচ্ছে যে এসে নোমান দেখতে দেখতে সামনে চলে যাচ্ছে, আর সবুজ এই এই কথা শোনার পরে যে একটু সাপ টাপ থাকতে পারে এরকম মানে মনে হইতেছে যে একটু ভয় পাইছে আর কি, সে একটু আস্তে আস্তে যাচ্ছে, মানে এরকম এনভায়রনমেন্টে সে খুব একটা অভ্যস্ত না, এরকম আসে নাই, এটা তার ফার্স্ট আসা রাঙামাটি এই অঞ্চলে আর কি। তো একটা জায়গায় আসতেছে, ওই জায়গায় আসার পর মনে হলো হঠাৎ করে বাতাসটা বেড়ে গেল, বাতাসটা বাড়ছে দুই পাশে, তাদের যেখান দিয়ে সে যাচ্ছে সেখানে ধান ক্ষেতের মতো, মানে জুম ধান টাইপের চাষ করছে, বেশ উঁচা, মানে প্রায় বুক পর্যন্ত উঁচা পাশে, এখান থেকে মনে হলো বাতাস সরসর করে আসছে, সরসর করে আসতেছে এরকম। তো এই নোমান পিছন ফিরে কথা বলতেছে ঈশের সাথে, সবুজের সাথে, তুই ঠিক আছিস বলে আলো ফেলছে, তো আলোটা যে ফেলছে হারিকেনের ওই লটকানো থাকে যে দুই পাশে ই দিয়ে মানে হ্যাঙ্গার দিয়ে, একটা খুলে হারিকেনটা কাঁচড়ে ঠাস করে পড়ে গেল হাত থেকে এবং নিভে গেল পুরা, মানে অন্ধকার হয়ে গেল একেবারে, পুরা হঠাৎ করে অন্ধকার হলো, হারিকেনটা পড়ে গেছে। তো নোমান বললো এটা কি হলো, হারিকেনটা ভেঙে গেল? হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি চল, হারিকেনটা সে চেষ্টা করলো তুলতে, পাইছে হাতে টাইনে তুলছে, চিমনি ভেঙে গেছে। তো সামনে যাচ্ছে, তো মোটামুটি এই সবুজ একটু আস্তে হঠাৎ একটু পিছনে পড়ে গেছে। তো হঠাৎ করে সবুজ নাকি একটা গাছের নিচ দিয়ে যাওয়ার সময় পাশে একটা গাছ ছিল, সে ফিল করলো যে তার কাঁধের মধ্যে কি একজন হাত রাখছে পেছন থেকে। তো সবুজ ভয়ে জমে গেছে, কে তার হাত, ঠান্ডা একটা হাত তার গায়ের মধ্যে, এবং তার যদিও জামা পরা, জামার মধ্যে ঠান্ডা হাত রাখছে। তো হঠাৎ সে শুনতে পেল তার কানের কাছে কে জানি বলতেছে যে মাছটা দিয়ে যা, মাছের পেট ভরা ডিম, এটা তোরা খাইস না, এটা আমার মাছ। তো শুনে সবুজ থরথর করে কেঁপে উঠল, চিন্তা করলো যে কে কথা বলল। তো সবুজের কাঁধে যখন হাত রাখছিল কেউ প্রথম, সবুজ ফর এ মিলি সেকেন্ড সে মনে করছিল যে এখানকার কোনো মানে খারাপ মানুষ টানুষ হবে, চোর ডাকাত, কিন্তু যখন সে এই কথাটা শুনছে এবং কণ্ঠটা এমন কণ্ঠ, একটা নারী পুরুষের মিশ্রিত কণ্ঠ, সবুজের মানে একবার আত্মা উড়ে গেছে, সবুজ কেঁপে উঠছে, কেঁপে উঠে নিজের অজান্তে হাতের থেকে বালতিটা ফেলে দিয়েছে ঢাস করে। তো বালতিটা পড়ে, বালতিটা মনে হল কাঁধে পড়লো ঢাস করে, তো মানে তার আত্মা কেঁপে উঠছে। তো নোমান সামনে থেকে বলতেছে কিসে, তো সবুজ কোন উত্তর দিচ্ছে না। তো নোমান আবার জিজ্ঞেস করলো, সবুজ ঠিক আছো? তো নোমান নাকি দেখতেছে তার জায়গা থেকে যে ওইখানে সবুজ দাঁড়ায় আছে, তার অবয়ব সে দেখতেছে যে সবুজের অবয়ব, মানে জায়গাটা তো অন্ধকার, হালকা আলো আধারির মতো আসতেছে বিকজ অফ আকাশের একটা আলো আছে গাছপালার ফাঁক দিয়ে। এর মধ্যে সে দেখতেছে যে নোমানের অবয়ব এবং হাত থেকে যে বালতি পড়ে গেছে এটা বুঝতে পারছে, তার হাতে বালতি নাই, হ্যাঁ, আর মানে আর আরেক হাতে ব্যাগ আর এই জিনিসপত্র। আর তার ই দিয়ে নোমান দেখতেছে মানে তাকে ছাড়ায় তার পিছনে মনে হচ্ছে মানে সবুজের থেকে প্রায় দেড় হাত উঁচু কিছু একটা অবয়ব এবং মাথাটা মানে গোল, মানে চুল আছে মনে হচ্ছে, চুলগুলো ছড়ায় গেছে এরকম এরকম, মানে একদম মানে সবুজের পিছনে একটা অবয়ব সে দেখতেছে। নোমানের একদম মানে পুরা মানে সারা শরীরে শীতল একটা স্রোত বয়ে গেছে, সে মানে পুরা মানে মানে পুরা তার পুরা স্পাইন দিয়ে শিভরিং একটা ই নেমে গেছে, স্রোত নেমে গেছে। এবং পরবর্তী সেকেন্ডে নোমান দেখল যে কেমন যে সরসর করে শব্দ হইল ওই গাছের মধ্যে, এবং সেই যে অবয়বটা এরকম করে উঠে গেল গাছের উপর দিকে, এবং সে বুঝতে পারছে যে সেটার হাতের মধ্যে বড় কিছু একটা এরকম মানে একটা মাছকে লেজ ধরে টেনে তুললে যেরকম হয় সেরকম নিয়ে উঠে গেল। তো নোমান এখানে বলতেছে মানে নিজে সাহস করে যায়, সবুজ ঠিক আছোস তুই? তো সবুজ তখন বলতেছে হ্যাঁ। তো সে বলতেছে তাড়াতাড়ি চলায়, আস্তে করে চলায়। তো সবুজ বলতেছে বালতি পড়ে গেছে, বালতি লাগবো না তুই আয়। তো সবুজ আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে আসছে, নোমান তার হাত ধরল। তখন যখন হাত ধরছে এই সময় হঠাৎ করে নোমানের পিঠের মধ্যে মনে হলো জ্বলে উঠলো, মানে একদম মানে চিড়চিড় করে জ্বলে উঠলো, মানে কেটে গেলে যেটা হয়। নোমান উফ করে উঠলো, উঠ করে পিঠে হাত দিচ্ছে, দেখলো যে তার পিঠটা পিঠের ওই জায়গায় মনে হচ্ছে যে পিছলা পিছলা এরকম, মানে মনে ব্লাড বেরোচ্ছে। সে বুঝতে পারছে যে তাড়াতাড়ি সে বলছে চল তাড়াতাড়ি চল বলে টান দিল। টান দিয়ে দ্রুত দুজনে আসতেছে, বালতি আর নেয়নি, ওইটাকে বালতির জন্য আর ইয়ে করে নেই, দৌড়ে আসতেছে, মানে দ্রুত হাঁটার স্পিড বাড়াই দিচ্ছে। আর তখন কোন চিন্তা নাই, মানে পাতা পুতা পড়ে গেছে আর সাপ খোপ নিয়ে ভাবতেছে না, তারা দ্রুত আসতেছে। এবং তারা বুঝতেছে যে তাদের পাশের যে গাছের এখান থেকে সরসর করে শব্দ হয়েছে, এবং পাশে যে ওই যে ধান ক্ষেতের আরো অংশ ওগুলো সরসর করে নড়তেছে কিছু একটা নড়তেছে, এবং মনে হলো তাদেরকে সার্কেল করে যাচ্ছে এরকম অবস্থা। মানে তারা যেখানে আছে মানে তাদের সামনে দিয়ে একটা বড় বাতাসের সার্কেল ঘুরে ঘুরে যাচ্ছে, আবার এসে ওই ধান ক্ষেতের ওদিক দিয়ে ঢুকে যাচ্ছে এরকম একটা অবস্থা। এই সময় নোমান কানের কাছে শুনছে যে মাছগুলা দিয়া যা, মানে ওরকম কণ্ঠে। তো নোমান সাথে সাথে আর কোনো কথা না বলে হাতে যে বালতিটা ছিল সে ডান দিকে ছুড়ে মারে, বালতিটা একদম দিয়ে ঠাস করে পড়ে, সে বলে দৌড়তে 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 বলে সবুজ নিয়ে দৌড় দেয়। তো তাদের হাতে সবুজের হাতে শুধু শুধু ব্যাগ আর ওই যে ফিশিং পোল আছে, আর সে নোমানের হাতে ওইটাই দৌড় দিছে। দৌড় দিয়ে তারা মানে ওইখান থেকে বেরোচ্ছে, এবং বেশ খানিকটা দৌড়ে যাওয়ার পর আর কোনো ওরকম শব্দ টব্দ পায় নাই। এক সময় সে তারা দৌড় দিয়ে ওইখান থেকে নিচের দিকে নামলো, মানে একটু ঢালু জায়গা, এবং নামতে নামতে বেশ খানিকটা নেমে আসছে। লাস্ট মোমেন্টে নোমান পিছলায় গেছে, নোমানের পা, এবং সে পিছলায় অনেক দূর ছ্যাঁচড়ায় পড়ছে নিচে। পড়ার পর সবুজ বসে কি পড়ে গেছে, সেও আসছে, এসে টেনে তুলছে সবুজকে, নোমানকে। নোমানও উঠছে, উঠে দাঁড়ায় তারা পিছনে তাকায় দেখতেছে যে তাদের পিছনে জায়গাটা ঘন, একদম অন্ধকার, জমাট বাঁধা, কিচ্ছু দেখা যাচ্ছে না। যাই হোক, দুজনে তাড়াতাড়ি ওখান থেকে হেঁটে নামছে, নেমে ওই রাস্তায় পৌঁছাইল যে রাস্তা দিয়ে তাদের নর্মাল আসার কথা, সেখানে যে সেই তাদের ওই যে বোট রাখার জায়গাটা সেই জায়গাটা, এবং সেখান থেকে তাড়াতাড়ি হেঁটে আরো সামনে গেল। এদিকে বৃষ্টির তোড় আরো বাড়ছে, বৃষ্টির মধ্যে দিয়ে দুই ফ্রেন্ড হেঁটে, কোনো কথা নাই তখন, আর কোনো কথা নাই, হাঁটতে 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 তারা চলে আসছে ওইখানে, দেখা যাচ্ছে ওই ক্যান্টিনের ওখানে লাইট, এবং দেখলো যে মানে তাদেরকে মনে হয় দেখতে পাইছে নোমানের যে অ্যাসিস্ট্যান্ট, সে ওইখান থেকে তাড়াতাড়ি ওখান থেকে ফ্ল্যাশ লাইট নিয়ে চলে আসছে, আলো মারতে মারতে এসে মুখে পড়ছে। নোমানে বলে স্যার, বলে যে কিসে, বলে যে চলো চলো আগে চলো। তো বের হয়ে তারা চলে গেল সেই ক্যান্টিনের এখানে। তো তার অ্যাসিস্ট্যান্ট বলছে স্যার ক্যান্টিন তো বন্ধ হয়ে গেছে, মানে চলে যেতে চাইছিল ছেলেটা, বন্ধ করে দেবো আমি, দাঁড়া করা রাখছি। বলে কি হয়েছে, বললো যে অনেক ঘাপলা আছে। বলে কি আপনি কোন দিক দিয়ে আসছেন স্যার, বলে যে আমি ওই ওই পাশের রাস্তা দিয়ে আসছি। স্যার আপনার মানা করছিলাম, কিছু হয়েছে কি, সমস্যা কি, আপনার বালতি মালতি কই, ওগুলো পরে বলবো না চলো। তো তারপর তারা চলে আসে, আসার পর একেবারে তাদের যে তার যে ডর্ম বা কোয়ার্টার সেখানে আসে নোমান, আর অ্যাসিস্ট্যান্টও আসে। ও আসে বলে যে কি হয়েছে, বলে যে এরকম এরকম ঘটনা, এরকম এরকম। তো বলে আপনারা বলছিলাম স্যার ওই জায়গাটা খারাপ, ওখান থেকে কেউ স্যার মাছ নিয়ে আসতে পারে না, মাছটা বলে আপনি যেন তো ধরছেন ওই জায়গাটাও ভাল না, ওই জায়গাও ভাল না। তো তখন সবুজ বলতেছে যে আমার তারে কি বলছে যে মাছের পেট ভর্তি ডিম, মাছ তুই নিস না। তো যাই হোক, তারপর তাদের দুজন ওখানে বসে এবং ওই অ্যাসিস্ট্যান্টও তাদের সাথে ওই দিন থাকে, দেখে যে ওই নোমানকে ব্যান্ডেজ করে দেয় পিঠে, দেখে যে তার পিঠের মধ্যে মনে হয় কোন ধারালো কিছু দিয়ে একটা আঁচড়, মানে বেশ ডিপ, হাফ ইঞ্চের মতো ডিপ হবে, প্রায় হাফ ইঞ্চের কাছাকাছি একটা বেশ আঁচড়, এরকম ভাঁ হয়ে গেছে জায়গাটা। তো ওইটাকে ব্যান্ডেজ করে দেয় তার অ্যাসিস্ট্যান্ট, মানে ওষুধ টষুধ দিয়ে ওই হাইড্রোজেন পরক্সাইড দিয়ে ওগুলো পরিষ্কার করে জায়গাটা ব্যান্ডেজ করে দেয়। রাতের বেলা নাকি অনেক দুঃস্বপ্ন দেখে নোমান সবুজ দুজনই, অ্যাসিস্ট্যান্ট ওই দিন ওখানে ছিল তাদের সাথে, থেকে গেছে তাদের কোয়ার্টারে। তো অনেক দুঃস্বপ্ন দেখে নাকি রাতের বেলা, চিৎকার করছে ঘুমের মধ্যে, নোমানও করছে সবুজও করছে। তো তাদের অ্যাসিস্ট্যান্ট তার মতো, তার যে প্রার্থনা করে সে তার মতো করে, সে বুদ্ধিস্ট ছিল তার মতো সে প্রার্থনা করে। তো দিনের বেলা যখন ঘুম ভাঙে দেখে যে দুজনেরই জ্বর আসছে, বেশ করে নোমানের বেশ কড়া জ্বর। তো যাই হোক, তাদের ওখানে যে মেডিকেল ইয়ে আছে ওখানে খবর দেয়, নোমানকে নিয়ে যায়, নিয়ে ওষুধ দেয়, ডাক্তার চিকিৎসা করে। এই আর তখন ওই অ্যাসিস্ট্যান্ট বলে, আর সবুজের জ্বরটা কমে গেছে, সবুজের আর ওরকম ছিল না, তো বলে যে স্যার আপনারা আপনাদের যে হুজুর আছে ওনাকে দেখান, ওনারে দিয়ে ই করে নেন, জায়গাটা ভালো না। সবুজও তখন জিনিসটা রিয়েলাইজ করে, সবুজ বলে যে আসলে এই দোষ জিনিসটা মনে হয় না ভালো, এই ঘটনা মনে এখান থেকে হয়েছে, কারণ নোমানের তখনও জ্বর। তাকে ওই যে না জেনেই, মানে তার ওই যে ডাক্তার ছিল সে চিকিৎসা দিত এবং তাকে ইঞ্জেকশনও দিয়ে দিচ্ছে একটা। তো সে হুজুরের কাছে যায়, হুজুর দেখে বলে যে আপনাদেরকে খারাপ কোন পিশাচ রাতের বেলা ধরছিল, যে ওই মাছ নিয়ে আসতেছিলেন দিকে। যাই হোক, দোয়া দুরুদ পড়ে দেয়। নোমান মোটামুটি, সে খুব বেশি মানে যে বিশ্বাসী ছিল, খুব বেশি প্র্যাকটিসিং ছিল তা না, বাট সে বিশ্বাস করত, সে যেহেতু শুনছে এবং হুজুরও বলছে তাকে, তো তাকে দোয়া দুরুদ পড়ে ফু দেয়, বলে যে ওই দিক দিয়ে আর আসবেন না, ওই দিক দিয়ে কখনো চলাফেরা করবেন না, জায়গাটা খারাপ, হুজুর বলে আমিও শুনছি ওই জায়গা খারাপ। এরপর নোমান বাসায় এসে সবুজের সাথে সময় টুকিটাকে কাটায়, সবুজকে খাওয়া দাওয়া করায়, ওখানের মাছ ওই লেকের মাছও খাওয়ায়, কিন্তু সবুজের মন আর ভালো ছিল না, কেন সে মাছ ধরার এক্সপিরিয়েন্সটা তার ভালো যায় নাই। তো তারপরে সবুজ তারপর দিন চলে যায় নোমানের কাছ থেকে বিদায় নিয়ে, আর নোমান বিদায় দিয়ে এসে যখন থাকে তার মন টন খুব খারাপ থাকে। সে এরপরে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে নোমান অনেকবার মাছ ধরতে গেছে, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট কখনোই তাকে ওই জায়গায় যাইতে দেয়নি। আর বলে স্যার, সে বলছে যে বড় মাছ পাইছি, আবার সাহস করে সে বলছিল ওই জায়গায় বড় মাছ পাইছিলাম যাবো। তার অ্যাসিস্ট্যান্ট বলে না স্যার যাবেন না, আমি যাইতে দিব না স্যার আপনাকে, ওদিকে ভালো না স্যার, ভালো না, দরকার নাই। নোমান বলতো যে এইখান দিয়ে না আসবো আমরা, ধরে এইখানে এসে নামবো, বলে না স্যার দরকার নাই, কি দরকার, বাদ দেন। আর নোমানের ওই যে সেই আঁচড়ের ঘা শুকাইতে নাকি অনেকদিন সময় লাগছিল, বেশ লম্বা টাইম লাগছে। তো যাই হোক, এই ছিল আদিল মাহমুদের শেয়ার করা ঘটনা, যেটা আমি আপনাদের কাছে শেয়ার করে ফেললাম আমার মতো করে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে মতামত জানাবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। পাঠিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত আপনার মতামত, পাঠিয়ে দিন আপনার সাথে থাকা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসেন্ট নিয়ে পাঠিয়ে দিন। যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তো আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আজকে আমাকে চলে যেতে হবে। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি সামনের সপ্তাহে আবার দেখা হবে, চলে আসবে আরো অনেক ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।